আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আপনি? আর শ্রোতা বন্ধুরাও আমার সালাম নেবেন। আপনারা কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সবার অতি প্রিয় ভূত ডট কমে একজন মডারেটর হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন কিছু নিয়ে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে এই প্রথমবার আমি বড় একটি ঘটনা লেখার সাহস করছি। যারা বেশি বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি শুনেছি একজন হুজুরের কাছ থেকে। হুজুরের সাথে আমার পরিচয় হয়েছিল একটি মাহফিলে। গত ডিসেম্বর মাসের শুরুর দিকে বড় মসজিদে একটি মাহফিল হয়েছিল। বড় হুজুরের সাথে আমার সম্পর্ক ভালো থাকায় আমি ওনার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেতাম। সেবার মাহফিল চলছিল, আমার জানা ছিল না, তাই হুজুরের সাথে দেখা করার জন্য আমি অপেক্ষা করছিলাম মসজিদ প্রাঙ্গণে। হঠাৎ বয়স্ক একজন লোক এসে দাঁড়ালেন আমার সামনে, মাথায় টুপি আর পাঞ্জাবি গায়ে। আমাকে দেখে উনি বললেন, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার গলায় ওটা কি? এখানে বলে রাখা ভালো, আমার নিজের সমস্যার জন্য আমি গলায় একটি তাবিজ ধারণ করি। 2015 সাল থেকেই আমি এটা করি। বর্তমানে সেটি আমি প্রতিদিন ব্যবহার না করলেও মাঝে মাঝে ব্যবহার করে থাকি। লোকটার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে দুই পাশে আর পেছনে তাকিয়ে দেখি সেখানে আমি ছাড়া বলার মতো কেউ নেই। তখন আমি সেই লোকটির দিকে তাকিয়ে বললাম,
আপনি কি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, তাবিজ কেন পড়েন? এটা আসলে তাবিজ না, এটা আল্লাহ লেখা একটা লকেট। নামাজ পড়লে আর মনে বিশ্বাস রাখলে এসব পড়তে হয় না।
আপনি কে? আমাকে এত কিছু জিজ্ঞেস করছেন?
আমি শহরে নতুন, মাহফিলে যোগ দিতে এসেছি অনেক দূর থেকে। আপনি তো বললেন না কেন তাবিজ পড়েন।
আমি ওনাকে উত্তর না দেয়ায় উনি বললেন,
আপনি কি ভয় পাচ্ছেন? ভাবছেন আমি তাবলিগ জামাতের লোক, আপনাকে দলবদ্ধ করে নিয়ে বয়ান শোনাব? না না না, আমি অমন কেউ নই। বলতে পারেন আমি আল্লাহর একজন বান্দা।
আমি ওনাকে বললাম,
আপনি শুনে কি করবেন? আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে?
উনি একগাল হেসে বললেন,
আরে মসজিদে দাঁড়িয়ে আমি আপনাকে মিথ্যা বলবো? আমার তো জীবন প্রায় শেষ।
আমি ওনাকে আর কিছু না বলে মসজিদের বারান্দায় নিয়ে গিয়ে বসি। উনিও আমার সাথে এসে বসেন। একটু পরপর উনি ওনার বুকে হাত দিচ্ছিলেন এমন ভাবে যে মনে হচ্ছিল উনি বুকে ব্যথা পাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম,
কি হয়েছে আপনার, এমন করছেন কেন?
উনি বললেন,
জীবন বড় বিচিত্র বাবা, আমি এখান থেকে ওখানে ঘুরে বেড়াই, আমার কোনো পরিবার নেই, বিয়েও করিনি, শেষ বয়সে একাই মরতে হবে। জানতে চাও কেন এমন করছি?
আমি আগ্রহ নিয়ে বললাম,
জি বলেন।
এরপর উনি ওনার ব্যাগ থেকে একটা বাক্স বের করলেন। বাক্স খুলতেই দেখলাম ওটা একটা পানের বাক্স। উনি নিজে একটা পান বানিয়ে খেলেন আর আমাকেও একটা বানিয়ে দিলেন।
পান খেতে খেতে উনি আমাকে এমন একটি ঘটনা বললেন যা আমি কখনো শুনিনি আর ভাবতেও পারিনি। আমি হলপ করে বলতে পারি এমন ঘটনা আপনারাও কখনো শোনেননি। ঘটনাটি আমি হুজুরের ভাষায় বলছি আর আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন হুজুর,
বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল আওয়াল। ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে। আমার বড় ভাই আব্দুল করিম, উনি আমার থেকে 7 বছরের বড়। আমার বয়স যখন 14 বছর তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন। আমার আম্মু ছিলেন না। আমার জন্মের 5 মাস পরে উনি হঠাৎ একদিন মারা যান। আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইয়াকেই সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান। আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন, খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায়। একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে যার বয়স ছিল আমার থেকেও কম। সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল, করিম ভাই, বড় হুজুর ডাকে আপনাকে, এখনই যাওয়া লাগবে। আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন। এর পরদিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন। আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন তখন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন। ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলছিলেন, আমাকে কেন হুজুর বানালেন আব্বা, আমি তো হতে চাই নাই, আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ, আমি সব কিছুই চাই নাই। এই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন, কি বলছিস তুই, আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস, জাহান্নামে যেতে চাস? ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন, যাবো জাহান্নামে, তবে আপনাদের সবাইকে নিয়ে যাব। এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন। আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায়। এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন। ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল, মুখ থেকে লালা ঝরছিল আর চোখ থেকে পানি। আমি আব্বুর জন্য কষ্ট পাব নাকি নিজের জান বাঁচাবো সেই কথা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে দেই রুমের। কিছুক্ষণ পর আমার ভাইয়া দরজার লক ভাঙতে থাকেন। 3-4 মিনিট হাতুড়ি দিয়ে বাড়ি দিতে দিতে লক ভেঙে উনি আমার ঘরে প্রবেশ করেন আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন। আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন। ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন, পালাও পালাও, যাও এখান থেকে। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাই আমার হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বলেন, আমি ভাইয়ার কথা শুনে এক ঝাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসি। রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই। এরপর আমার ঘর থেকে আমাকে সাহায্য করতে আসা লোকটির আত্মচিৎকার শুনে আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে আমার বয়সী একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমি দেখি সে এক মনে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ সে আমাকে দেখে বলল, পালাও। এরপর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ভাই যে মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার একটা কক্ষে নিজেকে খুঁজে পাই। আমার সামনে ছিলেন একজন হুজুর। আমার জ্ঞান ফিরতেই উনি আমাকে বললেন, আমি আসকর, এই মাদ্রাসার শিক্ষক। কি হয়েছে তোমার, তোমার বাবার ওই অবস্থা কে করেছে, তোমার ভাই কোথায়? আমি ওনার কথা শুনে ওনাকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই, কেউ কোনো কিছু একটা দিয়ে এমন ভাবে আঘাত করেছে যে মাথা ফেটে ভেতরে অনেকটা ঢুকে গেছে আর এতেই তোমার বাবা মারা গেছেন, কিন্তু তোমার ভাই কোথায়? আমি হুজুরকে তখন রাতের সব ঘটনা খুলে বলি আর হুজুর আমাকে বলেন, কি বলছো, তোমার ভাইয়া
তোমার ভাইয়াকে পুলিশ খুঁজছে।
এরপর আমি হুজুরকে বলি, হুজুর ভাইয়া গতকাল কোথায় গিয়েছিল বড় হুজুরের সাথে, আসার পরে এমন অবস্থা?
হুজুর আমাকে বললেন, বড় হুজুর মানে আমজাদ হুজুরের কথা বলছো?
আমি মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানাতেই উনি বললেন, তোমার ভাইয়াকে আমজাদ হুজুর একটা রোগীর বাড়ি নিয়ে গেছিলেন গতকাল, চলো ওনার সাথে দেখা করি।
এরপর হুজুর আমাকে আমজাদ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি বললেন, গতকাল তোমার ভাইয়াকে নিয়ে জিনের আসর হয়েছে এমন একটা রোগী দেখতে গিয়েছিলাম, ছেলেটা ছিল তোমার বয়সী। রোগীর পরিবারের ভাষ্য মতে জিনের আসর ছিল তার ওপর, কিন্তু তেমন কিছুই ছিল না বলে আমি তোমার ভাই সেখান থেকে চলে আসি। এরপর তোমার ভাই আমাকে বলে, হুজুর আমি বাসায় যাই, আমার জরুরি কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপর ভোরের দিকে আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে, করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে?
আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি। এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে, তার মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল।
আমজাদ হুজুর এই কথা শুনে বললেন, জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার ওপর।
আমি তোকে চিনি, ওর তো এমন করার কথা না,
কি হয়েছে বুঝতে পারছি না।
এরপর আমজাদ হুজুর আসগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে।
আসগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছেন যে সে আসবে আর আরো কি সব, এর মানে কি?
আসগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায় আর উনি বলেন, খোদ শয়তানের বাদশা, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী, তোমার ভাইকে খুঁজে পেতে হবে আর আর আমাদের তৈরি থাকতে হবে।
খারাপ কিছু মানে?
তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না।
আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব, আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব।
এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি, তুমিও ওর পথে হাঁটবা। তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার।
তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা?
আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে, সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছর চলে আমার শিক্ষা, এভাবে ১২টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম, আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই ১২ বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি, কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আসগর হুজুর আমাকে ডেকে বললেন, আউয়াল তুমি এখন প্রস্তুত, এই ১৬-১৭ বছরে আমি তোমাকে কখনোই কোনো কাজে নিয়ে যাইনি, তবে একটা সমস্যা পেয়েছি যার চিকিৎসার কাজ করতে হবে, যাবে আমার সাথে? তোমার ভাই যদি কখনো ফিরে আসে তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে, তোমাকে এখন থেকে অভ্যস্ত হতে হবে, তুমি এখন প্রস্তুত, যাবে?
আমি ইনশাআল্লাহ আর অবশ্যই যাব বলে জানাই হুজুরকে। সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই, হুজুরের হাতে বাসার ঠিকানা লেখা কাগজ। বাসার সামনে আমার মতো বয়সে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, উনি আমাদের সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, আপনারাই কি কাজ করতে এসেছেন?
হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, জি চলুন রোগী দেখে আসি।
এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের ওপর মাথা দিয়ে
চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন, আসছেন আপনারা? আমার স্বামী, উনি কাল থেকে উদ্ভট আচরণ করছে, ওনাকে সাহায্য করেন দয়া করে। এরপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করেছেন। এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার স্বামী পাশের এলাকায় একটি মুদির দোকান করেন, খুব শান্ত স্বভাবের লোক সে। গতকাল সকালে উনি দোকানে গেলেন আর বিকালেই ফিরে আসলেন। বাসায় এসে উনি কিছু না খেয়ে না বলে বিছানায় শুয়ে পড়লেন। আমি বারবার বললাম খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু সে আমার কথা মনে হয় শুনেই না। সন্ধ্যাবেলায় সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বাইরে চলে গেল। এক দুই ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে ভাত খাবে সে। আমি তাকে ভাত দিলাম, সে দুইজনের ভাত একাই খেয়ে ফেলল, আর এরপর আরো ভাত চাইল। আমি ওনাকে বলি যে আর ভাত নেই। এই কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, কতদিন খাই না, ও না ডাকলে খাওয়াই হয় না, ওই ছেলেকে ধন্যবাদ, ও না থাকলে সর্দার আমাদের ডাকেই না, মরবি সব মরবি। এই কথা বলে সে রান্নাঘরে গিয়ে পটি নিল আর নিজের ঘরে লাগাতে গিয়ে দরজায় কে জানি টোকা দিল চোরে। যে দেখি এই ছেলে যে আপনাদের মাত্র ভিতরে নিয়ে আসলো সে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ও দৌড়ে এসে রান্নাঘরে গেলে আমার স্বামী তার হাত থেকে বটি ফেলে দিয়ে বলল, তুই? সর্দার তোকে খুঁজছে, তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে, এত বাজে হাসির শব্দ আমি কোনোদিন শুনিনি। এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দেই আর ছেলেটা আপনাদের খবর দেয়, হুজুর দয়া করে ওনাকে বাঁচান, দোহাই লাগে। মহিলার মুখে এসব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না, আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামী হাত পা বিছানার সাথে বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন,
কি রে তোরা এই কাজে জড়াস না, তাহলে তোদের অবস্থা করিমের মতো হবে।
এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি, করিম? করিম ভাইকে কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায়? বলেন আমাকে, বলেন। আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাকে ধরে বলেন,
আওয়াল শান্ত হও, আমাদের ধোকা দিচ্ছে ও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো।
এরপর আমরা বিসমিল্লা বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফুঁ দিতে লাগলাম। এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত পড়ে ফুঁ দিয়ে গিট বাঁধতে লাগলাম। আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবারই সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো, আমাকে বাঁচাও,
সাহায্য করো, আমাকে বাঁচাও।
রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আসগর হুজুরের উপরে এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলছে শয়তান আপনাকে? বলুন আমাকে, আমার ভাইকে নিয়ে কিছু বলছে, বলুন। সেই ছেলেটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কিন্তু কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল,
আওয়াল তুমি এখানে চিকিৎসা করতে এসেছ নাকি তোমার ভাইকে খুঁজতে? বের হও সবাই ঘর থেকে, বের হয়ে যাও সবাই।
হুজুরের মুখে এই কথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে। রুম থেকে বের হয়ে আমি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকি। প্রায় 7-8 মিনিট পর রুম থেকে হুজুর বের হয়ে আসেন। বের হয়ে শুনি বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে,
আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই।
এই কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি দেখলাম হুজুর যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন। আমি ওনাকে ধরে জিজ্ঞেস করলাম,
হুজুর আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার?
হুজুর বললেন,
হাওয়াল
এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর। যতবার তুমি শয়তানের মোকাবেলা করতে তার মুখোমুখি হবে, ততবার সে তোমার ভেতর থেকে জিকে বসবে। সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে। আমার বয়স হচ্ছে, এই চাপ আমি আর নিতে পারছি না, শরীরটা খারাপ লাগছে বাবা। আর হ্যাঁ শোনো, এই যেই ছেলেটাকে দেখলে সে খুব খারাপ কিছু একটাকে আহ্বান করেছে, ভুগতে হবে আমাদের সবাইকে। সাবধান, তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে, আর পারলে এই কাজটাও ছেড়ে দাও। এই কথা বলে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন। সেদিন মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম। আমার ঘরে এসে ভাবছিলাম, এই ছেলেটা কিভাবে বুঝল মহিলার স্বামীর সমস্যা, মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন, ছেলেটার কানে কানে সে কি বা বলেছিল। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে বসলে আসগর হুজুরকে অনুপস্থিত দেখে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও উনি দরজা না খুললে আমরা সবাই দরজা ভেঙে রুমে ঢুকে দেখি হুজুর মারা গেছেন। বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্ত মৃতদেহ, চোখ দুটো খোলা আর ভয়ে মুখটা হাঁ ছিল ওনার। আমরা ওনার চোখ বন্ধ করে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে ওনার জানাজা পড়িয়ে ওনার দাফন কাজ সম্পূর্ণ করি। আমি হুজুরের দাফন শেষে নিজেকে অনেক একা ভাবতে থাকি। কাঁদছিলাম বসে বসে, আর ভাবছিলাম বাবা মারা যাওয়ার পর, আমার ভাইকে হারানোর পর হুজুরই আমার পরিবার ছিলেন। আমাকে আল্লাহ নেক রাস্তায় জ্ঞান দান করেছেন উনি, উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন, আর উনি আমাকে একা রেখে চলে গেলেন। প্রচণ্ড মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেইটের সামনে গতকালের সেই আমার বয়সী ছেলেটি দাঁড়ানো। ওকে দেখে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল। আমি ওকে বললাম, কেন এসেছেন আপনি, কি চান? ছেলেটি আমাকে বলল, আমার নাম ইমরান, গতকালকে হুজুরের করা কবিরাজি কাজ করেনি, মহিলার স্বামী এখনো শয়তানের কবজায়, হুজুরকে ডাকুন, আপনাদের সাহায্য দরকার। আমি কষ্টে আর দুঃখে ওনাকে বলি, কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে, মৃত ব্যক্তি কি ফিরে আসে? হুজুরের সাথে এটাই আমার প্রথম কাজ ছিল, এর আগে উনি কাজ করে ফিরে এসেছেন, কখনোই এমন অসুস্থ হননি, আর এবার এতই অসুস্থ হলেন যে একেবারে মারা গেলেন। এরপর উনি আমাকে বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহর দরবারে কে কখন ডাক পায় জানি না, তবে আজ একজনকে আপনি বাঁচাতে পারেন, দয়া করে চলুন। ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন, আপনিও তো কবিরাজ, শিক্ষা কেন নিয়েছেন, মানুষের উপকার করতে না, তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? ওনার কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যাই মহিলার স্বামীকে দেখতে। আমি আর ইমরান মহিলার বাসায় গিয়ে ওনার স্বামীর রুমে প্রবেশ করি। মহিলার স্বামী ঘুমিয়েছিলেন, আমি ওনার পাশে বসে ওনার হাতে আতর লাগিয়ে হাতে মালিশ করছিলাম, আর ওনার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতেই লোকটি চিৎকার দিয়ে মোটা গলায় বলে উঠল,
রাবা সাহায্য কর, আমি তোমার কৃতদাস, আমাকে সাহায্য কর।
আমি তখন লোকটার আঙুল চেপে দেয়া বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, কে তুই, কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস, জানিস না মানুষের শরীর কব্জা করা বারণ, কে তুই বল? সে আমার দিকে তাকিয়ে আমাকে হাতের ইশারায় আমার কান তার মুখের দিকে আনতে বলে। আমি কান তার মুখের দিকে আনলে সে ফিসফিসিয়ে বলে,
রাবা আল সালাম, সে এসেছে, তোর ভাই তোর জন্য আসছে, সে এবার তোকে নিয়ে যাবে, প্রস্তুত হ।
এই কথা শুনে ক্রোধে আমি তাকে জিজ্ঞেস করি,
রাবা আল সালাম, এই রাবা আল সালামকে কেন তুই তার নাম বললি, আমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক কি?
আমার এই কথা শুনে ইমরান লোকটি গলায় হাত দিয়ে বলে,
কোথায় আল সালাম, কোথায়?
ইমরানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলেও আয়াত পড়া থামাইনি। আমি আয়াত পড়া এরপর আরো বাড়িয়ে দেই, আর আঙুলে চাপ দেওয়ায় বাড়িয়ে দিলে লোকটি জোরে রাবা রাবা বলে চিৎকার করতে করতে বমি করে দেয়। লোকটির বমির রং ছিল একেবারে কালো। আমি বুঝতে পারলাম লোকটির ভেতরে থাকা শয়তান হয়তো চলে গেছে। আমি লোকটির জ্ঞান ফিরিয়ে খেজুর খাইয়ে ওনার উপর জিনের ভর এখনো আছে কিনা পরীক্ষা করে বুঝলাম যে না, লোকটি এখন সুস্থ। এরপর আমি আর ইমরান সেই মহিলার বাসা থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে বসলাম। বলে রাখা ভালো যে হুজুরের মতো কাজ করলেও আর মাদ্রাসায় থাকলেও আমি মাদ্রাসার বাইরে কখনোই টুপি বা পাঞ্জাবি পরে যেতাম না, গেঞ্জি আর প্যান্ট পরেই আমি বের হতাম। কারণ আমি চাইতাম না কেউ আমাকে হুজুর বলে সম্বোধন করুক আর পোশাকের জন্য সম্মান করুক। ইমরানকে আমি আমার চায়ের দোকানে নিয়ে বসলে ইমরান আমাকে বললেন, আব্দুল করিম আপনার বড় ভাই। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, আপনি কি করে জানলেন? রাবা আল সালাম শুনে আপনি কেন এমন পাগলের মতো আচরণ করলেন? কি সে? এরপর উনি আমাকে বললেন, ও একটা জিন, শয়তান। ওর সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক। আমি ওকে জিজ্ঞেস করি যে ও যদি জিন হয় তবে ওই মহিলার স্বামীর শরীর থেকে কার কাছে সাহায্য চাচ্ছিল? ইমরান আমাকে বলল, কার কাছে সাহায্য চাইছে আমি জানি না। রাবা কে জানেন? আমি ইমরানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, তাই ওকে সবকিছু খুলে বলতে বলি, যেহেতু আমার ভাইয়ের নামটাও এখানে জড়িয়েছিল আর আমার ভাইকে খুঁজে পাওয়ারও আশা চমক দিচ্ছিল তখন। ইমরান আমাকে যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ সবই আমি অনুভব করছিলাম একসাথে। পরের ঘটনাটি আমি ইমরানের ভাষাতেই বলছি। আমার বয়স তখন 12 কি 13। আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল, আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতেও পারতাম। কিন্তু আমার কথা আমার মা আর আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করত না। আমার বাবা এই জন্য অনেক বকাঝকাও করতেন। আমাদের গ্রামে একটা মিথ ছিল, মিথটি ছিল গ্রামের উত্তর পাশের দিঘিটিকে নিয়ে। প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া নাকি বারণ ছিল, কারণ সেই দিঘিতে নাকি 5-7 বছর আগে একজন বয়স্ক লোক নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। আশ্চর্যের বিষয় হল যেই লোকটি সেদিন গলা কেটে দিঘিতে ঝাঁপ দিয়েছিল সেদিন থেকে টানা 2 দিন লোকটি দিঘির মাঝে ভেসেছিল জীবিত অবস্থায়। দিঘির পানি অনেক গভীর থাকলেও মনে হতো যেন লোকটি দিঘির মাঝখানে গলা কাটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে 2 দিন পর লাঠিসোঁটা নিয়ে মাছ ধরার ড্যাটা দিয়ে সেই লোকটির দিকে ছুড়ে মারে, তাকে পানিতে ডুবিয়ে দেয়। পরের বছর একই দিনে একই ঘটনা আবার ঘটে। এরপর থেকে ঈদের পরের দিন সেই দিঘির কাছে কেউ যেত না। যারাই সেই দিঘিতে মারা যেত তারা ডুবে যাওয়ার আগে একটা কথাই বলত, সেই রাবা আল সালাম আসছে। এরপর থেকে প্রতি ঈদের দিন সেই দিঘির কাছের মসজিদে মিলাদ ও দোয়া মহফিল হতো যেন এই ঘটনা না ঘটে। আমি এই কথাগুলো বিশ্বাস স্থাপন করতে না পারায় এক রমজানের ঈদের পরের দিন মাগরিবের সময় সেই দিঘির কাছে যাই। দিঘির কাছে যেতেই আমি দেখতে পাই কালো একটি অবয়ব সেই দিঘির পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে যাই আর চোখের ভুল ভেবে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি খুব বাজে কিছু একটার অস্তিত্ব অনুভব করি। কেউ যেন বাতাসের আওয়াজে আমাকে বলছে, আমাকে তোর ভেতরে আসতে দে, আমি তোর সাথে মিলে মানব জাতি শেষ করে দেব। সেদিন রাতের বেলা আমি একটি স্বপ্ন দেখি যে হঠাৎ কেউ আমাদের ঘরের দরজা খুলছে। শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দেখি আমার আম্মু দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি আমার থেকে অনেকটাই সামনে চলে এসেছিলেন। এরপর আমি দেখলাম আমার আম্মু দিঘির পাড়ে চলে এসেছেন হাঁটতে হাঁটতে। হঠাৎ আমি দেখলাম আমার আম্মু দিঘিতে ঝাঁপ দিলেন। এই দৃশ্য দেখে যে কেউ যেমন তার মাকে বাঁচাতে এগিয়ে যাবে আমিও তেমন আচরণ করিনি। আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল। এদিকে আমার আব্বু আর দাদু জেগে উঠে আমাকে আমার আম্মুকে খুঁজতে দিঘির পাড়ে চলে আসেন আর দেখেন যে আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার আম্মু দিঘির পানিতে ছটফট করছেন। এই দেখে আমার আব্বু আমার আম্মুকে বাঁচাতে দিঘিতে নামতে লাগলেন, কিন্তু উনি আমার আম্মুকে বাঁচাতে পারেননি। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন আমার চোখ খুললে আমি দেখি একজন হুজুর আর আপনার ভাই করিম আমার সামনে বসে আছেন, সাথে আছেন আমার আব্বু আর আমার দাদু। শুরুতেই আমি স্বপ্নের কথা মনে হতেই আমার আম্মুকে খুঁজতে থাকি, কিন্তু কিছু বলার আগেই আমার আব্বু আমার গলা টিপে ধরেন।
অপয়া একটা, নিজের মায়ের সাথে আমার মাকেও খেলি তুই, তুই মরে যাস না কেন?
আমার দাদু আমার গলা থেকে আমার আব্বুর হাত ছাড়িয়ে দিলে। আমার দাদু কাঁদতে কাঁদতে বলেন,
এইটা কি হলো দাদু ভাই, তুমি তোমার আম্মুকে পানি থেকে তোলার চেষ্টাও করলা না, তুমি দিঘির পাড়ে দাঁড়িয়ে হেসে ফেটে পড়ছিলা, তোমার বাবা তোমার আম্মুকে দিঘি থেকে তোলার আগেই সে মারা গিয়েছিল, তোমার মাকে বাসায় এনে দেখি তোমার দাদির ঘরে চালার বাঁশের সাথে জড়িয়ে পেঁচিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন দাদু ভাই,
কেন তুমি দিঘির পারে গেলা? এরপর আমি মনে মনে ভাবি, এসব তাহলে স্বপ্ন ছিল না, বাস্তব। নিজেকে চরম দোষী ভাবতে ভাবতে কিছু বলার আগেই আপনার ভাই আর হুজুর আমাকে পরীক্ষা করে আমার আব্বু আর দাদুকে বললেন, এই ছেলের ভেতর কোনো জিনের বাস নেই, ও সম্পূর্ণ সুস্থ, আপনারা চিন্তা করবেন না। এই বলে আপনার ভাই আর হুজুর চলে যান। সেদিন রাতের বেলা আমি আমার ঘুমের মাঝে আবারও আমার ঘরে বাজে কিছুর অস্তিত্ব টের পাই। এরপর আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি একটা বাড়ি, যার বাইরে ভয়ার্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে তাকিয়ে। এরপর আমি বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম। আমার ঘোর ভাঙল একটা ছেলের ধাক্কায়। আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় আমার ঘোর ভাঙল। সেই ছেলেটি একটু আগে দেখা আমার স্বপ্নের মতো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঘর থেকে সকালে আসা করিম হুজুর অর্থাৎ আপনার ভাই বেরিয়ে আসলেন। ওনার হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল। ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ ঝুলে গিয়েছিল আর জিভ অনেকখানি মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। উনি আমাকে ফিসফিস করে বললেন,
আসবো, তোর জন্য আসবো, আগে তোর ভাইকে মারবো, পরে তোকে জিম্মায় নিব, নাম মনে রাখিস, মারজান রাবা আল সালাম।
এই কথা শেষ হতেই আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি আমি আমার দাদুর কোলে শুয়ে আছি। আমার দাদু আমাকে জানালেন যে গত রাতে আমাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল। দাদুর কথা শুনে আমার আব্বু বললেন, শয়তান, এই ছেলে আমাদের ঘরে শয়তানের প্রতিনিধি হয়ে জন্মেছে। আরে ওকে বের করে দাও, বের করে দাও আব্বা, বের করে দাও, আর কত জীবন খাবে ও জানি না, বের করো। আব্বুর এই কথা শুনে আমার দাদু ঠিক করেন আমাকে শহরে আমার চাচার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে আমাকে আমার দাদু গ্রামের একজন পরিচিত লোকের সাথে করে শহরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টে কাজ করি। আমি প্রতি রাতে মারজানকে অনুভব করি। ও আমাকে কবজা করেছিল আর আমার ছোটবেলা থেকে কিছু জিনিস দেখার ক্ষমতা আছে জন্য আমি মাঝে মাঝে বুঝতে পারি যে মারজান কার ক্ষতি করছে। যেই মহিলার স্বামীকে বাঁচালেন আজ সেই লোক আমার খুব কাছের ছিলেন। আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার বাইরের একটি দোকানের মালিক ছিলেন উনি, খুব আদর করতেন আমাকে। বহুদিন পরে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে লোকটির ক্ষতি হচ্ছে, যেমনটা আমার আম্মুর বেলায় আর আপনার বেলায় দেখেছিলাম। দেখেছিলাম যে ওই মহিলার স্বামীর ক্ষতি হচ্ছে, তাই ঘুম থেকে উঠে দৌড়ে ওনাদের বাসায় চলে যাই। আমার বাসা আর ওনার বাসা একই রোডে। রাতে মাঝে মাঝে আমরা একসাথে ফিরতাম, ওনার বাসায় কখনো যাইনি, কিন্তু চেনা ছিল আমার। আমি যেদিন প্রথম মারজানের কবজায় গিয়েছিলাম সেদিন আপনার ভাই আর হুজুর আমাকে দেখতে আসলে মারজান আপনার ভাইয়ের শরীরে চলে যায় আর আপনার আব্বুকে মেরে ফেলে, আর এখন সে আপনাকে মারার জন্য খুঁজছে। ইমরানের মুখে এই ঘটনা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চ থেকে দাঁড়িয়ে যাই আর ওর মুখে সজোরে একটা ঘুষি মারি আর বলি, তুই দায়ী আমার ভাইয়ের এই অবস্থার জন্য, তুই দায়ী আমার আব্বুর মৃত্যুর জন্য, তুই দায়ী আমার এমন অবস্থার জন্য, তুই দায়ী। তুই সেদিন কেন মরে গেলি না? তাহলে ভাই তোদের বাসায় যেত না আর আমাদের এসব কিছু হতো না। আমি ইমরানকে মেরেছিলাম জন্য চায়ের দোকানে থাকা বাকি লোকেরা কি হয়েছে জানতে এলে ইমরান ওনাদের দূরে পাঠিয়ে দেন আর আমাকে বলেন, আমি মানছি এটা আমার দোষ, আমার জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটাই উপায়, যদি না চাই যে আর কেউ আমাদের মতো কষ্ট পাক, তাহলে আপনার ভাইকে খুঁজে বের করতে হবে আর মারজানকে শেষ করতে হবে। ইমরানের কথা শুনে আমি নিজেকে কিছুটা শান্ত করি, বলি, এই 12-13 বছর ধরে আমি নিজেও আমার ভাইকে খুঁজছি, কই, খুঁজে তো পাচ্ছি না। এরপর ইমরান আমাকে বলেন, আমরা দুজন মিলে এখন থেকে করিম ভাইকে খুঁজব। তখন আমার মাথায় একটা প্রশ্ন উঁকি দেয়। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আচ্ছা মহিলার স্বামী উনি কেন বারবার সাহায্য চাচ্ছিলেন? রাবাল সালাম বলছিলেন, মারজানের ঘটনা বুঝলাম, কিন্তু সে রাবাল সালামকে? আমি যতটুকু জানি রাবাল সালাম আরবি শব্দ, এর মানে অন্ধকারের সর্দার। উত্তরে ইমরান বলে যে এই বিষয়ে সে কিছু জানে না। আমি ইমরানকে আবার জিজ্ঞাসা করি, মারজান যদি আমার ভাইয়ের শরীরে থাকে তাহলে মহিলার স্বামীকে কে কবজায় নিল? এর উত্তর ইমরানের জানা ছিল না। সেদিন চায়ের দোকান থেকে বের হয়ে আমি আর ইমরান বাসায় চলে যাই। রাতের বেলা আমি আমজাদ হুজুরের ঘরে গিয়ে ওনাকে সবকিছু খুলে বললে উনি আমাকে বলেন, আওয়াল, এসবের কিছুই আমি জানতাম না, তোমার ভাই আমার জন্য ওই জায়গায় গিয়েছিল, কিন্তু একটা বিষয় খেয়াল করেছ, আমিও কিন্তু গিয়েছিলাম, আমার কিন্তু কিছু হয়নি। আমি হুজুরকে আর কিছু না বলে নিজের ঘরে চলে আসি। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে কড়ানোর শব্দ পেলাম। আমি দরজা খুলে দেখি মাদ্রাসার এক ছাত্রের সাথে ইমরান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আওয়াল ভাই, আমার বাড়িওয়ালার অবস্থা ওই মহিলার স্বামীর মতো, দয়া করে দেখবেন, চলুন। আমি কিছু না ভেবে আগরবাতি আতর একটা দড়ি নিয়ে চলে যাই ইমরানের বাড়িওয়ালার বাসায়। ওনার বাসায় গিয়ে আমরা দেখি বাড়িওয়ালার ছেলে আর স্ত্রী বসে আছে ভয়ার্ত চেহারায়। আমাকে দেখে ওনারা কাকুতি মিনতি শুরু করতে লাগলেন ওনাদের বাবার জীবন বাঁচানোর জন্য। আমি ওনাদের জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাড়িওয়ালার ছেলে যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার বাবা বৃদ্ধ মানুষ, হার্টের পেশেন্ট, প্রায় এক মাস আগে স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে যান। আজ সন্ধ্যায় আমি আর আমার স্ত্রী নামাজ পড়ছিলাম। সাধারণত আমরা একসাথে নামাজ পড়ি না, কিন্তু আজ আমরা একসাথে এশার নামাজ পড়ছিলাম। আমি ইমাম হিসেবে শব্দ করে সূরা পড়ছিলাম, হঠাৎ আমাদের রুমে আমার আব্বু ঢুকলেন আর আমাদের দুজনের গলা টিপে ধরে জায়নামাজ থেকে ফেলে দিলেন। আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। আমি একেবারে অবাক হয়ে যাই যে আব্বা তো প্যারালাইজড, হেঁটে এখানে কিভাবে এলেন। এরপর আমার আব্বার চোখ উল্টে যায় আর উনি রান্নাঘরে চলে যান। রান্নাঘর থেকে উনি একটা বটি নিয়ে রাবা না কি যেন একটা বলে ওনার নিজের গলায় চালাতে নিলে আমি আর আমার স্ত্রী মিলে ওনাকে ধরে ফেলি। এরপর বাসার সবার চেঁচামেচি শুনে পাশের বাসার মানুষ চলে আসে আর আব্বাকে ওই অবস্থায় দেখে ভয়ে চলে যায়। একমাত্র ইমরান আমাদের সাহায্য করে আর আমার আব্বাকে রুমে বেঁধে রেখে আপনাকে আনতে যায়। কিছু একটা করুন ভাই, আমার আব্বাকে বাঁচান। আমি ওনাদের কথা শুনে আল্লাহর নাম করে প্রবেশ করি ওনাদের আব্বার রুমে। আমাকে দেখে ইমরানের বাড়িওয়ালা মোটা গলায় বলে,
তুই আবার এসেছিস, তোর ভাইয়ের মতো তুইও মরতে চাস, তোর ভাইকে আমরাই মেরেছি, এবার তুইও মরবি।
বাড়িওয়ালার মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। ইমরান ওনার হাত ধরে ফেলে আর আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করি, আমার ভাই কোথায়? আলজালামকে, মারজানকে? সে আমাকে কিছুই বলতে চায় না। এরপর আমি তার হাতে আতর লাগিয়ে কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে আয়াত পড়তে লাগলে সেও রুমের এক কোণায় তাকিয়ে বলতে থাকে, রাবাল সালাম, সাহায্য করো, আমাকে সাহায্য করো, এই দুজনকে মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো। এরপর আমি হাতের চাপ কমিয়ে দিয়ে বলি, আমি তোকে কষ্ট দেব না, তুই আমাকে বলবি রাবাল সালামকে, মারসানকে। এরপর বাড়িওয়ালার শরীরে থাকা শয়তান আমাকে সব বলতে রাজি হয়। সে আমাদের বলল যা কিছুটা এমন, রাবাল সালাম মানে রাবা মানে সর্দার, আল সালাম মানে অন্ধকার। ও আমাদের সর্দার, আমাদের প্রভু, আমরা তার দাস, ওর কেনা গোলাম আমরা। মারজানি হচ্ছে রাবাল সালাম, ওর আদেশেই আমরা মানুষের শরীরে কব্জা করি। ও আমাদের নেতা, নেতা যা বলবে আমরা তাই শুনি। আমি তখন ওকে জিজ্ঞেস করি, ও যা বলবে তাই শুনবি? ওর এত ক্ষমতা থাকলে মানুষকেও নিজে কব্জা না করে তোদের মাধ্যমে কব্জা করাচ্ছে কেন? বল আমাকে, আর আমার ভাই কোথায়? এরপর সে মুচকি হেসে বলল, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আল সালামই মেরেছে। এই কথা বলে সে হঠাৎ রুমের এক কোণে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দাও, মাফ করে দাও আমাকে, আমি কষ্ট সহ্য করতে না পেরে ওদের সব বলে দিয়েছি, ক্ষমা করো আমাকে। এই পরে বাড়িওয়ালা কাঁচরাতে থাকে। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কার সাথে কথা বলছেন, কে ওখানে? উনি চিৎকার দিয়ে বলেন, মারজান। ওনার এই কথা শুনে আমার রুহ কেঁপে ওঠে তখন। এরপর আমি কিছুক্ষণ চুপ থেকে ওনাকে আবার জিজ্ঞেস করি, মারজান? তখন ইমরানের দিকে আঙুল তুলে বলে, এইখানে। এই বলে সে বমি করে দেয় মহিলার স্বামীর মতো। এরপর আমি বুঝতে পারি জিনটা তাকে ছেড়ে গেছে। বাড়িওয়ালা বাসা থেকে বের হয়ে আমি ইমরানকে নিয়ে মাদ্রাসায় চলে আসি আর আমজাদ হুজুরের সাথে এই বিষয়ে কথা বলি। আমজাদ হুজুর আমাকে বলেন, দেখো এটা খুব অন্যরকম একটা সমস্যা, আমি আগে শুনিনি। আমার যে ধারণা সেটা হচ্ছে মারজান একজন সর্দার আর সে সাগরেদের দিয়ে অন্য মানুষের শরীর কব্জা করায়, কিন্তু কেন করে সেটা আমার জানা নেই। ইমরানের বোঝার ক্ষমতা আছে, মনে হয় সেই ক্ষমতা সে দখল করার জন্য এসব করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করি, তাহলে অন্যান্য ব্যক্তিদের কেন সে কব্জা করছে? উত্তরে বললেন, হয়তো এই কাজ সে নিজের শক্তি বাড়াচ্ছে ইমরানের শরীর কব্জা করার জন্য। এরপর আমি হুজুরকে বলি, হুজুর সে বলল আমার ভাই করিম মারা গেছে আমার বাবাকে মারার রাতেই, তাহলে মারজান এখন কোথায় আছে? কাউকে কব্জা করে রেখেছে নাকি নিজে থেকেই কাজ করছে? হুজুর আমাকে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। আমার মন সেদিন থেকে অনেক খারাপ ছিল। আমি শয়তানের কথায় বিশ্বাস করি না, তাই আমার ভাই মারা গেছে তা আমি মানতে নারাজ। কিন্তু এও ভাবছিলাম, শয়তানটা যখন সবকিছু বলেই দিয়েছে তাহলে আমার ভাইয়ের কথাটাই বা মিথ্যা বলবে কেন? আর সত্যি বললেই, যেহেতু মারজান ওকে কষ্ট দিয়েছে, সে মিথ্যা বলছে না। এসব ভাবতে ভাবতে আমি নিজের সাথে স্নায়ুযুদ্ধ করছিলাম। পরের দিন আমি ইমরানের বাসায় যাই আর ওকে বলি, আচ্ছা ইমরান, আপনার গ্রামেই তো সেই মিথ প্রচলিত যে রমজান মাসের ঈদের পরদিন সেই গ্রামের উত্তরে দেখতে যাওয়া বারণ। তাহলে আপনার গ্রামের মানুষদের জিজ্ঞেস করলেই তো এর রহস্য জানা যাবে। উৎপত্তি যেহেতু আপনার গ্রামেই, চলেন আপনাদের গ্রামে যাই। ইমরান আমার কথায় রাজি হয় আর এরপর আমরা দুজন মিলে ইমরানদের গ্রামের বাড়িতে যাই। ইমরানের গ্রামের বাড়িতে গেলে ইমরানের বাবা ইমরানকে দেখেই ক্রোধে ওনাকে মারতে চলে আসেন। শয়তান, তুই আবার এসেছিস, এবার কার জান নিবি, অপয় একটা, চলে যা। এরপর ইমরানের দাদু ঘর থেকে বের হয়ে আসেন আর ইমরানের বাবাকে শান্ত করে আমাদের ভেতরে নিয়ে যান। আমরা দুপুরের খাবার খাই। এরপর ইমরান ওর দাদুকে মারজানের কথা জিজ্ঞেস করতেই ইমরানের দাদু আমাদের বলেন, বের হয়ে যা আমাদের বাসা থেকে, ওই নাম এখানে নিবা না, আমি কিছু জানি না। তখন আমি ইমরানের দাদুকে আমার পরিচয় দিই আর বলি, 12-13 বছর আগে যে দুইজন হুজুর ইমরানকে দেখতে এসেছিল, ওনাদের মাঝে একজন ছিলেন আমার ভাই, আর এখান থেকে যাবার পর ওনার কি অবস্থা হয়েছিল সেটাও আমি ওনাকে জানাই। এরপর উনি শান্ত হন আর আমাদের একটা ডায়েরিতে আন আর বলেন, মারজানকে নিয়ে যত কিছু জানার চেষ্টা আমি করেছি সব এখানে লেখা আছে, একটা ঠিকানাও আছে। আমাকে তো লোকে কিছু বলে নাই, তোমাদের বললেও বলতে পারে, যেয়ে দেখো। এরপর আমি আর ইমরান দাদুর ডায়েরি পড়ে যতটুকু জানতে পারি তা ছিল এমন, মারজান একটা জিন যে ধারণা মতে প্রথম একজনের উপর হাজির হয় যার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন। কোনো কারণ ছাড়াই ওনার আচরণ বদলে যায় আর উনি একদিন রাতের বেলা রান্নাঘর থেকে বটি নিয়ে দিঘির সামনে গিয়ে নিজে নিজের গলা কেটে দিঘির মাঝখানে চলে যান আর দাঁড়িয়ে থাকার মতো করে ভেসে থাকেন। দুই দিন ওইভাবেই ভাসার পর গ্রামবাসী তাকে ডুবিয়ে দেয়। ইফতেখার উদ্দিনের ঠিকানা সেই ডায়েরিতে লেখা ছিল আর সেই ঠিকানা অনুযায়ী আমরা পাশের গ্রামে গিয়ে ইফতেখার উদ্দিনের বাড়ি খুঁজে বের করি। বাড়িতে ছিল ইফতেখার উদ্দিনের ছেলে আর ইফতেখার উদ্দিনের স্ত্রী। ওনারা আমাদের আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাদের কারণ বললে ইফতেখার উদ্দিনের স্ত্রী আমাদের দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলেন আর বললেন, আর কারো জান দিতে যাব না, যাও তোমরা। আমরা চলেই যাচ্ছিলাম হতাশ হয়ে, ঠিক তখন পেছন থেকে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়ান, কথা আছে। এরপর উনি আমাদের দিঘির পারে নিয়ে যান আর বলেন, ভাই আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, এটা লোকে বলতো, আমি তো দেখি নাই ওনারে। আমি তখন আমার মায়ের পেটে যখন আব্বা নিজের গলা কেটেছে, তবে আমি জন্মের পরে ময় মুরব্বীদের কাছে শুনেছিলাম যে আমার নানা আসছিল, সে নাকি আমার আব্বা মরার 1 বছর আগে একইভাবে নিজের গলা কেটেছিল। ওনার নাম জয়নাল মণ্ডল, ওনার বাড়ি পাশের গ্রামে, ওইখানে খোঁজ নেন। এই বলে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ঠিকানা দিয়ে চলে যান। এরপর আমরা পাশের গ্রামে চলে যাই আর সেখানে জয়নাল মণ্ডলের বাসা খুঁজে বের করি। জয়নাল মণ্ডলের বাড়িতে ওনার নাতি পরিবার পরিজন নিয়ে বাস করছেন। ওনার নাতি আমাদের আসার কারণ জেনে বললেন, এই শয়তান আবার জেগেছে, সব দোষ আমার দাদির। আমি তখন ওনাকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন, আমার দাদি ছিল একটা ডাইনি, সবসময় মানুষের ক্ষতি করে বেড়াতো টাকার লোভে, জিন পালতো সে, দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ আর বাচ্চা কাচ্চা বশ করে নিয়ে আসতো সে, আমরা কিচ্ছু জানতাম না। তখন সব গ্রামের আশেপাশের অনেক ঘন জঙ্গল ছিল, তাই মানুষ ভাবত যে যারা হারাচ্ছে তারা হয়তো জঙ্গলে সাপ বা জন্তুর হাতে মরছে। দাদি ছিল খুব চালাক, যাদের সংসারে খুব ঝামেলা হতো তাদের সে বলে দিত, তাই ওই লোকেরা খুঁজে না পাওয়া গেলে মানুষ ভাবত যে তারা হয়তো সংসার ত্যাগ করেছে। বাচ্চাগুলো আনত যখন গোসল করতে দিঘি বা পুকুর পাড়ে ঝাঁপ দিত, মানুষ ভাবত তাদের ছেলে মেয়েগুলো হয়তো পানিতে ডুবে গেছে। ভাবছেন এগুলো আমরা জানলাম কিভাবে, বলি শোনেন। একবার আমার দাদি এই রোজার শুরু থেকে এতই অসুস্থ হলো যে বিছানায় পড়ে গেল। বলে না রোজার সময় শয়তান বন্দী থাকে, তার শয়তান জিনগুলোও বন্দি ছিল। ঈদের পরের দিন সকালে দাদি আমার দাদাকে সব খুলে বলছিল, কারণ ওনার পালা জিনগুলো নাকি এতদিন বলি না পেয়ে খুব রেগে আছে আর ওনাকে এখনই মারতে চায়। শেষ সময়ে নিজের ভুল বুঝে দাদি আল্লাহ আর দাদুর কাছে মাফ চেয়েছিল। সেই রাতের বেলা দাদি 2 গ্রাম পরে দিঘিতে যেয়ে নিজের গলা কেটে দিকিতে ভাসিয়ে দিয়েছিল। দুই দিন তিন দিন পর সে মরেছিল। এরপরে সেই জিন আমার দাদাকেও মেরেছে। পরে আমার ফুপা ইফতেখার উদ্দিনও মরেছে। ওনারা দুইজনই ঈদের পরের দিন ওই দীঘির আশেপাশে গিয়েছিল। এরপর থেকে ওই দীঘিতে ঈদের পরের দিন আর কেউ যায় না। এই হল ঘটনা। এরপর উনি আমার আর ইমরানের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে আমাদের বিদায় জানালেন। আমরা শহরে ফিরে আমজাদ হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। হুজুর আমাদের বলেন যে মারজান নাকি এখন এসব ক্ষমতার জন্যই করছে বলে উনি মনে করেন। বলি নিয়ে সে ক্ষমতা বাড়িয়েছে আর এখন সে এমন একজনকে চাচ্ছে যার অতি প্রাকৃত কিছু বোঝার ক্ষমতা আছে, কারণ ওর মাধ্যমে হয়তো সে কোনো কাজ হাসিল করবে বা ওর শরীরের নিজেকে লুকিয়ে ফেলতে পারবে। কারণ ইমরান ছোট থেকেই মারজানের শত্রু, তাই তার শরীরে গেলে কেউ ইমরানকে সন্দেহ করবে না, আর ইমরানের ক্ষমতা কাজে লাগিয়ে সে মানুষের ক্ষতি করবে, আরো শক্তিশালী হবে। হুজুর আমাদের এও জানালেন যে আমাদের সবার আগে মারজানকে খুঁজে বের করতে হবে যে আসলে সে কার শরীরে আছে। এরপর আমি আমার ঘরে চলে যাই আর ইমরান ওর বাসায় চলে যায়। সেদিন রাতে আমি বিষয়গুলো নিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় একটা জিনিস বাড়ি খায়। ইমরানের বাড়িওয়ালা বলেছিল তোর ভাইকে আমরাই মেরেছি। তাহলে কি আমার ভাইয়ের উপর মারজান ভর করেনি কখনো? আমার ভাইয়ের কাছ থেকে পালানোর সময়ও কি সে বলেছিল যে আমরা আসব? এও বলেছিল ও আসবে, ইমরানকে বলেছিল আসব, নাম মনে রাখিস মারজান। এরপর বলেছিল রাবাল জালাম মানে অন্ধকারের সর্দার, মারজানের সাগরের জিনগুলো ওকে রাবাল জালাম ডাকত। কিন্তু ও তো নিজেকে এই নামে ডাকবে না, আর আমরা আসব এর মানে তো মারজান জানবে না, কারণ মারজান আসলে সে বলতো আমি আসব। আমার এই কথাগুলো আমি সাথে সাথে আমজাদ হুজুরকে জানাই। আমজাদ হুজুর আমাকে বলেন, আচ্ছা আওয়াল, এমনও তো হতে পারে মারজান কখনো ইমরানের শরীর থেকে বেরিয়ে হয়নি, সে তার এক সাগরেদকে দিয়ে করিমকে কব্জা করিয়েছিল। তাহলে কি ইমরানই মারজান? হুজুরের এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার খটকা লাগতে শুরু করে। কারণ ইমরানের বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে মারজান কোথায়, সে ইমরানের দিকে আঙুল তুলে বলেছিল এইখানে। তাহলে কি ইমরানই মারজান? এই ভেবে আমি আমার তসবিহ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ইমরানের বাড়িতে রওনা দেই। ইমরানের বাড়ি যেতে যেতে আমি ভাবছিলাম, আমি কি তাহলে মারজানের সাথে থেকেই মারজানকে খুঁজছি? ভাবতে ভাবতে আমি ইমরানের বাসায় পৌঁছে যাই। ইমরানের বাসায় পৌঁছে আমি ওর ঘরে বসে ওকে জিজ্ঞেস করি, ইমরান, ছোটবেলায় যেদিন আমার ভাই আর আমজাদ হুজুর আপনার বাড়িতে এসেছিলেন সেদিন আপনারা কয়জন ছিলেন ঘরে? উনি বললেন পাঁচজন। আমি জিজ্ঞেস করি কে কে? উনি উত্তর দেন, আমি, আব্বু, দাদু, আপনার ভাই আর আমজাদ হুজুর। আমি ইমরানকে বলি, আমার ভাই আমার বাসার সামনে আপনাকে কি বলেছিল মনে আছে? উনি বলেছিলেন যে আসব, তোর জন্য আসব, নাম মনে রাখিস মারজান, রাবা আল সালাম। ইমরান বলল হ্যাঁ। আমি বললাম আর আমাকে কি বলেছিল খেয়াল আছে? আমাকে বলেছিল আসব, প্রথমত মারজান নিজেকে রাবা আল সালাম বলবে না, কারণ এটা ওর নাম নয়, আর ওর উপাধিও সাগরের জিন্দা ওকে দিয়েছে। দ্বিতীয়ত আমাকে আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে আমরা আসব, কিন্তু এটা যদি মারজান নিজে হতো সে বলতো আমি আসব, আমরা কেন বলবে? আমার কথা শুনে ইমরানও এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে আর আমার দিকে তাকাতে থাকে। একটু থেমে সে বলল, আপনি কি ভাবছেন আমি মারজানের কবজায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি তখন ইমরানকে বলি, আমাকে মাফ করবেন কিন্তু আমি আপনাকে সন্দেহ করছি, এর যথেষ্ট কারণ আছে। প্রথমত, আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন তার সামনে দোকানের মালিক যার সাথে আপনার ভালো সম্পর্ক তাকে জিন কব্জা করেছিল, আপনার বাড়িওয়ালাকে কব্জা করেছিল, আপনার আশেপাশে যারা আছে তাদের সবারই কেন এমন হচ্ছে? কোনো উত্তর আছে? আমাকে প্রমাণ দিন আপনি মারজান নন। এরপর ইমরান রেগে গিয়ে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিশোধ নিতে চাচ্ছি, আর আপনি বলছেন আমি মারজান, বাহ। এরপর আমি ওনার হাত ধরে বলি, সরি, কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপর আমি আমার হাতে থাকা তসবিহ পড়ে আমার জানা আয়াতগুলো পড়ে ইমরানের মাথায় হাত লাগিয়ে দেই, ওর কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি, ওর মুখে পবিত্র খেজুর গুঁজে দিয়ে দোয়া পড়তে থাকি, কিন্তু কোনো কিছুই আসর করছিল না ওকে। মনে হচ্ছিল যে সে একেবারে স্বাভাবিক, তার শরীরের জিনের কোনো ভর নেই। এরপর আমি ওনাকে বলি, চলুন মসজিদে নামাজ পড়ব। আমরা দুজন একসাথে নামাজ পড়ি। এরপর আমি নিশ্চিত হই ইমরান মারজান নয়, আমি দ্বিতীয় দ্বিধায় পড়ে যাই। তাহলে মারজান কার শরীরে ঢুকিয়ে আছে? কোন সন্দেহ নেই যে সেদিন উপস্থিত পাঁচজনের মাঝেই মারজান একজনের ভেতরে আছে, কারণ ইমরানের দাদা বাড়ি থেকে বের হবার রাস্তা সেখানে উপস্থিত পাঁচজন ছাড়া আর কেউ জানে না। এরপর আমি ইমরানকে জিজ্ঞেস করি, আপনার বাবার আচরণ কেমন মনে হয় না আপনার? যেমন মারজানের গোলাম জিন্দা আপনাকে দেখতে পাবে না, তেমনি আপনার আব্বাও আপনাকে দেখতে পারে না, উনি নয় তো? এরপর আমরা দুজন মিলে আবার ইমরানের দাদুর বাড়িতে ফিরে যাই আর ওনার বাবার ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এরপর ওনার বাবা ঘুমালে আমরা ওনার বাবার মাথায় তসবি পড়ে আল্লাহ কালাম উচ্চারণ করে ফুঁ দিয়েও কোনো প্রতিক্রিয়া পাচ্ছিলাম না। আমরা তখন বুঝতে পারলাম যে না, ইমরানের আব্বাও মারজান না, কোন জিনেরই কবজায় নেই সে। এরপর আমরা ইমরানের দাদুর বাড়ি থেকে বের হয়ে আসি। এরপর আমজাদ হুজুরের সাথে আমি এই বিষয়ে কথা বলি। হুজুর আমাকে বলেন, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব, সবাই যদি সুস্থ থাকে তাহলে মারজান গেল কোথায়? আমি এর উত্তর জানতাম না। এভাবেই ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ইমরান মাদ্রাসায় এসে আমাকে ডাকতে লাগলেন। আমি ওনাকে কি হয়েছে জিজ্ঞেস করলে উনি আমাকে বললেন, ভাই আমার বাসার একজন মেম্বারের এবার সেইম অবস্থা, আসুন সাহায্য করুন। আমি আমার তসবি আর বাকি জিনিসপত্র নিয়ে চলে যাই ভাইয়ের সাথে। রাস্তায় যেতে যেতে আমি ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে ওনার বাসায় মেম্বারের। উনি আমাকে বলেন, আমি আর আমার এক বন্ধু রুম নিয়ে সেই বাসায় থাকি, আমরা দুজন একই রেস্টুরেন্টে কাজ করি। আজ সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি সে আয়নায় নিজের মাথা ফাটিয়েছে আর আয়নাও ভেঙে ফেলেছে। রান্নাঘরে যেতে নিচ্ছিল, দেখে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছি। বাসায় পৌঁছে ইমরান ভাইয়ের রুমে প্রবেশ করতেই ইমরান ভাইয়ের বন্ধু ভারী গলায় বলে উঠলেন,
কিরে খুঁজে পেলি না? রাবাকে এত সহজে খুঁজে পাবি না, তোরা মরবি। আলসালাম, এই জনকে মেরে ফেল, দয়া করে মেরে ফেল।
আমি এরপর তসবি আর আয়াত পড়ে ইমরান ভাইয়ের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কে তুই, নাম বল। এরপর এক ঝটকায় আমাকে আর ইমরানকে ছিটকে ফেলে দিল। আমরা নিজেরা সামলে উঠে ওনাকে বাঁধবার জন্য দড়ি খুঁজছিলাম। ইমরান ভাই দড়ি আনতে রুম থেকে বের হয়ে যায়। উনি বের হবার সাথে সাথেই রুমের দরজা লেগে যায়, কোনোভাবে দরজা খুলছিল না। একে একে রুমের ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম। এরপর আমি দেখলাম ইমরান ভাইয়ের বন্ধু বিছানায় গিয়ে বসলেন। উনি আমাকে মোটা আওয়াজে বললেন,
এখন থেকে আমাদের সাথে প্রথমবার দেখা হলে তোর কলিজায় চাপ দেব, তুই কষ্ট পাবি, তোর সারা শরীর ব্যথায় স্রোত বয়ে যাবে, ছুরিতে ঘাত হবে। দ্বিতীয়বার আমাদের দেখলে তোর কলিজার রক্ত তোর নাক দিয়ে বের হয়ে আসবে, তৃতীয়বার আমাদের দেখলে তুই মরবি।
এই বলে সে হাসতে লাগলো আর আমার বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে ফেলছে। আমার শরীরের শিরায় শিরায় ব্যথা অনুভব করতে লাগলাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার চোখ খুলতে আমি দেখি আমার সামনে ইমরান ভাই আর তার বন্ধু বসে আছে। আমি কি হয়েছে জিজ্ঞেস করলে ইমরান ভাই কিছু বলতে পারেনি। এরপর ইমরান ভাইকে আমি একটু সাইডে নিয়ে গিয়ে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন, আপনি তো কাজ করেছেনই, আমার বন্ধু তো বমি করে নর্মাল হয়ে গেছে। এই কথা শোনার পর আমি মাদ্রাসায় ফেরার প্রস্তুতি নেই, কিন্তু রুম থেকে বের হবার আগেই বুকের ব্যথায় পড়ে যাই। ইমরান ভাই আমাকে বারবার জিজ্ঞেস করেন কি হয়েছে, আমি তা ওনাকে কিছু বলিনি। এরপর আমি একটা রিক্সায় করে মাদ্রাসায় ফিরি। মাদ্রাসায় ফিরে আমি আমজাদ হুজুরের সাথে বসে কথা বলছিলাম। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম, হুজুর যারা কবিরাজি করেন তারা কি কিছু অনুভব করেন বা ক্ষতিগ্রস্ত হন? হুজুর আমাকে বললেন, আসলে আল্লাহর কালাম সব থেকে শক্তিশালী, ভালোভাবে নিয়ম মতো কাজ করলে কিছুই হবে না, কিন্তু কেউ যদি এদের নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায় আর ওদের সাথে বারবার যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হতে পারে। এরপর হুজুর আমার সাথে অন্যান্য বিষয়ে কথা বলার মাঝে থেমে গেলেন আর বললেন, আওয়াল তুমি আমাকে এটা জিজ্ঞেস করলা, কি হয়েছে বলো আমাকে, তুমি কিছু অনুভব করছো? আমি হুজুরকে কোনো উত্তর না দিলে একটা ধমক দিলেন তিনি। এরপর আমি চুপ থাকলে উনি আমাকে বললেন, এই এক শয়তানের পেছনে জীবন দিতে চাচ্ছ তুমি, নিজের জীবন নিয়ে ভাবো, এসব থেকে সরে আসো, এখনো সময় আছে, শয়তান তোমাকে গ্রাস করে নিচ্ছে, কি হয়েছে বলো। এরপর আমি হুজুরকে ইমরান ভাইয়ের বন্ধুর বলা কথাগুলো বললে উনি আমাকে বলেন, প্রমাণ পাচ্ছ মরে যাবা তুমি এইভাবে? আমি আজকে ইমরানকে ডেকে বলে দিব যে তুমি আর এসবে নেই। আমি কোনো কথা না বলে চলে আসি সেদিন হুজুরের ঘর থেকে। 5 দিন পর মাদ্রাসা এলেন এক ভদ্রলোক তার ছেলের সমস্যা নিয়ে। যথারীতি আমি ভদ্রলোকের ছেলেকে দেখতে যাই। ভদ্রলোকের বাসায় গিয়ে ওনার ছেলেকে দেখলাম, দেখে মনে হচ্ছিল সে নর্মাল। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের সমস্যা কি আসলে? উনি বললেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনোই রাগারাগি করে না, কিছুদিন ধরে স্কুলের টিচারদের সাথে পর্যন্ত হাতাহাতি করছে, বাজে গালাগাল দিচ্ছে, আর রাত হলে জানালার পাশে বসে কার সাথে যেন কথা বলছে, জিজ্ঞেস করলে বলে মারজানের সাথে কথা বলছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি ওনাকে থামিয়ে দিয়ে বলি, কি বললেন? মারজান? হ্যাঁ মারজান, আমার ছেলে এই নামটা বারবার বলে আর ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এরপর আমি ভদ্রলোকের ছেলেকে বলি, দেখো বাবা, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, তুমি কি কাউকে দেখো, কিছু অনুভব করতে পারলে আমাকে বলো। সে আমাকে বলে সে বিভিন্ন বাজে চেহারার কিছু জিনিস দেখে যা মানুষ না, তারা নাকি ওকে ধরতে চায়। বাজে চেহারার মানুষগুলো যখন ওকে ধরতে পারে না, তখন একটা বড় কালো ছায়া আসে তাদের মাঝ দিয়ে। সেই ছায়া সামনে এলে বাজে চেহারার জিনিসগুলো নাকি সেই ছায়া মূর্তিটিকে কুর্নিশ করে দুই দিকে সরে যায় এবং সামনে জায়গা করে দেয়। ওই ছায়াটি নাকি মারজান। এরপর আমি বুঝতে পারি যে এই ছেলেটাও জিনের কবজায় যেতে চলেছে। আমি এরপর সেই ছেলেটাকে একটা তাবিজ দেই, যে তাবিজ তাকে শরীরে ধারণ করতে হবে না, এই তাবিজটা ওর বিছানায় রাখতে হবে বলি, আর ওকে শরীর বন্ধ করার দোয়া শিখিয়ে দেই। এরপর আমি সেখান থেকে চলে আসতে নিলেই সেই ছেলেটা ভারী গলায় বলে,
আওয়াল, আমি করিম, তোর ভাই, আমাকে দেখবি না?
ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে পেছনে তাকাই আর দেখতে পারি যে ছেলেটাও জিনের কবজায় চলে গেছে। শয়তানগুলো বুঝতে পেরেছিল যে আমার দেয়া ওষুধ এখান থেকে ওদের দূর করতে পারত, তাই ওষুধের কাজ শুরু হবার আগেই ধরে ফেলেছে ছেলেটাকে। আমি ছেলেটার বাবাকে আর বাসায় থাকা আরেকজন পুরুষ মানুষকে দিয়ে ছেলেটার হাত পা ধরে রাখি আর আমি আয়াত পড়া শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই আমার বুকে ব্যথা অনুভব করি, ধীরে ধীরে ব্যথাটা আমার শরীরে ছড়িয়ে যায়। এরপর আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। আমাকে দেখে ছেলেটা হাসতে থাকে আর ভারী গলায় বলে,
বলেছিলাম না পরের বার মরবি, রাবা, ওকে এখনই মেরে ফেলো না, ও মরে যাক, মেরে ফেলো ওকে।
ছেলের এই কথা শুনে আর আমার এই অবস্থা দেখে ছেলের বাবা আমাকে ধরতে এলে আমি ইশারা দিয়ে ওনাকে থামিয়ে দেই আর খুব কষ্টে দোয়া পড়তে থাকি। ছেলেটি আমাকে বলে,
এত দম তোর, হার মানবি না।
এরপর আমি রুমে থাকা সবাইকে আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে বলি। সবাই আয়াতুল কুরসি পড়ছিল আর আমার জানা দোয়া কালাম আমি পড়ছিলাম। সবার আয়াতুল কুরসি পড়া শেষ হলে আমি আমার তাসবিহ ছেলেটার মাথায় দিতেই সে মারজান বলে অজ্ঞান হয়ে যায়। এরপর অচেতন অবস্থায় পড়ে যেতে নিলে আমাকেও কেউ পেছন থেকে ধরে ফেলে আর বলে,
আওয়াল, তোমাকে বারণ করেছিলাম এসব কাজ করো না।
আমি বুঝতে পারি এটা আমজাদ হুজুরের গলা। আমি স্বাভাবিক হয়ে আমজাদ হুজুরকে জিজ্ঞেস করি,
হুজুর, আপনি এখানে কেন?
হুজুর বলেন, তুমি আমাকে না বলে আবার এসেছো, মাদ্রাসার একজন ছাত্র আমাকে জানিয়েছে তুমি নাকি কাজে গেছো, এরপর আমি এখানে চলে এসেছি তোমাকে থামাবার জন্য, এসে দেখি তুমি নিজেই থেমে যাচ্ছ। আমি এবার আমজাদ হুজুরকে কিছু বলিনি আর ওনার সাথে মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় যাবার পর উনি আমাকে বলেন, তোমাকে ইমরানের কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম না, তাহলে কেন আবার গেছো? আমি বললাম, হুজুর, এটা ইমরানের আনা কোনো সমস্যা না, এটা তো ছেলেটার বাবা তার ছেলের জন্য নিয়ে এসেছিল। হুজুর আমাকে বললেন, তাহলে তোমার বুকে ব্যথা হলো কেন? মারজান নাম ছেলেটা কিভাবে বলল? আমি কিছুটা অবাক হয়ে যাই, হুজুর কিভাবে জানলেন আমার বুকে ব্যথা হয়েছিল, আর ছেলেটা যে মারজান নাম বলেছে সেটাই বা তিনি কি করে জানলেন? আমি হুজুরকে কিছু না বলে আমার ঘরে চলে আসি। আমার মনে এবার হুজুরের বিষয়ে সন্দেহ হতে থাকে। সেদিনের 5 জনের মাঝে কয়জন বাকি আছে যাদের পরীক্ষা করা হয়নি ভাবতে থাকি। আমার ভাই নেই, ইমরান নয়, ইমরানের বাবা নয়, বাকি থাকে ইমরানের দাদু আর হুজুর। আমি এরপর কিছু না ভেবেই ইমরানের কাছে চলে যাই আর ওকে বিষয়টা জানাই। ইমরানকে আমি জিজ্ঞেস করি, কোনোভাবে কি আমজাদ হুজুর হতে পারে মারজান? তখন ইমরান কিছুক্ষণ ভেবে আমাকে খুব চাঞ্চল্যকর একটা তথ্য দেয়। প্রথমবার যে মহিলার স্বামী জিনের কবজায় গিয়েছিল তার বাসায় সেদিন সকালে নাকি আমজাদ হুজুর মিলাদ পড়ানোর জন্য দাওয়াত পেয়ে এসেছিলেন, ইমরান নাকি দেখেছিল। এরপর আমরা প্যারালাইজড লোকটা অর্থাৎ ইমরানের বাড়িওয়ালার বাসায় গিয়ে জানতে পারি যে বাড়িওয়ালার ছেলে যেদিন বিকালে তার বাবার সুস্থতা কামনার জন্য হুজুরকে বাসায় এনেছিলেন। এরপর সর্বশেষ ছোট ছেলেটার বাসায় হুজুর নিজেই গিয়েছিলেন। সর্বশেষ কার বাসায় গিয়েছিলাম জানতে চাইলেন তখন ইমরান আমার কাছে। আমি ওনাকে পরিচয় দিতে উনি বলেন, ওই লোকটাকে জানেন? আমি বললাম, কে? উনি বললেন, ওই লোকটা আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেটার মালিক। আমার আর বুঝতে বাকি রইল না যে মারজান আর কেউ নয়, মারজান হচ্ছে আমজাদ হুজুর। এতগুলো বছর ধরে মারজান হুজুরের শরীরে বসবাস করছে। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আপনি এই বিষয়গুলো আমাকে আগে বলেননি কেন? ইমরান বললেন, হুজুর মিলাদ আর দোয়া করতে এসেছেন এখানে, সমস্যা কিভাবে বুঝবো বলেন। এরপর আমি ইমরানের সাথে বাজারে গিয়ে একটা তসবি কিনি আর মাদ্রাসার সামনে আসি। আমি ইমরানকে সরাসরি তার গ্রামের বাড়ি চলে যেতে বলি। এরপর আমি মাদ্রাসার ভেতরে গিয়ে আমজাদ হুজুরকে বলি, হুজুর গ্রামে একটা দাওয়াত আছে, আজ যাবেন? হুজুর যেতে রাজি হলেন। আমি কৌশলে হুজুরকে নিয়ে চলে যাই ইমরানের গ্রামের বাড়িতে। হুজুর আমাকে রাস্তায় বারবার জিজ্ঞেস করছিলেন, কোথায় যাচ্ছি, এই রাস্তায় কেন যাচ্ছি? আমি হুজুরকে বলেছিলাম যে এদিকে আপনি আগেও এসেছিলেন না ইমরানের চিকিৎসা করতে? আমরা ইমরানের বাসায় কিছুদূর পরে একটা বাসায় নিমন্ত্রণ পেয়েছি, ওখানেই যাচ্ছি। এরপর হুজুর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আস্তে আস্তে আমরা চলে এলাম। এবার হুজুরকে আমি বলি যে আমরা ইমরানের বাসাতেই যাচ্ছি। একটু সামনেই দেখা যাচ্ছিল ইমরান ওর বাবা আর দাদুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ইমরান ওর দাদা আর বাবাকে সব বুঝিয়ে ফেলেছেন। আমি হুজুরকে পরীক্ষা করার জন্য আমার কিনে আনা নতুন পরা তসবিটা হুজুরের সামনে এগিয়ে দিয়ে বলি, আপনার জন্য উপহার এনেছি একটা মারজান। আমার কথা শুনে আমজাদ হুজুরের চেহারার রং বদলে যায়। এরপর উনি কিছু বলেন না। আমি জোর করে ওনার হাতে তসবি দিলে উনি সেটা ফেলে দেন। আমি এবার পেছন থেকে ওনার চোখে একটা সাদা কাপড় বেঁধে দিই আর সবাই মিলে ওনাকে ধরে ইমরানের বাসার ভেতরে নিয়ে যাই। এরপর ওনাকে গোল বৃত্তে বানিয়ে বসাই। উনি সেখানে বসলে আমি ওনাকে জিজ্ঞেস করি, কেন এতগুলো জীবন কোনো দামি কি নেই? আমজাদ হুজুর ভারী গলায় বলেন,
আমার বুড়ি চাই, আমার ইমরান চাই, ও আমার চেয়ে অনেক ক্ষমতাশীল, ওর শরীরে আমি থাকতে পারিনি, তাই এতদিন এত সব জিন বশ করে আর মানুষের ক্ষতি করে ক্ষমতা লাভ করেছিলাম, আমি যেন ইমরানের উপর ভর করতে পারি, আমাকে তোরা আমার কাজ করতে দে।
এই কথা বলার পরে আমি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকি আর মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে তখন মারজান বলতে থাকে,
তৃতীয়বার এখন তোর সময় শেষ, আওয়াল বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, তোকে যাস না, এই কাজ করিস না, তুই মানলি না, এবার তুই করবি।
এরপর আমি অচেতন হয়ে যাই এবং অচেতন হয়ে যাওয়ার অবস্থায় চলে যাচ্ছি দেখে ইমরান উঠে দাঁড়িয়ে মারজানকে বলছে, আমার দোষ সব, আমার জন্য তুই আওয়ালের ভাইকে মারলি, হুজুরকে ধরলি আর আমার মা দাদিকে মারলি, আমি সেদিন দীঘির পারে না গেলে কিছুই হতো না, আর কত জান নিবি তুই, আমাকে চাই তোর, এই নে আমাকে, চলে আয় আমার উপর। এই বলে ইমরান ওই বৃত্তের ভেতরে নিজের পা নিলে আমি তাকে কোন রকমে ধরে ফেলি। ইমরান এরপর পড়ে যায় মাটিতে, ওর বাবা আর দাদু ওকে ধরে ফেলে। এরপর আমি ইমরানকে আগে থেকে জোগাড় করে রাখতে বলা একটা খাসি নিয়ে আসতে বলি। ইমরান খাসি নিয়ে আসলে আমি সেই খাসিটার বৃত্তের ভেতর ঢুকিয়ে হুজুরের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি আর সবাইকে দোয়া পড়তে বলি। আমি আমার তসবি হুজুরের গলায় ঝুলিয়ে দিয়ে দোয়া পড়তে থাকি আর আমার পায়ের নিচ থেকে মাটি কাঁপছিল আর মুখ দিয়ে পানির মতো রক্ত বের হচ্ছিল। আমি তারপরেও দোয়া পড়েই যাচ্ছিলাম, আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। এরপর আমি ইমরানকে বলি হুজুরের গলা থেকে তসবি সরাবার জন্য। ইমরান তসবি সরালে অজ্ঞান হবার একটু আগে আমি দেখলাম আমজাদ হুজুর বমি করা শুরু করেছেন আর অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমিও অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমজাদ হুজুর আমার সামনে শুয়ে আছেন আর খাসিটা এখনো দাগের ভেতরে। হুজুরকে টর্চার করার ফলে মারজান তার শরীর থেকে বের হতে বাধ্য হচ্ছিল। হুজুরের বয়স হয়ে গিয়েছিল তাই তার শরীর দুর্বল থাকায় মারজান বেশি শক্তি প্রয়োগ করতেও পারেনি। হুজুরের শরীর থেকে বেরিয়ে সে মাধ্যম হিসেবে খাসিটার শরীরে চলে গেছে, কারণ দাগ দিয়ে যাবার সময় রাস্তা বন্ধ করা ছিল। দেখলাম খাসিটা দাগ থেকে বের হবার জন্য ছটফট করছে কিন্তু বের হতে পারছে না। আমি নিশ্চিত হলাম যে মারজান এখন সেই খাসিটার শরীরে। এরপর আমি ইমরান ও ইমরানের বাবা মিলে খাসিটার গলায় তসবি দিয়ে দোয়া পড়ে মারজানকে খাসির শরীরে বন্দী করে খাসিটাকে নিয়ে গিয়ে সেই দিঘির পারে জবাই করে ফেলে দিয়ে আসি। একটা কবর খুঁড়ে সেখানে ওকে কবর দেই। এরপর হুজুরের জ্ঞান ফিরলে হুজুর এই বারো তেরো বছরের কিছুই মনে করতে পারেন না। হুজুর মারা গেছেন প্রায় নয় দশ বছর হবে, ইমরান এখনো ভালো আছে। ইমরানের বাবা আর দাদু আর বেঁচে নেই বার্ধক্যজনিত কারণে। এরপর আমাদের কারো আর কোন রকমের সমস্যা হয়নি, কিন্তু কেন যেন আমি এই বুকের ব্যথা আর শরীরের ব্যথা আজও অনুভব করি। এই বলে আওয়াল হুজুর তার ঘটনা শেষ করেন। রাত প্রায় এগারোটা। আমি আগামীকাল ওনার সাথে আবার দেখা করব বলে ওনাকে জানাই। ওনার ফোন নাম্বার চাইলে উনি বলেন,
বাবা আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, বিয়ে শাদী করে নিয়ে বাচ্চা কাচ্চাও নেই, মোবাইল কেনার টাকাই বা পাবো কোথায়, কিনবই বা কি দিয়ে।
এরপর আমি সেদিনের মতো বাসায় চলে আসি, কিন্তু আশ্চর্যজনকভাবে আমি পরের দিন গিয়ে হুজুরকে আর পাইনি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি বলেন যে মাহফিলে কত হুজুরই তো আসেন, আওয়াল হুজুরকে সেটা উনি নিশ্চিত হয়ে বুঝতে পারছেন না। আমি ওনাকে চেহারার বর্ণনা দিলে উনি বলেন, গতকাল রাতে মনে হয় এমন কাউকে দেখলাম খুব বিচলিত হয়ে ব্যাগ কাপড় উঠাচ্ছেন, কি হয়েছে জিজ্ঞেস করতেই বললেন যে ওনার খুব জরুরি একটা কাজ আছে, ওনাকে যেতেই হবে, এটা বলে সে চলে যায়। এই ছিল ঘটনা। আজকের এত বড় ঘটনা পড়ে শোনাবার জন্য আপনাকে ধন্যবাদ, আর সময় ও ধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ। আবার কথা হবে নতুন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত ডট কম এর সাথেই থাকুন। আমি সাবিত আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ইটস আ লং স্টোরি, এবং এরকম স্টোরি আমরা আরো বেশি চাই। বড় স্টোরি সবার পছন্দ, আমারও পছন্দ, আপনাদেরও পছন্দ, সুতরাং আমরাও চাইবো যে বড় স্টোরি আপনারা বেশি বেশি করে পাঠান। এবং আমাদের পাঠানোর নিয়ম তো জানেনই, আমাদের পাঠাতে হলে পাঠাতে হবে russell.bhoot@gmail.com অ্যাড্রেসে। আশা করবো যে আপনাদের ঘটনা পেয়ে যাবো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell,
যেভাবে লেখা আছে আমি সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আছি যশোর থেকে। এরপর প্রায় দেড় মাস পেরিয়ে গেল, কিন্তু আমি আর একটা অক্ষরও লিখতে পারিনি। ঠিক এভাবেই লেখাটা পড়ে আছে আমার ফোনের নোটপ্যাডে। চেয়েছিলাম আমার জীবনের এক কালো অধ্যায়ের কথা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু পারিনি। কেন লিখতে পারিনি তার কারণটা অনেক বড়, তাই ধাপে ধাপে সেগুলোর দিকে এগিয়ে যাব। কিন্তু এবার আমি একা নই, জীবনের সেই অন্ধকার আচ্ছন্ন অধ্যায়ের কথা সবার সামনে তুলে ধরতে আমার পথযাত্রী হয়েছে আপনাদের ভালোবাসার আরো তিনজন, সাবিত আলম, সিফাত আলম এবং মোস্তফা আলম রোমান ভাই। চলুন না আজ ঘটনাটা তাদের ভঙ্গিতেই শুনে নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমার সাথে আছেন আপনাদের পছন্দের আরো দুজন, সাবিত এবং সিফাত ভাই। প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসার কারণেই আমরা ভূত.com এর সাথে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। আশা রাখি ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থেকে ভূত.com কে এগিয়ে নিয়ে যাবেন। মূলত ভূত.com এর সাথে যুক্ত হওয়ার পরেই আরিফ ভাইয়ের সাথে আমার পরিচয়। শুরুর দিকে খুব একটা কথাবার্তা না হলেও একটা সময় তার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। অনেক কথাই আমরা দুজন দুজনের সাথে শেয়ার করতাম, তাই তার সাথে যখন থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে ঠিক তখন থেকে আমার সবটা জানা। এখানে সবচেয়ে মজার বিষয় হল তার ঘটনার কিছু অংশে আমিও প্রভাবিত হয়েছি, তাই আমি তাকে বলেছিলাম, ভাইয়া আপনার এই সমস্যা যেদিন মিটে যাবে সেদিন আমি সাবিত সিফাত এটা ভূত.com এ লিখে পাঠাবো। আমার কথা শুনে তিনি বেশ খুশি মনেই আমাকে অনুমতি দেন। সত্যি বলতে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলো এখনো চলমান, তবে একটি বিশেষ কারণে তিনি চাইছিলেন এই ঘটনাটি যেন আমরা তিনজন এখানে পাঠিয়ে দেই।
কারণটা জানার পর আমরাও দেরি না করে ভাইয়ার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা তার মতো করেই শুনে নেই। আর আজ তিনি আমাদের ঠিক যেভাবে বলেছেন আমরাও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আর হ্যাঁ, ভূত ডট কমে আরিফ ভাই, সাবিত ভাই, সিফাত ভাই এবং আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য দ্বিতীয় কম্বো স্টোরি। ২৬ নভেম্বর ২০২১, সময়টা ভোর ৫:৪৭। মৃদু কম্পনে কাঁচা ঘুমটা ভেঙে যায় আমার। কিছু বুঝে ওঠার আগেই সেই মৃদু কম্পনে প্রকম্পিত হতে থাকে আমার ঘরের মেঝে। ফ্লোরিং করে ঘুমাই, তাই চোখটা খুলে উঠে বসতে আবারও সেই কম্পন অনুভূত হলে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ব্যবসায়িক কাজ শেষে গতকাল বাড়ি ফিরতে রাত হয়েছিল, বিধায় ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথায় আসছিল না ওই মুহূর্তে কি করা উচিত। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেখলাম ভূমিকম্প থেমে গিয়ে চারিদিক কেমন স্তব্ধ হয়ে গেছে। আমিও ৭-৫ না ভেবে আবার ঘুমিয়ে পড়ি। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলো, তাই না? ভৌতিক ঘটনা শোনাতে গিয়ে হঠাৎ ভূমিকম্পের কথা কেন বলছি? থাক, একটু অপেক্ষা করাই আপনাদের। জীবনটা বেশ ভালোই কাটছিল আমার। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ার সত্ত্বেও কখনো কিছুর অভাব বোধ করিনি। পরিবারের মানুষদের ভালোবাসা, সফলতা, সমাজের কাছে সম্মান সবই পেয়েছি একসাথে। তবে কেন জানি না সৃষ্টিকর্তা প্রতিবার শুধু আমাকেই কঠিন পরীক্ষার সামনে এনে হাজির করেন। প্রথমে আমিও এটা ভেবেই তার কাছে অভিমানে অভিযোগের পাহাড় তৈরি করেছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমার সাথে যা ঘটছে বা যে কঠিন পরিস্থিতির মাঝে আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সেটা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে। বুঝতে পারলেন না ব্যাপারটা? আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি, তাই না? আসলে বুকের কোণে একটা চাপা কষ্ট জমে আছে তাই। আচ্ছা, ওসব কথা এখন থাক, সরাসরি শুরুতে চলে যাই। সময়টা ২০২১ সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। আমার স্মোক করার বদ অভ্যাস আছে বিধায় প্রায় প্রতিদিন রাতেই বাড়ির পাশের পুকুর পাড়ে দাঁড়িয়ে স্মোক করি। পুকুরের সামনের দিকটায় ছিল ৫০-৬০ বছর পুরনো জোড়া তাল গাছ এবং আমি যে পাশটাতে দাঁড়াই তার বিপরীত পাশে ছিল এলাকার যাতায়াতের রাস্তা এবং পেছনে বাঁশঝাড়। আর সেই বাঁশঝাড়ের ভেতরে ছিল একটা পারিবারিক কবরস্থান। সবচেয়ে অদ্ভুত বিষয় হল সেই কবরস্থানে প্রাপ্ত বয়স্ক কোনো মানুষের কবর নেই, সবই ছোট বাচ্চাদের কবর। আমি প্রায় ৭-৮ বছর যাবত ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্মোক করলেও কখনো কোনো সমস্যা হতে দেখিনি। এরকমই একদিন রাতের বেলা বের হই সেই পুকুর পাড়ে যাবার জন্য। ওখানে গিয়ে যখন স্মোক করছিলাম তখন হঠাৎ করেই মনে হতে লাগলো আমার আশেপাশে কেউ হাঁটাহাঁটি করছে আর আমার শরীরটাও আস্তে আস্তে একটু ভারী অনুভূত হতে থাকে। তবে অত রাতে ওখানে কারো থাকার কথা নয়, বিশেষ করে আমি যে সময়টায় ওখানে যেতাম সেই সময়টায় ওখানে কেউই থাকত না, আসত না। তাহলে আজ হঠাৎ এলো কেন? হাঁটার আওয়াজ পেয়ে আমার হাতে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক তাক করে কাউকে খুঁজে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে বাড়ির দিকে হাঁটা দিতেই মনে হতে লাগলো কেউ একজন আমার পিছু নিয়েছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। মাত্র তো টর্চটা জ্বালিয়ে চারিদিকে দেখলাম, তাহলে হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? আমি পেছন ফিরে তাকাই, কিন্তু এবারও আমি কাউকে দেখতে পাই না। তাই ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে বাড়ি ফিরে আসি। মাঝের দুই একদিন কোনো সমস্যা হয়নি, তবে হঠাৎই একদিন রাতের বেলা এই একই সমস্যা শুরু হয়। পুকুর পাড়ে দাঁড়ানোর পরেই মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে হাঁটাহাঁটি করছে, তবে এখন তারা সংখ্যায় একজন নয়, প্রায় ২-৩ জন। আশেপাশে কে আছে সেটা দেখার জন্য টর্চ জ্বালালেও এবারও কাউকে দেখতে পাই না। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগতে থাকে আর ভেতরে ভেতরে একটা অজানা ভয়ও কাজ করতে থাকে, কারণ রাতের আঁধারে সুস্থ মস্তিষ্কে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমার আশেপাশের কয়েকজনকে অনুভব করতে পারছি কিন্তু দেখতে পারছি না। আর শুধু তাই নয়, আমি যখন ব্যাপারটা ভেবে একটু ভয় পাচ্ছিলাম ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি যখন বাড়ির দিকে
যাচ্ছিলাম ঠিক তখনই আমার কানে মলিন কণ্ঠে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। হঠাৎ করে আওয়াজটা শুনে আমি কিছুটা হকচকিয়ে যাই, কারণ এতক্ষণ চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। আমি ফিরে যাবার সময়েই কেন এমনটা হচ্ছে কথাগুলো ভাবতে ভাবতেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি, আর হঠাৎই চোখ পড়ে পুকুর পাড়ের পাশে থাকা একটা ঝোপের দিকে। আমি এক পা এগোতেই স্পষ্ট হতে থাকে কান্নার আওয়াজ। এই দৃশ্য দেখার পর বাবা মায়ের কাছ থেকে শোনা আমাদের এলাকায় ঘটা পুরনো ভৌতিক ঘটনাগুলো মনে পড়তে থাকে। আমার মতো এরকম পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই মুহূর্তে টর্চ জ্বালিয়ে ঝোপের দিকে তাক করে আরো স্পষ্টভাবে আওয়াজটা শোনার সাহস আমার হয়নি। ওই জায়গায় দাঁড়িয়ে থাকার সময় আমার বারবার মনে হচ্ছিল অদৃশ্য কেউ বা কারা যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। আমি সবচেয়ে অবাক হচ্ছিলাম একটা কথা ভেবে, সেটা হলো এত বছর যাবত রাতের বেলা এখানে আসা যাওয়ার পরেও আমার সাথে কখনো কিছুই ঘটেনি, তাহলে আজ হঠাৎ এমনটা কেন হচ্ছে? তবে সে সময় অবাক হওয়ার চেয়েও অজানা ভয় আমাকে দুর্বল করে দিচ্ছিল। তাই আর দেরি না করে দোয়া দুরুদ পড়তে পড়তে দ্রুত বাড়ি চলে আসি, আর আমার সাথে ঘটা আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে ঠিক ওই দিন রাত থেকেই। রাতে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করি। রাত তখন 12:30 অথবা একটা। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, হয়তো আধো আধো ঘুমের ঘোরে হারিয়েও গিয়েছিলাম, কিন্তু হঠাৎই দেখতে পেলাম আমাদের বাড়িতে অচেনা তিনজন ব্যক্তি প্রবেশ করছে। পরনে কালো পোশাক, তবে তাদের একজনের চেহারাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা কোনো মানুষ হতে পারে না, কারণ তাদের শরীরের আকৃতিটা মানুষের মতো হলেও হাত পা মুখের কোনো অংশ ছিল না, কুচকুচে কালো তিনটে অবয়ব। তারা একে অপরকে কি যেন ইশারা করে আমাদের বাসার যে পাশটায় মেইন গেট ছিল শুধুমাত্র সেই কোনাটা বাদে বাড়ির বাকি তিন কোনায় দাঁড়িয়ে পড়ল। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম, কারা এরা, আমাদের বাড়িতেই বা প্রবেশ করলো কিভাবে? আমি অনেক উত্তেজিত হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সেই মুহূর্তে কথা বলা বা নড়াচড়া করার মতন শক্তি আমি পাচ্ছিলাম না। শুধু দেখতে পাচ্ছিলাম একটু পর পর তারা তাদের জায়গা পরিবর্তন করছে। এরপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। পরের দিন থেকে আমি একা চলাফেরা করার সময় কেন যেন ভয় পেতে শুরু করি, হোক সেটা দিনের বেলা বা রাতের বেলা। একা থাকলেই বারবার মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে আর সব সময় আমার দিকে নজর রাখছে, কিন্তু কে সে? সত্যি কি এমনটা আমার সাথে ঘটছে নাকি সবই আমার মনের ভুল? প্রতিটা মুহূর্তে প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে আমার মাথায়। এমনই এক রাতে ঘুমানোর পর আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আবার সেই কালো তিনটি অবয়ব এসে আমার বাসার তিন কোণে দাঁড়িয়ে পড়ে। তবে সেদিনের দৃশ্যটা কখনোই ভুলবার নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হুট করে তারা আমার পুরো বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করতে শুরু করে। আমি অনেক চেষ্টা করছিলাম তাদের থামানোর, তবে কোনো এক অজানা শক্তির কারণে আমাকে একজন নীরব দর্শক হয়ে দৃশ্যটা দেখতে হয়েছে। আর পুরো বাড়ি ওলট পালট করার পর মুহূর্তেই তারা তিনজন কোথা থেকে যেন আমার বিছানায় এসে হাজির হয়। তারপর আমাকে বিছানা থেকে তুলে সোজা নিয়ে গিয়ে ফেলে ওয়াশরুমে। ওয়াশরুমে পড়ে থাকা অবস্থায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কমোডের ভেতরে থাকা সব ময়লা আবর্জনা আর জঘন্য সবকিছু বাইরে বেরিয়ে আসছে, আর আবর্জনায় আমার পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে। এই ঘটনা চলাকালীন এই তিন অবয়ব আমাকে জোর করে সেই আবর্জনা খাওয়ানোর চেষ্টা করেছিল। আমি ওই জায়গা থেকে সরে আসার অনেক চেষ্টা করেছিলাম, এদিকে আমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল আর আমি ছটফট করছিলাম। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন, তবে সেদিনের মতো ওরা আমাকে ছেড়ে দেয়। আর যাওয়ার সময় আমার মাথায় হাত বোলাতে বোলাতে চিকন আর মোটা কণ্ঠে একসাথে বলতে থাকে,
আত্মহত্যা করবি, তুই আত্মহত্যা কর, দেখবি সব মিটে গেছে।
এটা শোনার পর আমি রীতিমতো ছটফট করতে থাকি নিঃশ্বাস নেয়ার জন্য। ছটফট করতে করতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই বড় একটা নিঃশ্বাস নিতেই মনে হলো জীবনটা যেন আবার ফিরে পেলাম, কিন্তু সেই সময়টাতে আমি ভয়ে কাঁপছিলাম। কিছু মাথায় আসছিল না আমার, এসব কি হচ্ছে আমার সাথে, ওরা কারা ছিল বা কেনই বা আমাকে মারতে চেয়েছিল, এসব প্রশ্ন আমাকে মানসিক চাপে ফেলে দিচ্ছিল। তারপরও একটা দুঃস্বপ্ন ছিল বলে বারবার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। এছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না, কারণ এসব কথা মানুষকে জানালে সাহায্য করার বদলে আমাকে নিয়ে মজা করবে, এতে মানসিকভাবে আমি আরও ভেঙে পড়তে পারি ভেবে কাউকে জানানোর সাহস পাইনি। মাঝে দুই একদিন আবার কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু তারপর থেকে রোজ আমি ওই দুঃস্বপ্নটা দেখতে থাকি, বারবার সেই একই স্বপ্ন। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে আমি ওদের তিনজনকে আমার আশেপাশে অনুভব করতাম। আমার মাঝে মাঝে এই কানের পাশে এসে একই কণ্ঠে কেউ আমাদের বলে যেত,
আত্মহত্যা করবি, আত্মহত্যা, দেখবি সব সমস্যা মিটে গেছে।
আবার কখনো বলতো গলায় দড়ি দিতে, বিষ খেয়ে মরতে ইত্যাদি। কথাগুলো যখনই আমার কানে বাজত তখনই আমার পুরো শরীর ভয়ে শিউরে উঠত। এরপর অনেক রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমি প্রতিটা মুহূর্তে আমার রুমে কারো উপস্থিতি টের পেতাম। বারবার মনে হতো এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে, এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে। যা হোক, এই সমস্যা চলাকালীন আমার বিয়ের জন্য বাড়ি থেকে পাত্রী দেখতে শুরু করে। প্রথম সপ্তাহে দুই তিনজনকে দেখেছি এবং কথাও বলেছি, তাদের পরিবারের সবার আচরণই ছিল খুব সুন্দর। তবে তিনজনের মধ্যে একজনকে আমার পরিবারের সদস্যদের একটু বেশি ভালো লেগে যায় বিধায় তারা সেই পরিবারের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেয়। একটা সময় পাকা দেখার জন্য তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং সেদিনই সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের ব্যাপারে পাকা কথা হয়ে যায়। কিন্তু বিপত্তি বাধে সন্ধ্যাবেলা, হঠাৎই তারা ফোন করে জানান তাদের পারিবারিক একটা সমস্যার কারণে বিয়েটা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না, এর জন্য একটু সময় চান তারা। কিন্তু ওই দিনের পর কেউ আর যোগাযোগ করেননি। এভাবে আমার পরিবার থেকে বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়, কিন্তু পাকা কথা হবার পরেও বারবার অদ্ভুতভাবে বিয়েটা ভেঙে যায়। এসব পাত্রী দেখা বা বিয়ে ভেঙে যাওয়ার মাঝেও কিন্তু দুঃস্বপ্নের সমস্যাটা আমার সাথে ঘটেই চলছিল। এর মাঝে আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যেতে শুরু করে। মাত্র কয়েকদিনে আমি শুকিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করেই আমি অনেক কালো হয়ে যাচ্ছিলাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখি, ওই দিন অবয়ব বরাবরের মতো আমার বাসার তিন কোনায় দাঁড়িয়ে আছে আর আমার রুমের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক মহিলা। পরনে কালো শাড়ি, লাল পার, সিঁথিতে বেশ মোটা করে সিঁদুর ও কপালের মাঝ বরাবর লাল টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, ডান হাতে গাঢ় খয়েরি রঙের তসবি পেঁচানো আর বাঁ হাতে কালো রঙের লাঠি। উনি কোনো কথা না বলে বিভৎস এক হাসি দিয়ে বিছানার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাকে দেখছিলেন। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানোর মতো নয়। ওই দিনের স্বপ্নটা এতটুকুই ছিল, কিন্তু এত কিছুর পরেও আমি ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। এর কিছুদিন পর আবারও আমার বিয়ের জন্য মেয়ে দেখা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই একই ঝামেলা। ওই দিন দুপুরবেলা আমি কেবল খেতে বসেছি, আমার মা আমাকে খাবার বেড়ে দিচ্ছিলেন, হঠাৎ তিনি বলে উঠলেন, বাবু আমার মনের ভেতর তোকে নিয়ে একটু কেমন কেমন যেন করছে, এতগুলো মেয়ে দেখলাম তোর জন্য, সবাই তোকে এত পছন্দ করলো, কিন্তু আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পাকা কথা হয়ে যাওয়ার পর যখন ওরা চলে যায় তখনই কেন বারবার এরকম হচ্ছে, আমার তো একটু সন্দেহ হচ্ছে, শত্রুতা করে তাবিজ কবজ দিয়ে কেউ তোর বিয়ে আটকে রাখেনি তো, আর তোর শরীরটাও কিছুদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে, এ কদিন বেশ শুকিয়ে গেছিস তুই। হাজার হোক, মায়ের মন বলে কথা সন্তানের কষ্ট বুঝবে না তা তো হতে পারে না। মা তার মনের আকাশে জমা সন্দেহের কালো মেঘগুলোকে দূরে সরানোর জন্য আবারও আমাকে জিজ্ঞাসা করেন, সত্যিই আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি তখন একে একে আমার মাকে সবটা খুলে বলতে শুরু করি। মা, বেশ কিছুদিন যাবত রাতের বেলা আমি খুব ভয় পাই, একা একা কোথাও যেতে পারি না, সারাক্ষণ কেমন যেন ভয় ভয় লাগে আর মনে হয় আমার চারপাশে কেউ বা কারা সবসময় ঘোরাঘুরি করছে, আমার প্রতিটা পদক্ষেপের ওপর যেন কেউ নজর রাখছে। মা, কদিন ধরে আমি ঠিক মতো ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। মা আমার কথা শুনে অনেক আতঙ্কিত হয়ে পড়েন। তিনি খুব দ্রুত একজন হুজুরের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পর আমার বাসায় আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আসে। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সে কোরআনের হাফেজ হয়েছে। যেহেতু সে কোরআনের হাফেজ, তাই আমি তার সাথে আমার সাথে ঘটে চলা ঘটনাগুলো শেয়ার করি আর জিজ্ঞাসা করি আমার সমস্যা সমাধানের জন্য কিছু করতে পারবেন কিনা বা তার কোনো উপায় জানা আছে কিনা। প্রত্যুত্তরে সে বলে, মামা, আমি তো কেবল কোরআনে হাফেজ হয়েছি, আমি জিন বা কালো জাদু ছাড়ানোর কোনো উপায় এই মুহূর্তে জানি না। তবে হ্যাঁ, আমার মাদ্রাসার বড় হুজুর সব কাজ করে থাকেন, আপনি চাইলে আমি তার সাথে আপনাকে কথা বলিয়ে দিতে পারি। আমি আমার ভাগ্নের কাছ থেকে সেই হুজুরের ফোন নাম্বার চাই, কিন্তু সেই মুহূর্তে আমার ভাগ্নের কাছে তার নাম্বার ছিল না। সে জানায় এক বন্ধুর কাছে হুজুরের নাম্বার থাকতে পারে, সে তার বন্ধুর থেকে নাম্বার নিয়ে আমাকে দেওয়ার কথা বলে। পরের দিন মাগরিবের নামাজের পর আমি তার কাছে গিয়ে হুজুরের নাম্বার চাই, কিন্তু সে আমাকে নাম্বার দিতে পারে না, কেননা তার বন্ধুর কাছে হুজুরের নাম্বার ছিল না। আমি কিছুটা হতাশ হই। আমাকে হতাশ হতে দেখে সে তার আরেক বন্ধুকে ফোন করে হুজুরের নাম্বারের জন্য খোঁজ করতে থাকে। আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে হুজুরের নাম্বারও পেয়ে যাই। এরপর সেই নাম্বার নিয়ে আমার ফোন থেকে হুজুরকে কল করি এবং ভাগ্নেকে কথা বলতে বলি। ভাগ্নে কথা বলে, ফোন রিসিভ করলে সে হুজুরকে নিজের পরিচয় দেয় এবং আমার ব্যাপারটা জানায়। এরপর হুজুর আমার সাথে কথা বলতে চান। আমি ফোনটা ধরে সালাম দিয়ে কথা বলতে শুরু করি। যথারীতি তিনি আমাকে আমার সমস্যার কথা জিজ্ঞেস করেন এবং আমি তাকে একে একে সবটা খুলে বলতে থাকি। আমার সমস্যার কথা শুনে দু মিনিট চুপ করে থেকে তিনি যা বলেন তা শুনে আমি রীতিমতো চমকে উঠি, কারণ তিনি এমন কিছু কথা বলছিলেন যেটা সেই মুহূর্তে আমি আর আমার পরিবারের সদস্য ছাড়া কেউ জানত না বা কারো পক্ষে জানা সম্ভব না। তাহলে হুজুর জানলেন কিভাবে? না, এটা এখন বলবো না, আপনাদের সবাইকে আরেকটু অপেক্ষা করাই। কেন আমি প্রথম হুজুরের কথা পরে বলবো তা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন আশা করছি। প্রথম হুজুরের সাথে যোগাযোগের পর আস্তে আস্তে আমার সমস্যাগুলো বাড়তে থাকে। খাওয়া দাওয়ার প্রতি আমার অনীহা কাজ করতে থাকে আর আমার পেটের সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে বিনা কারণে বমিও শুরু হয় আর আমি আবারও দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে দেখতাম আবারও তিনটি কালো অবয়ব অর্থাৎ তিনজন জিন আমার বাড়ির তিন কোনায় দাঁড়িয়ে আছে আর একটু পর পর তাদের জায়গা পরিবর্তন করছে। আর সেই সময়টা আমি অনুভব করছিলাম কেউ যেন আমাকে ক্রমাগত ঝাঁকিয়ে চলেছে, আমার বাড়ির ভেতরের সবকিছুই লণ্ডভণ্ড করে দিচ্ছে। এভাবে সমস্যা বাড়তে থাকলে আমি আমার এলাকার এক হুজুরের সাথে দেখা করে তাকে সবটা জানাই। আমার সাথে যা যা হচ্ছে তা শোনার পর হুজুর আমাকে একটি তাবিজ দেন আর কোরআনের আয়াত একটি কাগজে লিখে সেটা একটা বোতল পানিতে দিয়ে পানি পড়ে দেন। হুজুর আমাকে সেই তাবিজ সবসময় আমার সাথে রাখতে বলেন আর সাবধান করে দিয়ে বলেন, এই তাবিজ যেন কোনোভাবেই আমার শরীর থেকে আলাদা না হয়। আর হুজুর আমাকে পানি পড়া দিয়ে বলেন যেন এই পানি পড়া সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার খাই আর মাগরিবের আজান শোনার সাথে সাথে যেন আর একবার খাই। এভাবে তাবিজ সাথে রেখে দিয়ে দুইবার পানি খাওয়ার উপদেশ দেওয়ার পর আমি সেদিন বাসায় চলে আসি। বাসায় এসে আমি সেই তাবিজ সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে রাখি আর নিয়ম করে দুইবার পানি পড়া খেতে থাকি। আস্তে আস্তে আমার সমস্যাগুলো কমতে শুরু করে। রাতে আমি সেই তিনজন জিনকে স্বপ্ন দেখতাম ঠিকই, কিন্তু এবার তারা আমার থেকে অনেকটা দূরে অবস্থান করত। এভাবে আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে উঠি আর রাতের বেলা বাইরে যেতেও আমার তেমন ভয় করত না। এভাবে সবকিছু ভালোই চলছিল, তবে হঠাৎই আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয়। আমার বড় ভাই একটু অসুস্থ হয়ে পড়েন এবং বড় ভাইয়ের টিউমারের অপারেশনের জন্য আমাকে সাতক্ষীরার একটি স্বনামধন্য হাসপাতালে যেতে হয়। ভাইয়ার অপারেশনের পর প্রথম যেদিন বাসায় তিনি আসেন, ডাক্তার যে প্রেসক্রিপশন দেন সেখানে লেখা ছিল ভাইয়ার যদি অপারেশন করা জায়গায় ব্যথা ওঠে তাহলে প্রেসক্রিপশনে একটা ইঞ্জেকশনের নাম লেখা আছে তা দিতে হবে। সেদিন রাতে বাসায় ফিরে আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখন আমি আমার গলায় তাবিজটি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। ফ্রেশ হয়ে কাজ শেষ করে আস্তে আস্তে রাত প্রায় 11টার মতো বেজে যায় আর হঠাৎ করেই আমার ভাইয়ের শরীরে ব্যথা শুরু হয়। আমি পাগলের মতো বের হয়ে পড়ি ইঞ্জেকশন ও একজন ডাক্তার আনার জন্য, কেননা ইঞ্জেকশন তো আর আমরা দিতে পারবো না। আমি বাইক নিয়ে দ্রুত ইঞ্জেকশনের ডাক্তার বাড়ি নিয়ে আসি। ডাক্তার ভাইয়াকে ইঞ্জেকশন দিলে ভাইয়া স্বাভাবিক হয়ে যান আর আমি ডাক্তারকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে আসি। বাসায় ফেরার পথে আমি বাসার পাশের পুকুর পাড়ের পূর্ব দিকে দাঁড়িয়ে স্মোক করি। স্মোক করতে করতে আমি অদ্ভুত একটি বিষয় খেয়াল করি। আগেই বলেছি আমাদের সেই পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা শিশু কবরস্থান আছে, তার পাশে একটি অনেক বড় বাঁশঝাড়। আমি খেয়াল করি সেই বাঁশঝাড়ের বাঁশগুলো রাস্তায় নুয়ে পড়ে। আমি ভাবি হয়তো আমি ভুল দেখছি।
এখানে একটা কথা বলে রাখি, আর তা হলো আমি যখনই বাইরে যাই আমার পকেটে সবসময় ছোট একটা টর্চ লাইট থাকে। আমি সামান্য এগিয়ে আমার পকেটে থাকা ছোট টর্চ লাইটটি জ্বালিয়ে বাঁশঝাড়ের বাঁশগুলো আসলে রাস্তায় এসে নুয়ে পড়েছে কিনা এই দৃশ্য দেখার পর ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হয়নি। আমার পুরো শরীরটা আবারও কেমন যেন ভারী হয়ে যায়। আমি আমার মাকে সবটা জানাই আর হুজুরের দেয়া পানি পড়া খাই। আমি আমার মা আমরা দুজনে অনেক খুঁজেও সেই তাবিজটি আর পাইনি। পরের দিন সকালে ঘুম ভাঙলে আমার মা আমাকে ডেকে পাঠান। আমি মায়ের রুমে গিয়ে দেখি তার হাতে আমার সেই হারিয়ে যাওয়া তাবিজ, কিন্তু ওটা দেখে মনে হচ্ছে কেউ হাতের মুঠোয় তাবিজটি নিয়ে সজোরে চাপ দিয়েছে আর সেই তাবিজটি বাঁকা হয়ে আছে। আমার মাকে তাবিজটি কোথায় পেয়েছেন জিজ্ঞেস করতে তিনি বলেন, একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম, বাসায় ফেরার পথে কেন যেন আমার চোখ ডাস্টবিনের দিকে যায় আর ঠিক ওইখানেই আমি তাবিজটি পাই। কৌতূহল বশতই আমি হাতে নিয়েছিলাম তাবিজটা এবং দেখি যে তোর তাবিজ। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। শুরুতে ভেবেছিলাম হয়তো বাইকের ঝাঁকুনিতে তাবিজটি সুতা খুলে পড়ে গেছে, কিন্তু অবাক করা বিষয় হল তাবিজের সুতা একদম ঠিক আছে। আমি তাবিজটি পরিষ্কার করে আবার গলায় পড়ি। তাবিজটি পুনরায় পরার পর আমার সমস্যা আবার কমে যেতে শুরু করে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সমস্যা বাড়তে থাকে। তাই এক প্রকার রাগের বশবর্তী হয়েই আমি আমার গলায় থাকা তাবিজটি খুলে বাড়ির পাশের সেই পুকুরে ছুঁড়ে ফেলে দেই। কোনোভাবেই যখন কোনো কিছু হচ্ছিল না তখন আমি ভূত.কম-এর গ্রুপে আমার সমস্যা নিয়ে পোস্ট করি। সমস্যা গত বছরের 29 সেপ্টেম্বর সন্ধেবেলা। পোস্ট দেখে আমার সহকর্মী মুস্তফা আলম রোমান ভাই আমার সাথে যোগাযোগ করেন আর কনফার্ম হবার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এবং কিছু লক্ষণের কথা জানান। ভাইয়ের দেয়া তথ্য অনুযায়ী আমার সাথে চলতে থাকা সমস্যাগুলো 80% মিলে যায়। তাই তিনি যখন আমাকে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দ্রুত তার সাথে যোগাযোগ করতে বলেন, সত্যি বলতে তিনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, তাই টানা কয়েকদিন চেষ্টা করার পরও আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। কিন্তু একদিন বাইরে থেকে বাসায় ফেরার পথে দুপুর 3:00 থেকে 3:30 দিকে আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। আমি মাইনুদ্দিন ভাইকে সব ঘটনা খুলে বলি। তিনি আমাকে বলেন, এভাবে কোনো সমস্যা আসলে বোঝা যাবে না। সমস্যা বোঝার জন্য তিনি আমাকে বলেন, আজ রাতে শুধুমাত্র একটি আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় রুমের সব আলো নিভিয়ে যেন আমি ঘুমাই। তিনি বলেন তিনি রাতে আমার বাসায় মেহমান পাঠাবেন। আমি মঈনুদ্দিন ভাইয়ের কথা মতো আগরবাতি নিয়ে আসি। রাত 1:00 থেকে 1:10 থেকে 1:20 বাজলেও আমার চোখে তখনও ঘুম আসছিল না, কেননা আমার রুম আমার বাসার এক কোণায় ছিল আর আমার রুমের পাশেই ছিল আমার বাবা মায়ের রুম। কিন্তু সেদিন আমার বাবা মা আমার বোনের বাড়িতে গিয়েছিলেন জন্য বাসার এক কোণায় আমি সম্পূর্ণ একা ছিলাম। আমি রাতে মাইনুদ্দিন ভাইকে ফোন করে জিজ্ঞাসা করি রাতে দেরিতে ঘুমাতে গেলে কোনো সমস্যা হবে কিনা। তিনি উত্তরে বলেন, সমস্যা নেই, কিন্তু উনার কথা মতো আমি যেন সব নিয়ম মেনে তারপরে ঘুমাই। রাত 3:00 দিকে আমি অজু করে এসে আগরবাতি জ্বালিয়ে আমার রুমে থাকা রাউটার আর অন্যান্য সব ডিভাইস যেগুলো আছে সেগুলো কালো টেপ লাগিয়ে দেই এবং আমি মাইনুদ্দিন ভাইয়ের কথা মতো সম্পূর্ণ রুম অন্ধকার রাখতে চাচ্ছিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়ি। রাতে ঘুমানোর মধ্যে আমার মনে হচ্ছিল কেউ আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বিছানা থেকে উঠিয়ে আমার পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসিয়ে দিয়েছেন এবং আমার সাথে কথা বলছেন। আমি বুঝতে পারছিলাম না আমার সমস্যার কথা আমি তাকে খুলে বলছি। পরের দিন সকালবেলা আমি বাইরে যাই আর আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। সেদিন থেকে আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। প্রায় 15-16 দিন পার হয়ে গিয়েছিল। এর মধ্যে আমার ভার্সিটির ফাইনাল ইয়ার পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট চলে আসে। যথারীতি আমি টাকা নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য রিক্সায় চড়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই। আমার কাছে বড় একটি ব্যাগ থাকে আর আমি সেখানেই সবসময় আমার মানি ব্যাগটা রাখতাম, কিন্তু সেদিন ভার্সিটিতে গিয়ে আমি আর আমার মানি ব্যাগ খুঁজে পাইনি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল বিধায় আমি একরকম বিপদেই পড়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে কোনোভাবে ম্যানেজ করে আমি ফর্ম ফিল আপ করতে সক্ষম হই। এর কয়েকদিন পরেই মাইনুদ্দিন ভাইয়ের সাথে কথা হয় আমার। আমি তাকে বলি, মাইনুদ্দিন ভাই আমার কথা শুনে বলেন তিনি যখন মিলাদে বসেন আমাকে সাহায্য করার জন্য তখন আমার ছবি বের করার পর তার কেন যেন খুব খারাপ লাগতে শুরু করে। তার মনে হতে থাকে, ছি ছি, এই সেই ব্যক্তি যার সাথে আমি কথা বলেছি, এত বাজে আর কুচকুচে কালো আর জঘন্য দেখতে একটা লোকের সাথে আমি কথা বলেছি, ছি। মাইনুদ্দিন ভাই বলেন, এরপর নাকি তিনি আমার ছবি ছুঁড়ে ফেলে দেন। তিনি যেন এতক্ষণ কোনো একটা ঘোরের মধ্যে ছিলেন। তার সেন্স ফিরে এলে তিনি নিজেকে বলেন, আরে এটা আমি কি করছি, উনি তো আমার পরিচিত একজন ভাই, আর ভাই তো এখন প্রচন্ড বিপদে আছেন, ওনাকে আমার যেভাবে হোক সাহায্য করতে হবে। তার কথা শুনে আমি তাকে বলি, ভাই এটা আমার জন্য নতুন কিছু নয়, আমি যার সাথে কথা বলি সেই আমার উপরে বিরক্ত হয়, এমনকি আমার বন্ধুরাও এখন আমার সাথে ঠিক মতো কথা বলে না। মাইনুদ্দিন ভাই আমার কথা শোনেন আর আমাকে জানান, কয়েকদিন আগে আমাদের ভূত ডট কম এর শ্রদ্ধেহ গোলাম রাব্বি ভাইয়া তার মেয়ের কোনো একটা সমস্যা নিয়ে মাইনুদ্দিন ভাইয়ের সাথে দেখা করেন। সেই সময় মাইনুদ্দিন ভাই আমার ব্যাপারে কথা বলেছেন রাব্বি ভাইয়ের সাথে। মাইনুদ্দিন ভাই বলেন, আমার ওপরে নাকি অনেক বড় আর খুব বাজে কালো জাদু করা হয়েছে, আমার সামনে নাকি মহা বিপদ, আস্তে আস্তে আমার অবস্থার আরো অবনতি হবে আর আমি নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব, আমি নাকি কোনো কাজেই উন্নতি করতে পারব না। মাইনুদ্দিন ভাই আমাকে বলেন, যেই জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছে সেই জিনেরা নাকি মাইনুদ্দিন ভাইকে আমার কাছে আসতে দেবে না আর আমাকেও তার কাছে যেতে দেবে না, তবুও তিনি যত দ্রুত সম্ভব আমার বাড়িতে আসবেন আর আমার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন। এভাবে আমার জীবন চলতে থাকে এক সমস্যার মধ্য দিয়ে, এসব নানা রকম সমস্যার মধ্য দিয়ে। দুর্বিষহ এই অবস্থা আমার আর সহ্য হচ্ছিল না, তাই আমাদের এলাকার আরেকজন হুজুরের সাথে আমার মা যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। সেই হুজুরকে সবাই কালো হুজুর বলেই চেনে। কালো হুজুর প্রতিদিন আসরের নামাজের পর রোগী দেখতেন, তাই আমিও চাইলাম তার সাথে দেখা করতে, কিন্তু আমার ভাগ্য আমাকে এমন এক অসহায় পরিস্থিতিতে এনে দাঁড় করাবে আমি সত্যিই তা ভাবিনি। এই কথা বলছি কেননা আমি কালো হুজুরের সাথে কখনোই যোগাযোগ করতে পারিনি। যেদিনই ঠিক করি আজ যাব সেদিনই কোনো না কোনো সমস্যা হয়েছেই, তাই একদিন হুট করে আমার মাকে না জানিয়ে হুজুরের কাছে যাওয়ার কথা চিন্তা করি। মায়ের কাছে গিয়ে বলি, মা চলো তো, একটা কাজ আছে, যেভাবে আছো সেভাবেই চলো, বেশি সময় লাগবে না। মাকে নিয়ে আমি হুজুরের বাড়িতে যাই ঠিকই, কিন্তু ভাগ্যের খেলায় আমি সেদিনও হেরে যাই। আমরা হুজুরের বাড়িতে গিয়ে দেখি হুজুর বাড়িতে নেই। এরপর আরো পাঁচ ছয় বার তার বাড়িতে গিয়েছি, কিন্তু আমি কখনোই তাকে পাইনি। এরপরও আমি আরো অনেক হুজুরের সাথে যোগাযোগ করেছি, সবাই একই কথা বলে, খারাপ জাদু করা হয়েছে আমার ওপর। আমার এক বন্ধুর সাথে প্রায় সাত আট মাস পর দেখা হয়। আমার খবর জানতে চাইলে তাকে আমি সবকিছুই খুলে বলি, সে আমাকে এক হুজুরের সাথে যোগাযোগ করিয়ে দেয়। তিনিও একই কথা বলেন, তারও কথা আমার ওপর নাকি খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমি আমার সমস্যার ব্যাপারটা নিয়ে যাদের সাথে কথা বলি না কেন এবং যেদিনই বলি না কেন, সেই রাতে তাদের পরিবারের সাথে আমার মতো সমস্যা শুরু হয়, কিন্তু সেদিন আবার আমার সাথে কোনো সমস্যা হয় না। এর জন্য অনেকেই আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয়, রাস্তায় দেখা হলেও আমাকে অনেকে ইগনোর করত। যা হোক, এবারে আসি হুজুরের কথায়। সেদিন ঠিক কি বলেছিলেন তিনি যেটা শুনে আমি চমকে উঠেছিলাম। হুজুর আমার সমস্যার কথা শুনে দুই মিনিট চুপ থেকে দুটি প্রশ্ন করেন। হুজুরের প্রশ্ন দুটি ছিল, আচ্ছা আপনার না ফোন হারিয়ে গিয়েছিল, সেটা কিভাবে পেয়েছেন, আর আপনি এমন একটা কাজ কেন করলেন, সেদিন মেয়েটাকে আপনি রিজেক্ট করলেন কেন। হুজুরের প্রশ্ন শুনে আমি অনেক বেশি অবাক হই, আর আমার ফোন যে হারিয়েছে এটা আমি কাউকে বলিনি, তাহলে তিনি কিভাবে জানলেন যে আমার ফোন হারিয়েছে। আমি ফোন আসলেও হারিয়ে ফেলেছিলাম, রাতে আমি ভয় পেতাম জন্য ফোনে ফুল ভলিউম দিয়ে সূরা ইয়াসিন চালু করে দিতাম, যেন আমার আশেপাশে খারাপ কিছু থাকলেও আমার কোনো ক্ষতি না করতে পারে, আর আমি এসব শুরু হবার পর থেকে এমনিতেও খুব ভয় পেতাম। এরকমই একদিন রাতে আমি সূরা ইয়াসিন চালিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি দেখি আমার শরীর কেমন যেন ভারী হয়ে গিয়েছে, আর আমি আমার রুম জুড়ে বিরাজ করছে এক ঘুমট নীরবতা। কিন্তু আমি তো আমার ফোনে সুরা ইয়াসিন চালিয়ে রেখেছিলাম, তাও আবার ফুল ভলিউমে। তাহলে আমার ফোনটা কোথায় গেল? আমি তো ফ্লোরিং করে ঘুমাই, তাই ফোন তো কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমি কিছুতেই আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পাশে থাকা সুইচ বোর্ডে হাত দিয়ে রুমের লাইটটাও কেন যেন জ্বালাতে পারছিলাম না, আর অজানা এক ভয়ে কেঁপে উঠেছিলাম। তাই আমি আমার সম্পূর্ণ বিছানায় হাত দিয়ে ঘষে ঘষে ফোনটা খুঁজছিলাম। অনেক খুঁজেও আমি আমার ফোন পাইনি। এরপর আমি সুরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নেই। আস্তে আস্তে আমার শরীর হালকা হতে থাকে, আর তখনই আমি আমার ডান হাতের নিচে শক্ত একটা কিছু অনুভব করি। আমি হাত দিয়ে দেখি এটা আমার ফোন। কিন্তু ফোনে তো সুরা চালানো ছিল, সুরা কেন চলছে না ভেবে আমি যেই আমার ফোনটা কানে নিয়েছি, সাথে সাথে আমার ফোনে ফুল ভলিউমে বাজতে থাকা সুরার আওয়াজ আমার কানে সজোরে এসে লাগে। আমি ভাবি এত জোরে সুরা চলছে আর আমি তা শুনতে পারিনি এতক্ষণ, এটা কিভাবে সম্ভব? আমি এসব কথা হুজুরকে জানাই। ওই মেয়ের ব্যাপারে আমি হুজুরকে কি বলেছিলাম সেটাও বলবো, কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের, কারণ মূল ঘটনার টুইস্ট এটাই। তবে এবার আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। আমার কথা শুনে হুজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আচ্ছা কিছুদিন আগে কি ভূমিকম্প হয়েছিল? হুজুরের প্রশ্ন শুনে আমার মনে পড়ে 2021 সালের 8 এপ্রিল রাত 9:05 একটি ভূমিকম্প হয় যা আমি টের পাইনি, কিন্তু এর নিউজ আমি ফেসবুকে দেখেছিলাম। আবার 26 এপ্রিল ভোর 5:47 আরও একটি ভূমিকম্প হয় যা আমি নিজেই ফিল করতে পেরেছিলাম। ব্যাপারটা আমি হুজুরকে জানাই। হুজুর জিজ্ঞাসা করেন, এরপর থেকেই কি আমার সমস্যা শুরু হয়েছে কিনা? আমি সম্মতি দিলে হুজুর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর হয়ে বলেন, দেখো বাবা, তোমার ওপর অনেক খারাপভাবে কালো জাদু করা হয়েছে। এ ধরনের জাদুতে সাধারণত মাটি এবং মাথার চুল ব্যবহার করা হয়, তোমার সাথেও তাই করা হয়েছে। হুজুরের কথায় আমি আবারও চমকে উঠি। একটা ব্যাপার তখন আমার মাথায় আসে, আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে মোটামুটি সক্রিয় আছি, সেখানে ভিডিও দেওয়ার জন্য আমি আমার নিজের একটি ভিডিও রেকর্ড করি। ভিডিওতে আমি খেয়াল করি আমার মাথার বাম পাশের একটা গোল স্থানে কিছুটা চুল কাটা। প্রথমে ভেবেছিলাম এইটা হয়তো কোনো ক্লিনিক্যাল প্রবলেম। এই সমস্যার জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু ডাক্তার আমাকে বলেন আমার এটা কোন রকম মেডিকেল কন্ডিশনের জন্য হয়নি, আমার চুল কাটা হয়েছে। হুজুরের কথা শুনে আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে আমার চুলের এই অবস্থা কেন এবং কিভাবে হয়েছে। হুজুর আরো বলেন, কোন এক হিন্দু মহিলা তান্ত্রিককে দিয়ে এই জাদু করানো হয়েছে। ওই মেয়ের পরিবার তান্ত্রিককে দিয়েই প্রায় নানা রকম কাজ করান। হুজুরের প্রতিটা কথা যেন আমাকে অবাক করে দিচ্ছিল। মহিলা তান্ত্রিক মানে সেই বয়স্ক মহিলা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, সবকিছু শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। তাই আমি হুজুরের কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি বলেন, দেখো বাবা, আমার কাছে প্রয়োজনীয় সবকিছুই আছে, কিন্তু একটা জিনিস তোমাকে জোগাড় করে দিতে হবে, আর সেটি হল হরিণের চামড়া। হুজুরের কথা শুনে আমি আমার পরিবারের সাথে এসব নিয়ে কথা বলার জন্য সময় নেই, কিন্তু এরপর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। অনেক চেষ্টা করেছি কিন্তু তার ফোন সবসময় বন্ধ পেয়েছি, আর ভাগ্নেও অন্য মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছিল জন্য আমার সেই হুজুরের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে শেষ বেলায় হুজুর আমাকে বলেছিলেন, সময় মতো এই সমস্যার সমাধান করতে না পারলে আস্তে আস্তে সবাই আমার ওপর বিরক্ত হয়ে আমার থেকে দূরে সরে যাবে। আর এখন দিনে দিনে হুজুরের কথাটা মিলেও যাচ্ছে। তবে এই সমস্যা চলাকালীন আমার সাথে আরো অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন আমি আমার রুমের বাইরে 3টি কালো বিড়াল দেখতে পেতাম। ওরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার রুমের বাইরে ঘুরে বেড়াত। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম ততক্ষণ পর্যন্ত ওরা ওখানেই থাকত। ওরা যে কয়দিন আমার আশেপাশে ছিল সেই কয়দিন আমি কোনো সমস্যা অনুভব করিনি। তাই একদিন সন্ধ্যায় কৌতূহল বশত টর্চ মেরে খুঁজতে বের হই ওদের। দেখি ওরা আমার ঘরের বাইরেই বসে আছে। আমি যখন টর্চ নিয়ে ওদের সামনে যাওয়ার চেষ্টা করি, ঠিক তখনই ওরা দৌড়ে অন্যদিকে চলে যায়। আমি প্রথমে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু ওদেরকে দেখে রুমে ফিরে আসার পর একটা বিষয়ে আমার মন একটু নাড়া দিয়ে ওঠে। আচ্ছা, আমি ওদের দিকে টর্চ ধরায় ওরা পালিয়ে গেল ঠিকই, কিন্তু আমি তো ওদের একজনের ছায়াও দেখতে পেলাম না। এটা ভাবতেই আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কিন্তু বাইরে গিয়ে ওদের খুঁজে পাইনি, আর ওই দিনের পর থেকে কখনো তাদের আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাইনি। এবার আসি আমি মেয়েটাকে কেন ধাক্কা দিয়েছিলাম সেই ঘটনাটিতে। এই ঘটনাটিতে আসতে গেলে আমার সাথে আপনাদের সবাইকে 3 বছর পেছনে ফিরে যেতে হবে। সালটি ছিল 2019। আমি তখন যশোরের এলাকা ভিত্তিক জনপ্রিয় একটি গ্রুপের মডারেটর হিসেবে কাজ করতাম। আমার কাজ করার বয়স ছিল 1 বছর। এর মাঝে আমাদের গ্রুপে নতুন মডারেটর নেওয়ার প্রয়োজন হয়। পোস্ট করার পরে স্বাভাবিকভাবে অনেকে অ্যাপ্রোচ করেন আর মডারেটর হবার ইচ্ছা পোষণ করেন। ওনাদের মাঝে একজন ছিলেন সেজুতি। আমাদের গ্রুপের নিয়ম ছিল যে নতুন মডারেটর নেওয়া হলে তাদের কাজ বুঝিয়ে দিতে আর আড্ডা দেওয়ার সময় একটি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হতো। সেই সময় মেনে সেজুতিকে আমাদের মেসেঞ্জারে অ্যাড করা হল। সেজুতিকে কাজ বোঝানোর দায়িত্ব গ্রুপ অ্যাডমিন আমার ওপর দেন। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রুপের কোনো এক পোস্টে কমেন্ট করার মাঝে সেজুতির সাথে আমার কড়া কথা কাটাকাটি হয়ে যায়। এরপর সেজুতির ফেসবুক প্রোফাইলের জায়গা হয় আমার ব্লক লিস্টে। কিছুদিন পর আমাদের গ্রুপের অ্যাডমিন মেসেঞ্জারে গ্রুপে বলেন, তোমাদের মাঝে সেজুতিকে কে ব্লক করেছে? ও গ্রুপে জয়েন করতে গেলেই দেখাচ্ছে ওকে ব্লক করা হয়েছে। যতবার ও গ্রুপে আসতে চাচ্ছে এই মেসেজ তাকে দেখাচ্ছে আর বারবার ওকে এই মেসেজ ইগনোর করে গ্রুপে আসতে হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে ফেসবুকে মেসেঞ্জারে একটি ফ্যাসিলিটি হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে আপনাকে কেউ ব্লক করলে বা আপনি কাউকে ব্লক করলে সেই ব্যক্তি গ্রুপে জয়েন করতে চাইলে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হয় এই বলেছে কেউ আপনাকে ব্লক করে রেখেছে। আপনি কি গ্রুপে জয়েন করতে চান নাকি ইগনোর করতে চান? এরপর আমি গ্রুপ অ্যাডমিনকে ইনবক্স করে জানাই যে সেজুতিকে আমি ব্লক করেছি এবং আমি তাকে আনব্লক করব না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দিনটি ছিল 30 জুলাই, ফ্রেন্ডশিপ ডে। সেদিন আমার মন খুব ভালো থাকায় আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ব্লক লিস্ট থেকে কয়েকজনকে আনব্লক করে তাদের সাথে কথা বলি। সেজুতিও ছিলেন তাদের মধ্যে একজন। আমি সেজুতিকে মেসেজ করে বলি, দেখুন আমাদের যা সমস্যা হয়েছে ভুলে যান, আমরা কি ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি? সেজুতি আমার মেসেজটির একটি পজিটিভ অ্যাপ্রোচ করে জানায় যে সে আমাকে ফ্রেন্ড করতে রাজি। এরপর আমাদের মাঝে একটি ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। সারাদিন মেসেঞ্জারে আমরা টেক্সটিং করতাম, কিন্তু কখনো ফোনে কথা বলিনি বা মেসেঞ্জারেও অডিও কল দেয়া হয়নি। এভাবে দিন যেতে থাকে। এক পর্যায়ে আমি জানতে পারি যে সেজুতি মেয়েটা আমাদের এলাকারই, সেও যশোরে আমাদের এলাকাতেই থাকে। আমার বাসা থেকে তার বাসার ডিস্টেন্স ছিল মাত্র 5 মিনিটের হেঁটে যাবার পথ। মেয়েটার পরিবার যশোরে থাকলেও মেয়েটি পড়াশোনার জন্য শহরের বাইরে থাকত। সেজুতির বাবা ফিল্ম অ্যান্ড মিডিয়ার একজন মানুষ, উনি বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতেন। 6 মাসের মাঝে হয়তো একবার মাত্র উনি পরিবারের কাছে ফিরে আসতেন। সেজুতির সাথে টেক্সটিং এর 1 মাস পর আমাদের মাঝে প্রথমবার ফোনে কথা হয়। ফোনে কথা হবার কিছুদিনের মাথায় সেজুতি তার মায়ের সাথে আমাকে কথা বলিয়ে দেয় এবং একজন বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এর কিছুদিন পার হবার পর হঠাৎ একদিন সেজুতি আমাকে জানায় সে কিছুদিনের মাঝে যশোর আসছে, কারণ বহুদিন পর তার বাবা যশোর ফিরছিলেন। বাবার সাথে সময় কাটাবার জন্য নাকি সেও যশোরে আসছে এবং এবার যশোরে ফিরে এসে সে আমার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করে। কিন্তু একটাই শর্ত, যে আমাদের দেখা হবে দূর থেকে আর আমরা কেউ কারোর সাথে কথা বলতে পারব না, যেহেতু তার বাবা তার সাথে থাকবেন। কিছুদিন পর সেজুতি যশোরে আসে। তারা একটি শপিং করতে সিটি প্লাজা নামক একটি মার্কেটে যান। সেজুতি তার যাবতীয় শপিং সেই মার্কেট থেকেই করত। প্রথমবারের মতো দূর থেকে সেজুতির সাথে আমার দেখা হয়। সত্যি বলতে মেয়েটি ছিল অসম্ভব রকমের সুন্দরী। এরপর আমাদের অনেকবার এভাবে দূর থেকে দেখা হয়েছে। এর মাঝে একদিন আমাদের মাঝে রিলেশনশিপ নিয়েও কথা হয়। আমি তখন বুঝতে পারি যে সে যদি আমার উপর দুর্বল হয়ে পড়ছে আস্তে আস্তে। সে আমাকে রিলেশনশিপে যাবার জন্য নানান রকমের ক্লু দিতে থাকে, কিন্তু আমি বুঝতে পেরেও সেগুলো ইগনোর করতাম আর কথাগুলো এক প্রকার অ্যাভয়েড করে চলতাম। সেপ্টেম্বর 7, আমার জন্মদিন। জন্মদিনের কয়েকদিন আগে সেজুতি আমাকে প্রপোজ করে বসে। আমি সেজুতিকে বলি, দেখো আমার পক্ষে রিলেশনশিপে যাওয়া পসিবল না। সে আমাকে কারণ জিজ্ঞেস করলে আমি তাকে বলি, তোমার ফ্যামিলি অনেক রিচ ফ্যামিলি আর আমার পরিবার হচ্ছে মধ্যবিত্ত, আমাদের 2 পরিবার মিলবে না কখনো। আর আমি এতদিন জাস্ট তোমাকে বন্ধুর চোখেই দেখেছি, প্রেমিকার চোখে নয়। আমাকে ক্ষমা করো, আমি রিলেশনশিপে যেতে পারবো না, আই এম সরি। এরপর সে আমাকে জোর করতে থাকে রীতিমতো রিলেশনশিপে আসার জন্য। আমি আবার তাকে বলি, দেখো সেজুতি, এর আগে আমার একটা রিলেশনশিপ ছিল, আমি সেখানে চরম বাজে রকমের ধোঁকা খেয়েছিলাম, তাই আমি কাউকে বিলিভ করতে পারি না, তুমি আমার বন্ধু ছাড়া আর কিছুই নও। কিন্তু সে আমাকে বলে, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি আরিফ, প্লিজ আমার কথা মানো। এরপর আমি সেজুতির কথার কোনো উত্তর দেই না। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সেজুতির পরিবারের একটি ব্যাড রেপুটেশন ছিল আমাদের এলাকায়, তাদের পরিবারকে কোনো এক কারণে এলাকার মানুষ ভালো চোখে দেখতেন না, আর আমার পরিবার এই সব কারণে এই সম্পর্ক কখনোই মেনে নেবেন না বলে আমি আসলে এই সম্পর্কে যেতে চাইনি। তাছাড়া সত্যি আমি মেয়েটিকে আমার বন্ধু হিসেবেই দেখেছি সবসময়। এরপর আমার জন্মদিনের এক দুই দিন আগে সেজুতি আমাকে ফোন দিয়ে বলে, আরিফ, আমি শহরের বাইরে আছি, আমার ছোট বোনের পরীক্ষা চলছে, আগামীকাল আমার আম্মু ডাক্তার দেখানোর জন্য হসপিটালে যাবে, তুমি কি ওনাকে নিয়ে যেতে পারবে? সে যদি তার মায়ের কথা বলায় আমি তাকে আর মানা করতে পারিনি, আর তাকে জানাই যে আমি তাকে নিয়ে যাব। পরের দিন সকালে আমি আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখানো শেষ হলে আন্টি কিছু কেনাকাটা আছে বলে আমাকে মার্কেটে নিয়ে আসেন। আন্টি কেনাকাটা শেষ করে আমার হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, না আরিফ, এগুলো তোমার জন্য। আমি ব্যাগের ভেতর তাকিয়ে দেখি একটা কমলা রঙের টি শার্ট আর একটা নীল রঙের পাঞ্জাবি ছিল সেই ব্যাগের ভেতর। আমি এগুলো দেখে আন্টিকে বলি, আন্টি, আমি এগুলো নিতে পারবো না, প্লিজ। আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলেন, আরে তুমি আমার ছেলের মতো, আর ছেলের জন্মদিনে মা কি উপহার দিতে পারে না? নাও, এগুলো তোমার জন্মদিনের অগ্রিম উপহার। আন্টি আমাকে গিফট নেবার জন্য ইনসিস্ট করতে থাকার ফলে আমি এক পর্যায়ে গিফট নিতে রাজি হয়ে যাই আর গিফট নিয়ে বাসায় চলে আসি। সেদিনের পর থেকে যেন সেজুতির দুর্বলতা আমার প্রতি আরো বেড়ে গিয়েছিল। সে আমাকে রিলেশনশিপে আসার জন্য রীতিমতো জোর করতে থাকে। সে ভাবতে লাগলো যে আমি দেখতে এত সুন্দর, আমার পেছনে ছেলেদের লাইন আছে, অথচ এই ছেলে আমাকে মানা করছে। এই ভেবে ওর ইগো হার্ট হয় আর তার জেদ যেন আরো বেড়ে যায়। কিন্তু আমি তার কথাগুলো সবসময়ই ইগনোর করতাম। এরপর শুরু হয় আমার প্রতি মানসিক অত্যাচার। সে আমাকে ভয় দেখাতো এই বলে যে সে সুইসাইড করবে, এমনকি খাওয়া দাওয়াও করত না দিনের পর দিন। আমাকে ব্ল্যাকমেইল করত এই বলে যে আমি তার সাথে সম্পর্কে না জড়ালে সে আমার আম্মুকে ফোন দিয়ে অনেক আজে বাজে কথা বলবে। এখানে একটা কথা চলে আসে যে যেহেতু সে যদি যে আমার আম্মুর সাথে কথা বলবে ফোন নিয়ে, সেহেতু সে আম্মুর নাম্বার কিভাবে পেল? আসলে সেজুতি তার আম্মুর সাথে আমাকে কথা বলিয়ে দেবার পর অ্যাজ আ ফ্রেন্ড ডিম্যান্ড আমার আম্মুর সাথে কথা বলতে চাইলে আমি একদিন আম্মুর ফোন থেকে ওকে ফোন দিয়ে আম্মুর সাথে সেজুতির পরিচয় করিয়ে দেই। কিন্তু তখন আমি কি ভেবেছিলাম যে এই ভুলের জন্য আজ আমাকে এইভাবে ব্ল্যাকমেইলের শিকার হতে হবে? ভাবিনি। এভাবে চরম মানসিক অত্যাচার সহ্য করে আমার দিন কাটছিল। আমি এক পর্যায়ে সেজুতির কল মেসেজ অ্যাভয়েড করতে থাকি রেগুলার। এর মাঝে একদিন আমার ফোনে হঠাৎ সেজুতির মায়ের ফোন আসে। আমি ফোন রিসিভ করতে উনি আমাকে বলেন, আরিফ, বাসায় আসো, সমস্যা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করি, কি হয়েছে আন্টি? উনি বলেন, তুমি আগে বাসায় আসো। এরপর আমি কিছু না ভেবে চলে যাই সেজুতির বাসায়। সেজুতিদের বাসায় গিয়ে আমি দেখলাম সেজুতি সোফায় বসে আছে আর ওর পাশে ওর বোন বসা। যথারীতি কাজের জন্য আঙ্কেল বাসায় ছিল না। ওর মা দরজা খুলে আমাকে বাসার ভেতরে নিয়ে আসেন আর আমাকে সোফায় বসিয়ে বলেন, দেখো বাবা, সেজুতির পাগলামি বেড়েই চলেছে, ও খাচ্ছে না কয়েকদিন ধরে, একটকে গলায় দড়ি দিতে গিয়েছিল, আল্লাহর রহমতে ওকে দেখতে পেয়ে আমি বাঁচিয়েছি। এরপর সেজুতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরিফ, আমি রিলেশনশিপ চাই, আমার মাঝে কি নেই, আমি কি দেখতে ভালো না, তাহলে তুমি কেন রাজি হচ্ছ না? সেজুতির কথা শুনে আমি তাকে বলি, আমি তোমাকে আমার বন্ধু হিসেবেই দেখেছি সেজুতি, এর বেশি কিছু নয়, আমি কোনো সম্পর্কে জড়াতে পারবো না, মাফ চাচ্ছি। এরপর সে আমাকে জোর করতে থাকলে সেজুতির ছোট বোন রেগে গিয়ে বলে ওঠে, আপু, তোর সমস্যা কি? ছেলেটা চাচ্ছে না রিলেশনশিপ করতে, তুই কেন জোর করছিস? এরপর দুই মেয়ে আর মায়ের মাঝে বাঁধে তুমুল এক ঝগড়া। ওনাদের মাঝে এমন সিরিয়াস টাইপের ঝগড়া দেখে আমি 7-5 কারণ দেখিয়ে আন্টিকে বলি যে আমি চলে যাব। এরপর আন্টি কথা বলা থামিয়ে দিয়ে আমাকে নিয়ে বাইরে চলে আসেন আর আমাকে ঘরের এক সাইডে নিয়ে বলেন, আরিফ, তুমি তো আমার ছেলের মতো, আমার একটা কথা রাখবে? আমি ওনাকে জিজ্ঞেস করি কি কথা, উনি বলেন সেইটির সাথে ভালোবাসার নাটক করো কিছুদিনের জন্য হলেও, বুঝতেই তো পারছো আমি ওর মা, কিভাবে ওকে এই অবস্থায় দেখি আমি, তুমি আমাকে বলো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি কিছুদিন নাটক করো, এরপর স্বাভাবিক হলে আমি ওকে বুঝিয়ে সরিয়ে আনব, কথা দিচ্ছি। আন্টির এমন অনুনয় বিনয় দেখে আমি ওনাকে বলি, ঠিক আছে আন্টি, কিন্তু এরপর যদি সে আর কোনো ঝামেলা করে সেটার দায় আপনার। এই বলে আমি সেদিনের মতো চলে আসি। সেদিন রাত থেকে আমি সেইটির সাথে ভালো ব্যবহার করা শুরু করি আর তাকে বলি আমি রিলেশনশিপে যাব। এরপর শুরু হয় অন্য আরো অনেক রকমের মানসিক অত্যাচার। তার সাথে সারারাত ফোনে কথা বলতে হবে আমার, কল দিতে হবে এনি টাইম, এবং আরো অনেক কিছু শর্ত ছিল তার। এসব শুনে আমি আবার রাগ করে তাকে ইগনোর করতে থাকি সেদিন রাত থেকেই। এরপর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়ি আর এসব নিয়ে ভাবতে থাকি। আমি প্রচন্ড মানসিক যন্ত্রণায় ছিলাম এসব নিয়ে, যা কাউকে বলতেও পারছিলাম না, আবার সহ্যও করতে পারছিলাম না। পরের দিন সকালে উঠে আমি নাস্তা করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে চলে যাই। বিকেলে বাসায় লাঞ্চ করতে এসে দেখি বাসার সবাই আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এর কারণ জিজ্ঞেস করলে আমার আম্মু বলেন সেইটির মা ফোন দিয়েছিল, হুমকি দিল আমাদের। আমি আম্মুকে জিজ্ঞাসা করি যে আন্টি আসলে কি বলেছেন ঠিক। আমার আম্মু বলেন ওর মা বলছে যে তোর জন্য তার মেয়ের ক্ষতি হচ্ছে, তুই তার মেয়ের জীবন নিয়ে খেলছিস, তার মেয়ের যদি কিছু হয় তাহলে আমাদের নাকি কঠিন ফল ভোগ করতে হবে। আমার আম্মুর মুখে আমি এসব কথা শুনে আমার প্রচন্ড রাগ হয়। আমি ভাবি যে যার কথা মেনে আমি তার মেয়ের সাথে ভালো আচরণ করলাম, এত সাপোর্ট দিলাম, সে আমার বাসায় ফোন করে এমন আজেবাজে কথা বলল কিভাবে। এরপর আমি খাওয়া দাওয়া করে বিকেলে আবার বের হয়ে যাই। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম, এমন সময়ে আমার ফোনে আমার আম্মার কল আসে। রিসিভ করতেই আমার আম্মু আমাকে বলেন সেইটির মা আবার ফোন করেছিলেন, অনেক আবোল তাবোল কথা বলছিলেন উনি। আমি ওনাকে বলে দিয়েছি যে তুই ওকে আর কখনো ফোন দিবি না, আর তাদের কারো ফোনও ধরবি না। এও বলেছি যে উনি যেন তার মেয়েকে সামলিয়ে রাখেন। আরিফ, তুই কিন্তু আর ওকে কখনো ফোন দিস না, বলে দিলাম, আর ওর ফোনও ধরবি না। আমি ঠিক আছে বলে ফোন রেখে দেই। আম্মুর সাথে কথা বলার কিছু সময় পরে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন ধরে বুঝতে পারি যে ফোনটা আসলে করেছে সেজিতির আম্মু। উনি আমাকে বলেন আমার পরিবার নাকি ওনাকে অনেক আজেবাজে কথা বলেছেন আর অপমান করেছেন, কাজটা নাকি আমার পরিবার ভালো করেননি। আমি এরপর বুঝতে পারলাম যে সেজিতির আম্মু আমার আম্মুকে ফোন করে বলেছেন যে আমি ওনার মেয়ের জীবন নিয়ে খেলছি, আর আমাকে বলেছেন আমার পরিবার নাকি ওনাকে আজেবাজে কথা বলেছেন। হয়তো উনি আমার মা আর আমার পরিবারের মাঝে একটি সমস্যা বাঁধাতে চাচ্ছিলেন। আমি এসব ভাবনা বাদ দিয়ে এরপর আড্ডায় মন দেই। দুই ঘন্টা পর আমার ফোনে সেজিতির আম্মুর ফোন আসে। উনি আমাকে দুইবার ফোন দিলেও আমি রিসিভ করিনি, কিন্তু তৃতীয়বার আম্মুকে দেয়া কথা অমান্য করে আমি ফোন রিসিভ করি। ফোন রিসিভ করতেই সেজিতির আম্মু বলে আরিফ সমস্যা হয়েছে বাসায় এসো। আমি উত্তরে বললাম পারবো না। এরপর সেজিতির আম্মু আমাকে অনেক জোরাজুরি আর রিকোয়েস্ট করতে থাকলো। এরপর আমি ঠিক করি আজ সবকিছু শেষ করতে যাব সেজিতির বাসায়। এদিকে মনে মনে ভয়ও পাচ্ছিলাম যে ওনারা আবার আমাকে কোনো ব্ল্যাকমেইল করে না বসেন। এরপর ভাবনা চিন্তা বাদ দিয়ে ফোন রেখে দিয়ে আমি সেইটির বাসায় যাবার সিদ্ধান্ত নেই আর ওদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসার ভেতরে ঢুকে দেখি সেজিতি সেদিনের মতো ইস্তফায় বসে আছে। আমাকে বাসার ভেতরে এনে সেইটির আম্মু বললেন ও আবার সুইসাইড করতে গিয়েছিল, ওর বোন ওকে গলায় ওড়না পেঁচাতে দেখে ওই হেজেত্রায় বেঁচে যায়। এরপর সেজিতি আমাকে আবার রিলেশনশিপে আসার জন্য জোর করতে থাকে। আমি মুখে বিরক্তি নিয়ে কিছু কথা বলতে যাব, আন্টি বলেন আরিফ তোমাকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া দাওয়া করনি। সেইটি সারাদিন কিছু খায়নি, তোমরা বসো আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। এই বলে সেইটির আম্মু রুম থেকে চলে গেলে সেইটি আমার পা জড়িয়ে ধরে আমাকে জোর করতে থাকে রিলেশনশিপে আসতে। সে আমাকে বলে আরিফ তোমার কি লাগবে, গাড়ি বাড়ি টাকা পয়সা আমি সব দেবো, আমাকে মেনে নাও। সেইটির এসব কথা শুনে আমি ওকে আমার পা থেকে উঠিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই আর আন্টিকে ডেকে সবকিছু বলার জন্য নিয়ে আসি। সেদিন রাতের বেলা সে যদি আমাকে শেষবারের মতো ফোন দেয়, আমি ওর ফোন ধরতেই আমাকে বলে আরিফ আমি তোর লাইফে আর ব্যাক করব না, আমি চলে যাচ্ছি, আমি অনেক ঝামেলা করেছি তোর লাইফে, সত্যি ভালোবাসতাম তোকে, চলে যাচ্ছি আমি, কিন্তু আজকের পর তোকে আমি আর ভালো থাকতে দেব না, তুই ভালো থাকবি না দেখে নিস। এরপর সেজুতির সাথে আমার আর কোনোদিন কথা হয়নি। এরপর বলি, সে যদি আমাকে কেন বলেছিল যে আমাকে আর ভালো থাকতে দেবে না, আর আজ আমি কেনই বা ভালো নেই। আমার বার্থডের আগে সেইতির আম্মুর সাথে প্রথম যেদিন দেখা করি সেদিন উনি আমাকে বলেছিলেন, আরিফ, আমার ছোট মেয়ের SSC পরীক্ষা সামনে, ওর জন্য একজন ইংরেজি শিক্ষক লাগবে যে বাসায় এসে পড়াবে, তোমার পরিচিত এমন কেউ যদি থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দিও। এরপর আমি ওনাকে একজন ইংরেজি শিক্ষকের সাথে পরিচয় করে দেই, যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আস্তে আস্তে সেই শিক্ষকের সাথেও সেইতির পরিবারের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। একদিন শনিবার সন্ধ্যায় সেই শিক্ষকের সাথে আমার রাস্তায় দেখা। আমি ওনাকে জিজ্ঞেস করি, স্যার আপনি এখানে? উনি আমাকে বলেন, আমার বন্ধুর বাসায় এসেছিলাম গুরুমার সাথে সেইতির আম্মুকে নিয়ে। আমি ওনাকে জিজ্ঞেস করি, গুরুমা? উনি আবার কে? আর সেইতির আম্মুই বা কেন ওনার কাছে গিয়েছিলেন? তখন স্যার বলেন, গুরুমা হচ্ছেন তান্ত্রিক, সেইতির আম্মু আসলে প্রচুর পারিবারিক সমস্যায় ভুগছেন আর উনি তাবিজ কবচে খুব রকমের বিশ্বাসী। আমাদের ভালো সম্পর্ক থাকায় একদিন আমার কাছে এসে উনি বলেন যে ওনার হাজবেন্ড বাসায় আসেন না, ওনাদের কেয়ার করেন না, টাকা পয়সা দেন না, বাসায় আসলেও খুব রাগারাগি করেন, তাই আমার কাছে কোনো তান্ত্রিকের খোঁজ আছে কিনা জানতে চাইলে আমি ওনাকে গুরুমার কথা বলি। গুরুমা অনেক সম্মানী ব্যক্তি, আমাদের ওইদিকে ওনার সবাই খুব মান্য করে, উনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, তাই আমি ওনাকে গুরুমার কাছে নিয়ে গিয়েছিলাম। আজ শনিবার গুরুমা আমার বন্ধুর বাসায় আসবেন বলে জানান, আর এখানে সেইতির আম্মুর সাথে দেখা করতে বলেছিলাম বলেই ওনাকে এখানে নিয়ে এসেছি। ওনাদের প্রায়ই কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় এখন। এরপর আমার বুঝতে বাকি রইল না যে গুরুমা আসলে কে। আসলে উনি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, আর আমার সাথে যা হচ্ছে সব কেন হচ্ছে সেটাও আমি বুঝতে পারি। সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল আমার সামনে। রাসেল ভাই, চাইলেই বলতে পারতাম ঘটনাটি এখানে শেষ, তবে সেটা বলা সম্ভব হচ্ছে না, কারণ ঘটনাটি এখনো চলমান, প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে আমার সাথে সবকিছু। এত পরিমাণ সমস্যা হচ্ছে যেটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি জানি না এর শেষ কোথায়। তবে দয়া করে আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ জীবনে ফিরতে পারি। আর হ্যাঁ, সবার জন্য একটা স্পেশাল মেসেজ দিতে চাই, যারা এখন এই মুহূর্তে শুনছেন আমার ঘটনাটি, সবার জীবন ভালোবাসা আর সবসময় ভালো কিছু দেয় না। একতরফা ভালোবাসার জেদ কতটা ভয়াবহ হতে পারে নিশ্চয়ই সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এসব ঘটনা যার সাথে ঘটে শুধুমাত্র সেই মানুষটাই উপলব্ধি করতে পারে সেই মুহূর্তটা কতটা অসহায় বানিয়ে দেয় মানুষটাকে। সবশেষে এটা বলেই শেষ করতে চাই, দয়া করে কেউ কখনো কারো জীবন এমন দুর্বিষহ করে দেবেন না ভালোবাসার জন্য, কখনো নিজের শত্রুকেও এমন বাজেভাবে ক্ষতি করবেন না, আল্লাহ মাফ করবেন না। তো এই ছিল আরিফ ভাইয়ের জীবনে ঘটে চলা রোমহর্ষক কিছু ঘটনা, তবে এখনো কিন্তু শেষ হয়নি, আমার কিছু অভিজ্ঞতার কথা এখনো বাকি আছে। এবার মোস্তফা আলম রোমানের কথা আসছি, আমার কিছু অভিজ্ঞতার কথা নিয়ে। শুরুতে উল্লেখ করেছিলাম এই ঘটনার কিছু অংশে আমি নিজেও প্রভাবিত হয়েছি। সত্যি বলতে আমি কখনো কল্পনাও করিনি আমাকে এমন কোনো অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতে হবে। চলুন শুরু থেকেই শুরু করা যাক। আমি প্রথমবার এই ঘটনার ব্যাপারে জানতে পেরেছিলাম একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। গত বছর 29 সেপ্টেম্বর সন্ধ্যাবেলা আরিফ ভাই আমাদের ভূত.কমের অফিস শেয়ার গ্রুপে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এবং লক্ষণসমূহ সম্পর্কে জানতে চেয়ে একটা পোস্ট করেছিলেন। এই ব্যাপারে অনেকেই অনেক তথ্য দিয়েছেন এবং আমার জানা তথ্য তাকে দিয়েছিলাম। তবে খুব আশ্চর্যজনকভাবে আমার দেওয়া তথ্যগুলো 80% আরিফ ভাইয়ের সমস্যার সাথে মিলে যাচ্ছিল। ওই রাত থেকেই আমাদের মধ্যে আরো গভীরভাবে কথোপকথন চলতে থাকে এই ব্যাপারটা নিয়ে। উনি আমাকে বলেছিলেন গত এক সপ্তাহ যাবত এসব সমস্যার কারণে নাকি উনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। ওনার কথা শুনে আমি কিছুটা আমল ওনাকে শিখিয়ে দেই। ওই রাতে আরিফ ভাইয়ের সাথে কোনো সমস্যা না হলেও মজার ব্যাপার ঘটে আমার সাথে। হঠাৎ করেই কারো পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু সে সময় আমি হাত পা নাড়াচাড়া করতে পারলেও চোখ খুলতে পারছিলাম না। তবে স্পষ্ট শুনতে পারছিলাম আমার আশেপাশে কেউ একজন হাঁটাহাঁটি করছে। প্রথমে ভেবেছিলাম আমার বাবা ফজরের নামাজের জন্য উঠেছেন, কিন্তু আমার রুমের দরজা তো বন্ধ, তাহলে এভাবে ভয়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমি মনে মনে আয়তুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক মতো পড়তে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমার কানে ভেসে আসে ফজরের আজান, আর সাথে সাথে আমার চোখ খুলে যায়। আমি রীতিমতো হাঁপাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে ঘুমিয়ে পড়ি। ওই দিনের পর থেকে আমি যতবার আরিফ ভাইয়ের সাথে কথা বলেছি ততবার রাতের বেলা আমি আমার রুমের বারান্দায় একজনের উপস্থিতি টের পেয়েছি। শুধু তাই নয়, আমি যখন ভার্সিটির হলে ছিলাম তখন প্রায় তিনবার ভাইয়ের সাথে তার ঘটনাগুলো নিয়ে কথা হয়েছে আমার। তবে একবারই সমস্যা হয়েছিল আমার, ভেবেছিলাম বাড়িতে একা থাকলেই হয়তো শুধু এই সমস্যাগুলো হয়, কারণ হলে এক রুমে আমরা তিনজন থাকি, তাই হয়তো সেরকম সমস্যা হয়নি। কিন্তু একদিন আমাকে অবাক করে দিয়ে আমার রুমমেট জানায়, গত রাতে আমি যখন ছাদে আড্ডা দিচ্ছিলাম তখন রুমে একা থাকার সময় নাকি তার সাথে সমস্যা হয়েছে। রুমে একজনের হাঁটা চলার আওয়াজ পেলেও কাউকে দেখতে পায়নি। এর আগেও নাকি একবার এই সমস্যা হয়েছে। আরিফ ভাইয়ের ব্যাপারটা আমার মাথায় তখন না আসলেও বুঝতে পারি এটা সেই জন্যই হয়েছে, কারণ ঘটনার রাতে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলে বাইরে বেরিয়েছিলাম আর তার আগে থেকে এসব ঘটনার ব্যাপারে কিছুই জানত না, তাই মিথ্যে বলারও কোনো অবকাশ নেই। তবে আরো মজার বিষয় হলো, আমি যে জায়গায় বসে আরিফ ভাইয়ের সাথে কথা বলি জিনটা শীত সেই জায়গাতে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর আমি না থাকলে রুমে এসে ঘুরে যায়। কি অদ্ভুত না? তবে রিসেন্ট একটা ঘটনা বলি, এই ঘটনা যখন আমি লিখতে শুরু করেছিলাম তখন আমি অনেক বিরক্ত বোধ করছিলাম, এটা একবার নয় বারবার হচ্ছিল। এমনই এক রাতে ঘটনার কিছু অংশ লিখে আমি ঘুমিয়ে পড়ছিলাম আর তখন স্বপ্নে আমি দেখি আমি একটা সুন্দর রাস্তায় দাঁড়িয়ে আছি আর দুজন ব্যক্তি আমার দিকে এগিয়ে আসছেন। তবে কাছে আসতেই বুঝলাম ওনারা কোনো মানুষ নন, সাদা দুটো অবয়ব। একজন মোটা কণ্ঠে বললেন,
ছেড়ে দাও, বাদ দাও সব।
আমি বললাম, ছেড়ে দেব মানে কি ছেড়ে দেব? উনি বললেন,
ও তো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, হয়তো কদিন পরে ভালো হয়ে যাবে, কি দরকার শুধু শুধু ব্যাপারটা খোলসা করে সাধারণ মানুষকে জানানোর, থাক ছেড়ে দাও।
এই কথাটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু বুঝতে পারছিলাম না ওনারা কার কথা বলছিলেন। তবে অনেক ভাবনা চিন্তার পর বুঝতে পারি ওনারা আরিফ ভাইয়ের কথাই বলেছিলেন। আমি একটু কনফিউজড হয়ে যাই, কারণ এখানে দুরকম বিষয় থাকতে পারে, হয় ওটা ভালো জিন যেটা আমার সাহায্য করতে চাইছে, নয়তো সেটা খারাপ জিন যারা চায় না ঘটনাটা প্রচার হোক। হয়তো তারা ভয় পাচ্ছে এই ঘটনাটি শেয়ার হলে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসবেন, যাতে করে তাদের কাজে ব্যাঘাত ঘটবে। পরদিন সন্ধ্যায় আমি স্বপ্নের ব্যাপারটা আরিফ ভাইকে না জানিয়েই জিজ্ঞেস করি, কেমন আছেন আর সমস্যাগুলো কি মিটে গেছে? তিনিও আমাকে অবাক করে দিয়ে বলেন তিনি ভালো আছেন এবং কয়েকদিন ধরে সমস্যাগুলো মিটে গেছে। কিন্তু আমি যেই মাত্র তাকে আবার আমার সমস্যার কথা বলি, ঠিক সেই মুহূর্তে আবারও ওনার সমস্যা শুরু হয়ে যায়। উনি তখন পুকুরে পাড়েই ছিলেন আর দেখতে পান রাস্তার একপাশে সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা তিনি পরপর দুই দিন দেখেছেন। ঘটনা শোনার সময়ও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন বাচ্চার কান্না, বিড়ালের আওয়াজ সহ আরো অনেক কিছু। এই ছিল আমার কিছু অভিজ্ঞতা। আমার কথা বাড়াতে চাই না, আজ এ পর্যন্তই। আশা করি সকলের এই ঘটনাটি ভালো লেগেছে। আজকের এই স্পেশাল এপিসোডের জন্য আমরা চারজন প্রায় 3.5 ঘন্টার মিটিং করে ঘটনাটি সাজিয়েছি। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আরিফ ভাইয়ের জন্য, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তবে যেহেতু ঘটনাটি চলমান, সেহেতু পরবর্তীতে কি কি ঘটে সেটাও কোনো একদিন জানাবো এবং আপনাদেরকে ঘটনা আকারে পাঠিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। ভূত.com-এর 2 বছর পূর্তি উপলক্ষে এই ঘটনাটি পাঠিয়েছেন আরিফ, সাবিত, সিফাত এবং রোমান মিলে, এবং চমৎকার এই ঘটনাটি, এবং আমাদের জন্য চমৎকার মনে হচ্ছে, হয়তো আমাদের জন্য খুব, আমাদের এই স্টোরিটা রক্তহীন করে দিচ্ছে আমাদের, কিন্তু যার সাথে ঘটেছে সেই বুঝতে পারছে তার কেমন লাগে। আরিফ অনেকদিন ধরে মাঝখানে আমাদের গ্রুপে ইনঅ্যাক্টিভ ছিল এবং সে আমাদের একজন ভালো মডারেটর, কিন্তু সে আমাদেরকে সাহায্য করতে পারছিল না। আমি জানতে পেরেছিলাম তার সাথে এরকম সমস্যা হচ্ছে এবং সে যে হাফেজ মানুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করছে সেই ব্যাপারেও আমি অবগত ছিলাম, এবং এই সমস্যাটা যে এত ভয়ঙ্কর সেটা আমি কোনোদিন ভাবিনি, সেটা আমি কোনোদিন বুঝিও নি, এবং সেও কারোর সাথে শেয়ার করেনি, আজকে সবার সাথে শেয়ার করলো। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ঘটনা যার সাথে শেয়ার করা হয় তারও নাকি সমস্যা শুরু হয়। দেখার বিষয় আপনাদের কারোর সাথে সমস্যা হচ্ছে কিনা, এবং আগামীকাল আপনারা সবাই আমাদের আজকের এই পোস্টের বা রাব্বি আরেকটা পোস্ট দিতে পারে সেই পোস্টের নিচে লিখবেন যে আপনাদের সাথেও এই ঘটনা শোনার পরে রাতের বেলায় কোনো সমস্যা হয়েছে কিনা, এবং সেইখান থেকে হয়তো অনেকের কাছ থেকে নতুন নতুন অভিজ্ঞতাও আমরা পেয়ে যেতে পারি। আমি প্রতীক্ষায় থাকলাম আপনাদের উত্তরের। তবে আমি চাই না কারোর সাথে সমস্যা হোক, সেটাও আমি চাই না, সেটাও বলে রাখছি। আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জানা আছে, তারপরে বলে দেই, russell.bhoot@gmail.com আমাদের অ্যাড্রেস। আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে যত দ্রুত সম্ভব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
অনেকেরই কনফিউশন আছে, আমারও ছিল, কিন্তু এখন নেই। যখন খুব কাছের মানুষের কাছ থেকে কোনো ঘটনা আসে, তখন তো অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না, কারণ এই মানুষগুলো কোনো কারণে অবিশ্বাস্য কিছু বলবে না। প্রিয় রাসেল ভাই এবং লিসেনারগণ, আসসালামু আলাইকুম। আমি গোলাম রব্বি, ভূত.কম টিমের একজন সদস্য। আজ আমি লিসেনারদের উদ্দেশ্যে আমার সম্প্রতি হাতে পাওয়া একটি ঘটনা শোনাব। ঘটনাটি কুমিল্লা জেলার কোন এক গ্রামের। কিছু কারণবশত আমি এক্সাক্ট স্থানের নাম এবং সম্পৃক্ত ব্যক্তির নাম উল্লেখ করলাম না। আমার সাথে শেয়ার করেছেন আমার এক কলিগ। এটি 1994 সালের দিকে ঘটে। স্থানীয় এলাকাবাসী সবাই জানে বিষয়টা। অনেকদিন ওই এলাকার মানুষের সাথে মুখ করতে ভয় পেত, স্পেশালি স্থানটির কাছ থেকে। মূলত যাদের কেন্দ্র করে ঘটনা তাদের ছদ্মনাম ব্যবহার করছি। সম্পর্কে ওনারা দুজন আমার কলিগের মামা মামি, দুজনেই নামাজি ছিলেন। সময়টা ছিল শীতকাল, সাধারণত একটা দিনের মধ্যে পার করছিলেন ওই দিনটি। সারাদিন অনেক কাজ করলেন, সন্ধ্যার দিকে ঝাড়ু দিলেন, সবসময় এই কাজটি করে থাকেন উনি। ঝাড়ু দেওয়ার বিষয়টি কেন উল্লেখ করেছে সেটা পরে বুঝতে পারবেন। তো রাত হল, মামি কেন যেন কিছু ভালো লাগছিল না। তারপর ধরা যায় ফজর আজান পর্যন্ত সবকিছু ঠিক ছিল। মামি যথারীতি ফজরের আজান শুনে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন। ওনারা সবাই টিউবওয়েলে ওজু করে থাকেন, কারণ দুই তিনবার চাপ দিলেই পুকুরে চেয়ে গরম পানি উঠে থাকে টিউবওয়েল থেকে, আর সেটা বাসার কাছেই ছিল। তো মামি মামাকে না ডেকেই বের হন। কিছু সময় পার হওয়ার পর টিউবওয়েল চাপার শব্দে ঘুম ভেঙে যায়। উনি অবশ্য একটু পরে এমনিতেই উঠতেন, একটু আলসেমি কাজ করছিল, তাই শুয়েছিলেন। মনে মনে ভাবলেন রুমি ঘরে আসলে বের হয়ে উজু করবেন। তো উজু করতে শুনতে কয় মিনিট লাগে, আর টিউবওয়েলও বা কতক্ষণ চাপতে হয়, হয়তো 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট হতে পারে। কিন্তু টানা 15 মিনিট ধরে টিউবওয়েল চাপার শব্দ হচ্ছে। ওনার কাছে বিষয়টা একটু ঘটকা লাগল, কিছু ব্যাপার রুমি। এত কি ব্যাপার রুমি, এখন টিউবওয়েল চাপছে কেন? মামা বের হলেন টর্চ লাইট হাতে নিয়ে। মনে মনে ভাবলেন এ তো অসম্ভব, ওনার একটা সমস্যা হয়েছে, ওকে মাথা খারাপ হয়ে গেল নাকি। ঘর থেকে বের হয়ে টিউবওয়েলের দিকে তাকালেন, অবাক হয়ে লক্ষ্য করলেন টিউবওয়েলের হাতলটা দুলছে এবং অল্প পানিও পড়ছে, যেন কেউ এইমাত্র চাপা বন্ধ করেছে। কিন্তু আশেপাশে মামি বা কেউ নেই। ওনার একটু ভয় করতে লাগল। রুমি রুমি করে কয়েকবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। হঠাৎ কাছের একটা গাছের ডাল কেঁপে ওঠার শব্দ হল। উনি তাকালেন ওই দিকে, দেখতে পেলেন দুটি পা তুলছে, আর দুটি ডালের মাঝে ওঠানামা করলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে গাছ থেকে। হয়নক বিষয় হল পা দুটি দুদিকে ঘোরানো, আর মুখের অবয়বটাও ঠিক বোঝা যাচ্ছে না। ওনার বুকের ভেতর তখন তোলপা শুরু হয়ে গেছে, হার্টবিট মনে হলো কয়েক গুণ বেড়ে গেছে। এবার আরো জোরে ডাকতে শুরু করলেন এবং কিছুটা দূরে মামি চিৎকার শুনতে পেলেন। মামি চিৎকার করছেন আর বলছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে। মামা পাগলের মতো দৌড় দিলেন লাইট নিয়ে, শব্দ পাচ্ছেন দৌড়ানো তাই ফলো করতে পারছেন, আর মামি কন্টিনিউ চিৎকার করেই যাচ্ছিল। উনি মামি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিলেন না, শুধু দেখতে পেলেন কিছু একটা ওনাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে। প্রচন্ড স্পিডে ধান খেতের দিকে নিয়ে যাচ্ছিল ওটা, একটু পরে মনগুলো শূন্যে উঠিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ চোখের বাইরে চলে গেল এবং চিৎকার বন্ধ হয়ে গেল। কোথাও কিছু দেখতে পেলেন না। উনি কষ্টে ভয়ে মনে হচ্ছিল যেন মারা যাচ্ছেন। যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন তারাই বুঝতে পারবেন বিষয়টা। বারবার মনে হচ্ছিল উনি মামাকে হারিয়ে ফেলছেন। কি করবেন এখন? শুধু ডাকছেন আর ডাকছেন। চারিদিকে শুধু তার ডাক প্রতিধ্বনি, শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ দূরে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ হয়। মামা দৌড়ে যান আর দেখতে পান মামি পড়ে আছে বেহুশ অবস্থায়। কাছে গিয়ে হাত ধরতেই মামি প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে ওনাকে ছুঁড়ে পেলেন অনেক দূরে। একজন মানুষের পক্ষে এত দূরে ছুঁড়ে ফেলা কোনোভাবেই সম্ভব না। একজন পুরুষ মানুষকে একজন নারী তো দূরে থাক, শক্তিশালী কোনো পুরুষও পারবে না এত দূরে ছুঁড়ে ফেলতে। মামা একদম শেষ হয়ে যাচ্ছিলেন ভয়ে। উনি অনুভব করেন ওনাকে কাদার ভিতরে ঢুকিয়ে ফেলছে কেউ, কিন্তু কাউকে উনি দেখতে পাচ্ছেন না। উনি তখন জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কি হয়েছে কিছু জানেন না। যখন ওনার হুশ ফিরে আসে তখন আবিষ্কার করেন পাটিতে শোয়ানো অবস্থায়। ওনার চারপাশে অনেক লোক, সকল আত্মীয় স্বজন আসছে। আতঙ্কিত হয়ে সবাইকে জিজ্ঞেস করেন মামের কথা। সবাই বলেন উনি ঠিক আছে। পরবর্তী সময় মামের অ্যাক্টিভিটিস একটু অস্বাভাবিক ছিল। মামা যদিও স্বাভাবিক ছিলেন, তখন এক হুজুরকে ডাকা হয়। হুজুর কিছুক্ষণ ওনার পদক্ষেপগুলো নেওয়ার পরে জিজ্ঞেস করেন মামাকে, আপনার স্ত্রী কি সন্ধ্যার দিকে কখনো দক্ষিণ পশ্চিম কোণে ঝাড়ু দেয়? মামা জানেন উনি কখনো এগুলো খেয়াল করেননি। হুজুর বলেন এটাই হয়েছে, উনি নিয়মিত এই কাজটি করতেন আর এই কাজটা ওনারা পছন্দ করেননি, তাই এই অবস্থা করেছেন। হুজুর আরো জানান এটা একটা জিনের কাজ। পরবর্তী সময় মামি যখন পুরো সুস্থ হন তিনি স্বীকার করেন বিষয়টা। এরপর থেকে আর কখনো এভাবে ঝাড়ু দেননি। জানেন এর পিছনে কোন লজিক আছে কিনা? হয়তো নেই। আপনারা কখনো কি এরকম শুনেছেন? আমার মনে পড়ে দুই ঘরের মাঝখানে সন্ধ্যার দিকে যেতে হয় না এমন কথা প্রচলিত আছে। বাসা বাড়ির ভেতরে কোনো সাপ দেখলে সাথে সাথে হত্যা না করো, এটা অবশ্য ধর্মীয় মতবাদ আছে। আর একটা শুনেছি এবং মেনে চলার চেষ্টা করি। শাইখ বিন বাজ রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, বেসিনে গরম পানি ঢাললে চিংড়ির কি সমস্যা হয়? উত্তর বিন বাজ বলেন, হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন বিসমিল্লাহ পড়ি, এতে করে সেখানে বসবাসকারী থাকলে তারা সরে যাবে। আর তিনি আরো বলেন, আমি একবার এক আশ্রয়গ্রস্ত ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার উপরে সওয়ার হওয়া জিনের কাছে জানতে চাওয়া হলো কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ। জিন বলল, সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই। আমরা বললাম, সে তো জানতো না সেখানে কেউ ছিল। জিন বলল, সে কেন বিসমিল্লা পড়েনি? বিসমিল্লা পড়লে আমরা সতর্ক স্থানান্তর হয়ে যেতে পারি। বেসিনি বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে বিসমিল্লা পড়েনি। বিসমিল্লা জানি না আপনার ঘটনাটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আমার কলিগের কাছে আরো ঘটনা আছে, যদি এটি আপনাদের ভালো লাগে তাহলে বাকি কিছু ঘটনাও আপনাদেরকে শোনাবো। আর আপনাদের কাছে থাকা যেকোনো ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিন বা রেকর্ডিং করে পাঠিয়ে দিন। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনা শুরু আগে আমি আমার পরিচয় দিয়ে নিতে চাই। আমি বাংলাদেশের কোনো এক সরকারি বাহিনীতে কর্মরত আছি। এই চাকরিতে থাকার কারণে আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। সে কারণে আমার বাংলাদেশের অনেক পুরাতন সিলেটের একটি ব্যারাকে পোস্টিং হয়। ব্যারাকটি পাহাড়ের ওপর হওয়ার জন্য সেখানে একই সাথে সৌন্দর্য ও একটু ভয়ের ছায়া বিরাজ করত। আশেপাশে বেশ জঙ্গল থাকার কারণে রাতের বেলা আমাদের ডিউটির ধরন হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত, দুই ঘন্টা এবং দুই ঘন্টা করে ভাগ করে ডিউটি। তো ঘটনা যেদিন ঘটেছিল সেদিন আমার ডিউটি ছিল রাত ১২টা থেকে ২টা পর্যন্ত। আমি স্বভাবতই আমার সকল প্রস্তুতি শেষ করে রাত ১২টার ১৫ মিনিট আগে আমার ডিউটির উদ্দেশ্যে রওনা দেই। এখানে উল্লেখ্য যে আমার ব্যারাক থেকে আমাদের ডিউটি পোস্টের দূরত্ব ছিল ৮০০ মিটার। এই ৮০০ মিটার পথ আমাকে একটি মোটামুটি ধরনের জঙ্গলের মধ্য দিয়ে পার হয়ে যেতে হয়। আমি আমার ডিউটিতে সঠিক সময়ে উপস্থিত হই এবং আমাদের যে কলিগ ছিল তার থেকে আমি আমার ডিউটি বুঝে নিয়ে চলে যেতে বলি। তো নতুন জায়গায় এসেছি, তাই জায়গাটা অনেক অপরিচিত, তাই একটু ভাবলাম আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখে নেই। আমি যখন একাকী ডিউটি করতাম তখন আমি আমার সেলফোনে বুথ.কম প্লে করতাম এবং সেটি এয়ারবাডস এর মাধ্যমে শুনতাম। তো সেই রাতেও আমি রীতিমতো সেটি প্লে করার জন্য চেষ্টা করলাম। প্লে করার পর দেখলাম প্লে হচ্ছে কিন্তু কোনো সাউন্ড আসছে না। তো আমি বিষয়টা চেক করার জন্য অন্য সাউন্ড প্লে করলাম, দেখলাম অন্য সাউন্ড প্লে হচ্ছে এবং শব্দ ঠিকঠাক মতো আসছে। সেক্ষেত্রে আমি বিষয়টি নিয়ে তেমন ভাবলাম না, হয়তো স্বাধীন মিউজিক অ্যাপের কোনো সমস্যা, এই কারণে ঘটনার সাউন্ড আসছে না। সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ২ ঘন্টা ডিউটির সময় আশেপাশের জায়গা ঘুরে কাটিয়ে দেব। এতে আমার নতুন জায়গাটি সম্পর্কেও একটা ধারণা আসবে, যেই ভাবা সেই কাজ। আমি আমার হাতে থাকা একটি লাইট নিয়ে আশেপাশে ঘুরতে শুরু করলাম। হঠাৎ আমার ডিউটি পোস্টের পেছনের দিকে একটি পুকুরের দিকে আমার চোখ আটকে গেল। পুকুরের ধার দিয়ে সারি সারি বট গাছ, আম গাছ, করই গাছ, নারিকেল গাছ, গাছগুলো দেখে মনে হচ্ছে শত বর্ষ ধরে এভাবে গাছগুলো কামড়ে আঁকড়ে আছে এখানে। জ্যোৎস্নারাত থাকায় গাছের ছায়াগুলো পুকুরের পানিতে মিশে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অনেকদিন ধরে এমন দৃশ্য চোখের সামনে আসবে না বলে একটু মুগ্ধতার সাথে উপভোগ করছিলাম, কিন্তু তখনও জানতাম না আমার এই মুগ্ধতা হঠাৎ করেই বিলীন হয়ে যাবে। হঠাৎ করে দেখলাম সাদা একটি বৃহদাকার বিড়াল মাছ মুখে নিয়ে পুকুরের মধ্য থেকে লাফ দিয়ে বটগাছের আগায় উঠে গেল। আমি তখন আমার চোখের ভুল ভেবে তৎক্ষণাৎ হাতে থাকা লাইটটি দিয়ে গাছের দিকে তাক করে দেখার চেষ্টা করলাম। হঠাৎ আমার লাইটের আলো বিড়ালের চোখে পড়তেই দেখলাম জ্বলন্ত আগুনের দুটি শিখার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে রাগান্বিত দৃষ্টিতে মুখ থেকে মাছটি ফেলে দিয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে হঠাৎ যেন হাওয়ায় মিশে গেল। আমি তৎক্ষণাৎ বিষয়টি দেখে ঘাবড়ে গেলাম। আমার যেন সকল দোয়া কালাম পড়ে বুকে ফু দিতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে মানব কণ্ঠে আমার অচেতনতা কাটল এবং আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। পেছনে তাকিয়ে দেখি আমার এক পরিচিত কলিগ ডিউটি পরিবর্তনের জন্য চলে এসেছে এবং আমাকে পুকুর পাড়ে দেখে একটু ঘাবড়ে গেছে। সে আমাকে বলল সে আমাকে পোস্টে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর পাড়ের দিকে এসেছে এবং আমাকে পেয়েছে। পুকুর পাড়ে নাকি একা একা আসা নিষেধ এবং রাতে কখনোই না। আমি তাকে বললাম আপনি এত রাতে আসলেন কেন? তিনি আমাকে বললেন কই না তো, আমি তো ঠিক সময় এসেছি। আমি হাতে থাকা ঘড়িতে দেখলাম ২:০৩। আমি রীতিমতো অবাক। আমার কাছে মনে হল আমি ৩০ মিনিট ডিউটি করেছি সর্বোচ্চ, তাহলে ২ ঘন্টা কিভাবে গেল? আমার সাথে কিছু আগে ঘটা ঘটনাটি আমি তার সাথে শেয়ার করলাম না, কারণ আমি এখানে নতুন, তাই এই বিষয়টিকে অন্যভাবে সবাই নিতে পারে। আমি তাকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে রুমের উদ্দেশ্যে রওনা হলাম। রুমে গিয়ে কাপড় পরিবর্তন করে ওয়াশরুমের দিকে গেলাম ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য। ওয়াশরুমে যেতে যেতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি ভাবতে থাকলাম। বলে রাখা ভালো, আমাদের ব্যারাকটি ৮০ দশকের স্থাপনা, সেজন্য আমাদের ওয়াশরুমগুলো একটু পুরনো। আমাদের ওয়াশরুমে বেসিনের সামনে অনেক বড় আয়না লাগানো থাকে, একসাথে সবাই বিভিন্ন কাজ করতে পারে। আমি যথারীতি মুখে পানি দিতে দিতে আয়নার দিকে তাকালাম। আয়নার দিকে তাকাতেই হঠাৎ আমার চোখ আটকে গেল আয়নার ভেতরে। দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার শরীরটি মানুষের মতো, মুখটি বিড়ালের মতো, আর মুখে মাছ। আমার চোখ তার চোখের দিকে পড়তেই সে একটা হাসি দিয়ে মাছটি মুখ থেকে ফেলে দিল। এই পরিস্থিতিতে আমি ভয় পাবো নাকি দৌড় দিব সেসব ভাবতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে রুমের দিকে চলে গেলাম আর ভাবতে লাগলাম এসব আমার সাথে কি হচ্ছে। আমি যে রুমে থাকি সেটি একটা ছোট রুম হওয়ায় আমরা ৩ জন একসাথে থাকি। রুমের একজন ছুটিতে ছিল আর একজন ডিউটিতে ছিল, সে কারণে আমি তখন রুমে একাই ছিলাম। শীতের রাত হবার জন্য আমি বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বলে রাখা ভালো যে রাত ১০টার পরে আমাদের রুমে লাইট জ্বালিয়ে রাখা নিষেধ। নতুন জায়গায় তেমন কেউ পরিচিত না থাকার জন্য তাকে ডেকে ঘটনাটি শেয়ার করার মতো অবস্থা ছিল না। আমি ঘটনাটি কোনো মতে সামলে নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছিল, তবুও সারাদিন অনেক পরিশ্রম করায় এবং সকালে ঘুম থেকে ওঠা লাগবে ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ বুকের ওপর চাপ অনুভব করে ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই দেখলাম বুকের উপরে কেউ বসে আছে আর ফিসফিস করে আমাকে বলছে সে মাছ খাবে, তাকে মাছ দিতে। পুকুর পাড়ে সেই নাকি আমার জন্যই বসেছিল এবং সে সেখানে আবারও ডাকছে। একসাথে লাগাতার এসব ঘটনা ঘটার জন্য আমি অনেক বেশি ঘাবড়ে গেলাম। কম্বল তুলে দেখার চেষ্টা করলাম কি হচ্ছে আমার সাথে, কিন্তু কোনোভাবেই হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। চিৎকার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমি আয়াতুল কুরসি পড়লাম, তাতেও চাপ না কমায় আমি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তে থাকলাম। এক পর্যায়ে মনে হলো আমার বুকটি হালকা হয়ে গেছে। তৎক্ষণাৎ উঠে বসে পড়লাম। ঘড়িতে দেখি রাত 3:33। রাত 4টার সময় আমার রুমমেট চলে আসবে ভেবে বসে বসে দোয়া পড়তে লাগলাম। একটু পরে রুমমেট চলে আসায় সে আমাকে বসে থাকতে দেখে রীতিমতো অবাক হলো। আমি তাকে কোনো কিছু না বলে বললাম এমনি খারাপ স্বপ্ন দেখেছি তাই ঘুম ভেঙে গেছে। তো সেদিন কোনো মতে শুয়ে শুয়ে কাটালাম। সেদিন বৃহস্পতিবার হবার জন্য পরের দুদিন সরকারি ছুটি থাকবে ভেবে দুদিন ছুটি নেওয়ার জন্য অ্যাপিল করলাম। ছুটির কারণ হিসেবে পারিবারিক সমস্যা দেখালাম। ছুটি পাশ হলো এবং আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ঘটনাটি আমি আমার আম্মার সাথে শেয়ার করলাম। আম্মা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর অনেকক্ষণ ধরে আমাকে দেখে ওনার জিনের মাধ্যমে সবকিছু জানল এবং আমাকে বলল যে সেই পুকুর পাড়ে অনেক বছর থেকে 7 জিন বসবাস করে। সেদিন রাতে একটি জিন পুকুর থেকে মাছ খাওয়ার জন্য বিড়াল রূপে একটি মাছ ধরেছিল, কিন্তু আমি তাকে লাইট দিয়ে বিরক্ত করেছি জন্য সে মাছটা খেতে পারেনি। আর সেজন্য সে বিরক্ত, সে নাকি তখনই আমাকে পুকুরে ডুবিয়ে মারত, কিন্তু তখন আমার এক কলিগ আসায় সে আমাকে কিছু করতে পারেনি। এরপর আমার পিছু নিয়ে ওয়াশরুম এবং আমার রুমে সে আমার ক্ষতি করার চেষ্টা করে। এরপর হুজুর আমাকে একটা তাবিজ দেয় এবং বলে রাতে ডিউটিতে গেলে আমার সাথে সাথে রাখতে এবং ঘটনার সময় আমার বিছানার নিচে রাখতে। এরপর থেকে আমার আর তেমন কোনো সমস্যা অনুভব করিনি। ঘটনাটা কতটা ভয়ের জানি না, কিন্তু এখনো সেই কালো রাতের কথা মনে পড়লে আমার শরীর হিম হয়ে যায়। আর এখনো সেই ডিউটিতে পৌঁছতে গেলে ভেতর থেকে আর একা বের হওয়ার সাহস হয় না। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনালে খুশি হব। ঘটনাটির লেখায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল পাঠানো ঘটনা এবং এই ঘটনার মাধ্যমেই তিনি জানিয়েছেন যে তিনি সম্ভবত তার পরিচয় দেননি, কারণ তিনি কোথায় চাকরি করেন, একটা সরকারি চাকরি করেন, সেজন্য তিনি তার পরিচয়টা দেননি আমাদেরকে। আমরা সেই পরিচয়টি এখানে গোপনই রাখলাম, কারণ আমরাও চাই না যে সেই পরিচয়টি সবাই জানুক। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আজকে আপনারা শুনছেন যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার্স তারা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অংশ নেওয়ার জন্য এবং আমাদেরকে এইভাবে আগলে রাখার জন্য। আমাদের সঙ্গে আপনারা অংশগ্রহণ করেন বলেই আমরা এইভাবে উৎসাহ নিয়ে প্রতি রবিবারেও আবার হাজির হওয়া শুরু করেছি। ঠিক একই সাথে আমরা বৃহস্পতিবারেও হাজির হচ্ছি প্রতি মাসের একটি সপ্তাহে। তাছাড়া আপনারা আপনাদেরকে আমরা ইউটিউব এবং ফেসবুকের চ্যানেলে উপহার দিচ্ছি ঘটনা। সুতরাং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এটাই আশা করব এবং প্রতি রবিবার হাজির হয়ে যাবেন। আজকের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এই বলেই আজকের এই ঘটনাটি আমি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
Vut.com with Russell.
হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম রাকিবুল হাসান রাকিব। আমি Vut.com এর একজন মডারেটর। আমি আপনাদের সাথে আজকে যে গল্পটি শেয়ার করব এটি বদরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের একটি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধুর মামার সাথে ঘটে যাওয়া একটি গল্প। ঘটনাটি আজ থেকে 30-35 বছর আগের ঘটনা। আমার বন্ধু যেভাবে গল্পটি বলেছে আমাকে, আমি সেইভাবে আপনাদের কাছে গল্পটি শেয়ার করছি। আমার বন্ধুর মামার নাম আবির। আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন থেকে ওনার সাথে একটি পরী বা মেয়ে জিন নজরে পড়ে যায়। সময়টা ছিল শীতকাল। আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন শুধু আবির সাহেবের পরিবারের লোকজন নয় পুরো গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ আবির সাহেব দেখতে অনেক সুন্দর ছিল, পুরো গ্রামে এত সুন্দর বাচ্চা দ্বিতীয় কেউ ছিল না। তার উপর পাঁচটি মেয়ের বাচ্চার পর আবির সাহেব হচ্ছে একমাত্র ছেলে সন্তান। এত সুন্দর হওয়ার কাল হয়ে গেল আবির সাহেবের জন্য, পুরো গ্রাম ভেঙে পড়ে আবিকে দেখার জন্য। এত লোকের চাপে, রুমের লোকজন ভিড়ের জন্য সন্ধ্যায় একটু আগে আবিরকে বের করা হয় বাড়ি উঠোনে। লোকজন দেখতে দেখতে এক সময় সন্ধ্যা হয়ে যায়। ঘটনার সূচনা শুরু হয় ওই দিন রাত থেকেই। মাঝরাতে হঠাৎ এক সময় বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। আবিরের মা বাচ্চার কান্না শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন আবির সাহেব শূন্যে ভেসে আছেন আর আস্তে আস্তে দরজার দিকে চলে যাচ্ছে। এটা দেখে আবিরের মা ভয় পেয়ে চিৎকার করলে বাচ্চাটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার পর ভোরবেলা একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ এসে যেটা বলে যে গতকালকে যখন সন্ধ্যার দিকে আবির সাহেবকে বাড়ি উঠোনে নিয়ে আসা হয় তখন একটা পরী আবির সাহেবকে অনেক পছন্দ করে এবং ওই পরীটি নিয়ে যাওয়ার জন্য আবির সাহেবকে এই মধ্যরাতে এসেছিল। এরপর কবিরাজ সাহেব কিছু তাবিজ আর রুম বন্ধ করে দেয়, তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয় না। তবে এর কয়েক বছর কেটে যায়, কোনো ধরনের সমস্যা না হওয়ার পর হঠাৎ তার কিছু বছর পর আবার নতুন এক সমস্যা সৃষ্টি হয়। আবিরের বয়স যখন 14 বছর, একদিন আবির দুপুরবেলা 2-3 জন বন্ধু নিয়ে মাছ ধরতে যায়। ওই সময় আবিরের বন্ধুরা লক্ষ্য করলো আবির সাহেব কার সাথে যেন কথা বলছে একা একা। ব্যাপারটি আবিরের বন্ধুরা যখন আবিরের বাবা মাকে জানায় ব্যাপারটি, জানানোর পর আবির সাহেব বলেন যে উনি একটি মেয়ের সাথে কথা বলেন এবং ওই মেয়েটিকে উনি ছাড়া কেউ দেখতে পারে না। ব্যাপারটি জানার পরে আবার কবিরাজকে ডাকানো হয়। কবিরাজ আসলে আবির সাহেবকে কিছু তাবিজ দিয়ে এইগুলো ইউজ করতে বলে এবং আবির সাহেবকে বলে আপনি কোনোভাবে এই তাবিজগুলো কখনো খুলে রাখবেন না। তবে রাসেল ভাই, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আবির সাহেব ওই পরিবার ওই পরিটিকে বা ওই মেয়েজিনটিকে উনি পছন্দ করে ফেলে, তাই তিনি তার শরীরের সব তাবিজ খুলে ফেলে। এতে পরিবারের লোকজন রাগ করলেও আবির সাহেব মাথায় নেয় না। এইভাবে দিন চলতে থাকে। রাসেল ভাই, আবিরের বয়স যখন 20 বছর হয় তখন উনি ওনার রুমে কাউকে আর প্রবেশ করতে দেয় না। আর ওনার রুম থেকে রাসেল ভাই সবসময় একটা সুন্দর একটা সুগন্ধি সবসময় আসত। তো যখন পরিবারের লোকজন অনেক বোঝানোর পরও আবির সাহেব কোনোভাবেই উনি কোনো তাবিজ বা উনি কোনো কিছু নিচ্ছে না, যে কারণ উনি সবসময় চায় যে ওই মেয়ে জিনটা বা ওই পরিটা ওনার সাথে যোগাযোগ করুক, তখন পরিবারের লোকজন সিদ্ধান্ত নয় যে আবিরকে বিয়ে দেবে। বাট এই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও রাসেল ভাই সবচেয়ে একটা বড় সমস্যা হয়ে যায়। যখন রাসেল ভাই মেয়ের পক্ষ থেকে আবির সাহেবকে কেউ দেখতে আসে রাস্তায়, স্যার ওদের মধ্যে একটা সমস্যা হয়ে যায়। যারা রাসেল ভাই মেয়ে দেখতে আসে দেখা যায় যে কোনো না কোনো একটা রাস্তার মধ্যে একটা বড় ধরনের সমস্যা হয়। সমস্যার জন্য ওরা আর হচ্ছে আবির সাহেবের বাসা পর্যন্ত আসতে পায় না, ওরা হচ্ছে ব্যাক করে যায়। একসময় গ্রামের লোকজন জানাজানি হলে পরে কোনো আর পাত্রীপক্ষ থেকে আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। আবির সাহেব কোনো কাজ করতেন না, বাড়ির কারোর সাথে কথাও বলতেন না। খাবারের সময় উনি খাবার নিয়ে ঘরে চলে যেত আর সব সময় রুমের দরজা বন্ধ করে রাখত। তো রাসেল ভাই, একদিন আবির সাহেব নামাজ পড়তে যায়, তো উনি ভুলক্রমে ওনার রুমের হচ্ছে দরজা তালা দিতে উনি ভুলে যায়। উনি নামাজ পড়তে যখন যায় তখন ওনার মা চুপ করে ওনার রুমে প্রবেশ করে। ওনার রুমে প্রবেশ করে সবচেয়ে একটা জিনিস দেখে যেটা সবচেয়ে মানে ওনার মা হচ্ছে অবাক হয়ে যায়, সেটা হচ্ছে যে ওনার রুমে একটা ছবি টাঙানো, যে ছবিটা রাসেল ভাই আমাদের যেরকম আগে আমরা ছবি যখন তুলতাম একটা নেগেটিভ ছবি বের হইতো সাদা কালো কালারের, অনেকটা হচ্ছে ব্ল্যাক শ্যাডোর মতো, ওরকম ব্ল্যাক শ্যাডোর দুইটা ছবি। জাস্ট বোঝা যাচ্ছে যে একজন একজন পুরুষ একজন মহিলা, পুরুষটা কে বা মহিলাটা কে এটা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আরো আশ্চর্য ব্যাপার হচ্ছে পুরো রুমে রাসেল ভাই হচ্ছে বিভিন্ন ধরনের গাছের পাতা ফুল এইসব দিয়ে হচ্ছে পুরো রুমটা ভর্তি এবং ওই রুমের মধ্যে অনেক সুন্দর একটা হচ্ছে মানে গন্ধ সবসময় হচ্ছে ওনার মা পাচ্ছে। তো ওনার ছেলে নামাজ পড়তে আসবে থেকে বাসায় আসবে দেখে উনি তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে যায়। তো ওনার ছেলে যখন বাসা নামাজ পড়ে বাসায় আসে, বাসায় ঢুকে উনি ওনার রুমে ঢুকে 2 মিনিটের মধ্যে রাসেল ভাই হচ্ছে মানে রাগ হয়ে রুম থেকে বের হয়, বের হয়ে বলে যে হ্যাঁ আমার রুমে হচ্ছে মা আপনি কেন ঢুকছিলেন, আমি মানা করছিলাম, আমি ভুলে তালা দিতে ভুলে গেছি, এই জন্য আপনি কেন রুমের মধ্যে ঢুকবেন। এখানে রাসেল ভাই উনি যে রুমে বাসায় আসার পর ওনাকে কিন্তু কেউ বলেওনি যে এরকম ওনার রুমে কেউ ঢুকেছিল, এবং উনি কেউ দেখেওনি যে ওনার মা যে ওনার রুমে ঢুকেছিল। বাট উনি কিভাবে জানলো এটাও আসলে ওনার পরিবারের লোকজন অনেক মানে অবাক হয়ে যায়। তারপর রাসেল ভাই হচ্ছে আবির সাহেব বলেন যে এরকম আমাকে বিয়ে দেওয়া বা অন্য কিছু করার জন্য কেউ চেষ্টা করিও না, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে, আমার সন্তান আছে এবং আমার একটা পরিবার আছে, তো আমার বিয়ে শাদী নিয়ে তোমরা কোনো কিছু মাথা ঘামাইও না, আমার বিয়ে শাদী হয়ে গেছে এবং আমি এইভাবে থাকতে চাই। তো রাসেল ভাই মাঝে মাঝে হচ্ছে আবির সাহেবের রুম থেকে বাচ্চার কান্নার শব্দ, কোনো মহিলা মানুষের শব্দ বা অনেক সময় মনে হয় যে অনেক লোকজন ওনার রুমে এসেছে, ওনার কথাবার্তা বলতেছে, এরকম পরিবারের লোকজন সবাই হচ্ছে মাঝে মাঝে দেখে বা শোনে। এসব মানে করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে একদিন অনেক চিল্লাচিল্লি হয় আবির সাহেবের রুমের মধ্যে, অনেক চিল্লাচিল্লি। তো যেহেতু আবির সাহেবের রুমে আবির সাহেব আগে বলে দিয়েছেন যে আমার রুমে যাই হয়ে যাক না কেন কেউ কখনো আমাকে ডাকবে না বা আমার রুমে আসবে না, তো ওই জন্য কেউ ভয়ে বা কেউ কোনো কিছু বলেনি। তো পরের দিন রাসেল ভাই যেটা হয় যে আবির সাহেব প্রায় দুপুর হয়ে যায় উনি দরজা খোলে না, তো এই জন্য পরিবারের লোকজন যখন ডাকাডাকি করে যে উনি কোনোভাবে দরজা খুলছে না, তখন রাসেল ভাই আসলে দরজা ভেঙে যখন ভিতরে ঢোকা হয় দেখা যায় যে আবির সাহেব মারা গেছেন। তো উনি আসলে রাসেল ভাই কিভাবে মারা গেছে বা কিভাবে গেছে এটা আসলে কোনোভাবেই জানা যায়নি। তো ওনাকে যখন মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাওয়া হয় তো ওখানেও রাসেল ভাই একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে ওনাকে যখন মাটি দেওয়া হয় তখন হুট করে রাসেল ভাই যে যখন ওনা হচ্ছে জানাজা হবে মানে মানে গ্রামে রাসেল ভাই ব্যাপার হচ্ছে গ্রামে তো হচ্ছে সবাই সবাইকে চেনে, যেমন শহরের ব্যাপারটা রাসেল ভাই আলাদা, শহরে তো কেউ কেউ ভাবে চেনে না বাট গ্রামে কিন্তু সবাই সবাইকে চেনে। তো জানাজার মুহূর্তে হঠাৎ করে অনেক লোকজন রাসেল ভাই যে জানাজা দেওয়ার জন্য শরিক হয় এবং ম্যাক্সিমাম লোকগুলাকে কেউ আসলে ভাবে চেনে না, এবং জানাজার শেষে কয়েকজন জিজ্ঞেস করে যে আপনাদের বাসা কোথায় বা আপনার কই থেকে আসছেন, বাট ওরা কোনো কিছু কোনো অ্যান্সার না দিয়ে ওরা হচ্ছে যে যার মতো চলে যায়। তো রাসেল ভাই আরো একটা যে সমস্যা হয় যে ওনাকে মাটি দেওয়ার পর ওনাকে হচ্ছে ওনার প্রথম দিন ওনার কবর থেকে ওনাকে হচ্ছে মানে ওনার লাশটা, এখন এটা রাসেল ভাই চুরি হইতে পারে বা কোনো একটা অলৌকিক কোনো ঘটনা হইতে পারে যে ওনার লাশটা নেওয়ার জন্য কয়েকজন অনেক ট্রাই করে, বাট যখন হচ্ছে এলাকার লোকজন বুঝে যায় তখন হচ্ছে ওনার ওই কবরটাকে অনেক প্রোটেক্ট করার চেষ্টা করে, এবং মোটামুটি প্রায় এক মাসের উপরে ওনার কবরটাকে প্রোটেক্ট দিয়েছে গ্রামের লোকজন, কারণ যখনই হচ্ছে কেউ কবর থেকে সাইডে কোথাও চলে যায় তখনই ওনার কবরটা হচ্ছে কবর থেকে ওনার লাশটা নেওয়ার জন্য কেউ একদম চেষ্টা করে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
Spirit, be here with me. Okay. Get me.
Boot.com. The fear returns with Russell.
Hello, I'm Sakib. And I'm a regular listener of Boot.com. তো আমি কিছুক্ষণ আগে প্রতি রবিবার যে স্পেশাল এপিসোডটি হয় সেটি শুনছিলাম, তো ওখানে আমি মিস্টার রাসেলের একটি অ্যানাউন্সমেন্ট শুনি যে তিনি প্রিমিয়াম সাবস্ক্রাইবারের কাছ থেকে গল্প চাচ্ছেন, অ্যান্ড ইয়াস আমি প্রিমিয়াম সাবস্ক্রাইবার। তো আমি ভাবলাম যে আমার সাথে কিছু ঘটেছে কয়েকদিন আগে, সো ওয়াই নট আই শেয়ার ইট। তো তারপর আমি জাস্ট এপিসোডটা শোনা মাত্রই আমি গল্পটা রেকর্ড করতে বসলাম। তো আমি আগে আমার সম্পর্কে বলে নিই, তো ছোটবেলা থেকে আমার প্যারানর্মাল বিষয়ে অনেক আগ্রহ ছিল, লাইক আমার আমি জানতে চাইতাম ইভেন স্টিল নাও লাইক ব্যাপারগুলো কিভাবে কি হয় কিভাবে কি হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে জিন ভূত লাইক বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক এগুলো সম্পর্কে আমার স্টিল আমার আগ্রহ অনেক বেশি, ইভেন ছোটবেলা থেকে ভূত FM তারপর এখন Boot.com অ্যান্ড আদার্স এগুলো শোনার পরে মানে আমার মোটামুটি একটা ধারণা রয়েছে যে ব্যাপারগুলো কিভাবে হয় না হয়। তো যাও, তো আগ্রহটা আমার অপর্যন্তই ছিল। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি যে আমাদের ধর্মের ব্যাপারটি একদমই বৈধতা পায় না, তাই না? তো তো যতদূর ডিস্টেন্স রেখে আর কি আগ্রহ নিবারণ করা যায় আমি তাই করতাম, বিভিন্ন জায়গায় লিখা পড়তাম, বিভিন্ন ডকুমেন্ট দেখতাম, ডকুমেন্টারি দেখতাম, এন্ড দ্যাটস ইট। তো তারপর আরেকটা কথা বলে নিই, তো আমি একজন প্রফেশনাল ড্যান্সার, অ্যাজ ইউজুয়াল পড়াশোনার পাশাপাশি তো ছোটবেলা থেকে আমি নাচ করি। তো নাচ করার সুবাদে আমার আশেপাশের লোকজন এবং আর একটু ম্যাস পপুলেশনে যেটা হয়, আপনি আপনার একটা আর্টিস্টিক ভ্যালু থেকে সবাইকে চেনে জানে, সো খুব নর্মাল ব্যাপারটা। তো আমার কাছে এরকম চেনা জানা থাকার কারণে আমার কাছে অনেকে ইভেন এখনো নাচ শিখতে আসে, উইচ ইজ নর্মাল, লাইক এসে বলে যে ভাই আমি আপনাকে দেখেছি, সো এখানে শো করতে দেখেছি, ওয়াট এভার ওখানে দেখেছি, তো আমাকে নাচ শেখাতে হবে। তো আমিও বিনা বাক্যভাবে সবাইকে ওয়েলকাম করি, লাইক ছোটবেলা থেকে করে আসছি। তো অমনি একটা ছেলে একদিন হুট করে আমার কাছে আসে এবং সে বলে যে সে নাচ শিখতে চায়, লাইক আমি বললাম ওকে ওয়েলকাম। তো এভাবে তাকে আমি কয়েকদিন নাচ শেখাই। ও আমি যে কথাটা বলছি এখন, এটা মোটামুটি 4-5 থেকে 6 মাস আগের ঘটনা, হয়তো তারও বেশি। তো তখন লকডাউন ছিল, পুরোদমে চলছিল, তো ওরকমই হবে। তো কিছুদিন শেখানোর পর ওর সাথে আমার একটু ঘনিষ্ঠতা হয়, লাইক আমরা উঠা বসা করি, সে আমার ছোট ভাই, লাইক জুনিয়র। তো একদিন আমাদের স্থানীয় একটা পার্ক রয়েছে, তো একদিন সন্ধ্যায় যখন ওর সাথে আমি কথা বলছিলাম, এখানে ওখানে আমার অন্য একটা ফ্রেন্ডও ছিল, তো আমরা কথা বলছিলাম, তো কথা প্রসঙ্গে সে আমাকে বললো যে সে ইদানিং ম্যাজিক, লাইক ব্ল্যাক ম্যাজিক চর্চা করা শুরু করেছে। আমি লাইক হোয়াট, কারণ আমি অনেক লাইক আগে থেকে এগুলো আমার ইন্টারেস্ট থাকার কারণে আমি অনেক ভালো করে জানতাম যে ব্যাপারগুলো কি, তাই না? তো আমি তো জাস্ট আকাশ থেকে পড়লাম যে ওয়াট আর ইউ সেইং। তখন সে বললো যে হ্যাঁ রিসেন্ট আমার একটা গুরু, সে আমাকে শিখিয়েছে, এবং যে গুরুর কথা বলছে তার পাশে আমাদের পাশে সে কয়েকদিন আগে মারা গিয়েছে, যাও। তো আমি আগ্রহবশত জিজ্ঞেস করলাম যে ব্যাপারগুলো কেমনি কি হয়। তখন সে বললো যে ব্যাপারগুলো পুরোটাই কুফরি, লাইক এগুলো আপনার ঈশ্বরের সাথে শয়তান বা এই জিনিসগুলোর লাইক একটা মিথস্ক্রিয়ার ফলাফল স্বরূপ একটা ব্যাপার উপস্থাপন করা হয় এবং সেই ব্যাপারটার মাধ্যমে বিভিন্ন কার্য সম্পাদন করা হয়, যেটা পুরোপুরি আমাদের ধর্ম পরিপন্থী। লাইক আমি তখন তাকে বললাম যে ওকে টেল মি সাম মন্ত্র অফ ইয়ার্স, তারপর সে কিছু আমাকে শোনালো এবং সেগুলো খুবই খারাপ ছিল, লাইক আমাদের বিভিন্ন ধর্মীয় আমাদের যে ধর্মীয় ব্যাপার স্যাপার গুলো এদের সাথে আপনার বিভিন্ন ছিল স্যাটানিক ওয়ার্ড হোয়াট এভার এগুলোর মিক্সিং করে ওরা বিভিন্ন মন্ত্র ক্রিয়েট করে। তো আমি তাকে বললাম যে আচ্ছা তাহলে সেটা তুমি কি করো? তো সে আমাকে বললো যে লাইক বিভিন্ন জিনভূত ছড়ানো, কাউকে মেরে ফেলা, যেটাকে বান বলি আমরা, সে আমাকে বানিয়ে বলেছিল, তো যা হোক সে করে থাকে। তো আমি এসব শোনার পর তাকে বললাম যে কারণ আমি তার বড় ভাই, তো আমার রেসপন্সিবিলিটি আছে লাইক অ্যাটলিস্ট তাকে ওয়ার্ন করার জন্য। তো আমি তাকে বললাম যে স্টপ ডুইং দিস, এগুলো ভালো না। তো সে আমাকে বললো যে আমি আর আসতে করবো না, হ্যান ত্যান। তো আমি তার কথাটা খুব একটা কনফিডেন্স পাইনি এবং আই ডোন্ট কেয়ার, কারণ তার লাইক তার আমার লাইক আমার, তাই না? সে করছে, আমি বারণ করে করেছি, এখন সে করলে করুক না করলেন। তো এটা ওরকম 6-7 মাস আগের ঘটনা, তো ওটা ওখানেই শেষ। আর একবার মনে করি যে ওখানে আমি ছিলাম, সে ছিল, আর আমার ফ্রেন্ড ছিল, আমার ক্লোজ ফ্রেন্ড, বাট আমার সাথে থাকে, যাও। তো এই রিসেন্ট কয়েক সপ্তাহ আগের ঘটনা, তো আমাদের এলাকার একটা বড় ভাই, সে একটু নাকি পছন্দ করে এবং সে নানাভাবে মেয়েটির মতো রিস করতে চায়, বাট কোন না কোনো ভাবে সে পারছে না, মানে পরিস্থিতি সাপেক্ষে হোক বা লাইক আমরা আমাদের সমাজে ফ্যামিলি স্ট্যাটাস কাউন্ট করা হয়, হোয়াট এভার, কোনো একটা কারণে লাইক ওটা হচ্ছে না, ইভেন স্বাভাবিক দৃষ্টিতে ওটা ওদের সম্পর্ক হওয়া সম্ভব নয়, যাও। তো বাট ও অনেক এই অনেক ডিটারমাইন্ড যে সেই লাইক ও মেয়েটিকে চায়, এরকম কিছু একটা ব্যাপার। তো একদিন আমি ছিলাম, বড় ভাইটি ছিল, আর আমার ওই ফ্রেন্ডটা যে আমার আমাদের ওই আগের 6 মাস আগের কনভার্সেশন আমার সাথে ছিল, ওই যাকে আমি নাচ শেখাতাম তার সাথে, তো আমরা তিনজন একসাথে ছিলাম, আমি, বড় ভাই, আমার এক ক্লোজ ফ্রেন্ড। তো এখানে কথাটা তুললো যে এমন এমন সে অনেকভাবে রিস্ক করতে পারতেছে না, সো এখন ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নেবে। এখানে সে আগে অনেক জায়গায় ট্রাই করেছে বাট কোনো কাজ হয়নি, বাট সে এখন এখানে খুঁজছে যে কাকে এমন পাওয়া যায়। তো আমার পাশে যে ফ্রেন্ডটা ছিল যে আমার 6 মাস আগে ওই কনভার্সেশন আমার সাথে উপস্থিত ছিল, সে হুট করে বলে বসে হ্যাঁ সাকিবের একটা ছোট ভাই আছে, সব সব করে। তখন আমাকে বড় ভাইটা বললো যে আসলে কি? আমি বললাম হ্যাঁ একটা আমার ছেলে আছে, আমাকে নাচ শিখতো বাট এখন শেখে না, তো বলেছে ও করে। তখন ও বললো সে আমার দেখা করে দাও। তো আমি যেহেতু বলেছিলাম যে আমার এগুলো ব্যাপার লাইক অনেক ইন্টারেস্ট আছে, সেটা অবশ্যই দেখে যাওয়ার এক্সপিরিয়েন্স করার, তো আমি ওই ছুরিতে ভাবলাম যে লাইক আমি প্রথমে নানা করলাম, লাইক অবশ্যই জিনিসটা মানে আমরা উই অল নো দ্যাট খারাপ কাজ করা, সেখানে সঙ্গ দেওয়া মানে লাইক হেল্প করা দুইটাই সেম, বাট ইনস্ট্যান্ট চাকরি পরে আমি বলতে বাধ্য হই যে ইয়া দ্যাটস দ্য গাই। তো আমি ওর কাছে ওকে নিয়েও দেয়, তারপর আমি যেটা লাইক চালিয়ে গেলাম সেটা চুপ করে দেখা, কারণ এখানে আমার কিছু বলার ছিল না, কারণ মানে জাস্ট আমি যদি দেখতে ব্যাপারটাকে ভালোবাসি দ্যাটস ইট, কারণ এর ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? তো তারপর তারা কথা বলল এরকম যে কি করা যায় না করা যায়। তো ও বিভিন্ন লাইক তাবিজ কবচ হ্যান ত্যান এগুলো ইয়া করলো। তো প্রথমে সে বলল যে সে একটা ইসলামিক ওয়েতে ট্রাই করবে, এটা ধর আমি প্রসেসটা বলছি না, তো এটা বরাবর কিছু একটা করতে হবে। তো এখন আমার বাইক ছিল তিনজনের মধ্যে, তো আমি ওরকম রাত 12টার পর ওদের বাইক দিয়ে লিভ দিই জাস্ট ফর এক্সপিরিয়েন্স করার জন্য, দেখি কি হয়। ওকে, তো নাথিং হ্যাপেন। তো তারপর আমরা আবার ছেলেটার কাছে যাই ওই ভাইটাকে নিয়ে। হ্যাঁ, আর যেহেতু আমি তার ছোট ভাই, আমার থ্রুতে পরিচয় হয়েছে, তো সেসব কনভারসেশনে আমাকে সাথে রাখে। ইভেন আমিও চাই যে, কারণ এটা আমার জন্য একটা হিউজ চ্যান্স, তাই না, লাইক কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স করা। ওকে ফাইন, আমিও চাই। তো ওরকম গিয়ে তো লাস্ট যে অ্যাটেম্পটা ছিল সেটা সে কুফরি করবে, তো আলটিমেটলি সে ইয়া করে, লাইক বিভিন্ন লিখালেখি করে, আমি পাশেই ছিলাম। ইভেন মানে সে আমি কিছু বলতে পারছি না, কারণ আমি তার বড় ভাই এবং সে আমার কাছে রেসপেক্ট করে, কারণ আমি নাস্তিকা যাও। তো আমি যে লেখাগুলো, যেগুলো লেখাগুলো আমি ছবিও তুলে নিই এবং তার বইগুলো নাড়াচাড়া করি। তো একটা মজার বিষয় কি, যে আমি বইগুলো ওর কাছে পড়ার পারমিশন চাই, যে আমি কিছু পড়তে পারি। তো আমাকে বলো, ওকে ফাইন দেখো। হ্যাঁ, তো ওখানে আমি প্রথমে একটা বই নিয়ে, বইটা ছিল হচ্ছে লাইক হিন্দু তন্ত্র রিলেটেড ওদের ব্যাপারটা। তখন আমি জিনিসটা লিখা দেখলাম যে মানে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা যে লাইক কিভাবে সম্ভব যে মুখ দিয়ে একটা মানুষ মন্ত্র উচ্চারণ করছে আর কাজ হয়ে যাচ্ছে। ইভেন আমাদের ধর্ম ব্যাপারটা সেম, লাইক আমরা কোথাও একটা সুরা পড়ে বা কোনো দোয়া পড়ে ফুল দিচ্ছি বা কোন রোগ উপশম হয়ে যাচ্ছে। লাইক আমরা যেমন জানি যে সুরা ফাতিয়া পড়ে আপনার কোন সর্প দংশিত জায়গায় লাইক ওখানে ফুল দিলে একটা ভালো হয়ে যায়। তো এটা ইভেন নর্মালি আমার সবারই একটা ধারণা মানে কাজ করে যে কেমনি কি। তো ওখানে লেখা আছে যে মানে আমি একটু বলি, ওখানে মানে ভূমিকা লেখা ছিল যে প্রাচীন আমাদের যে হিন্দুদের যে কমিউনিটি ছিল অনেক অনেক বছর আগে, তখন ওখানে যারা সাধু বা হোয়াট এভার যা বলে, তো ওরা ডিসকভার করে যে কিছু কিছু আমরা যদি কিছু উচ্চারণ করি তখন আমাদের সেই কথাগুলো যে সংঘর্ষ হয় আমাদের ভোকাল কর্ডে, তো আপনার ইয়েগুলো মানে আপনার আমাদের বিভিন্ন বাতাসের ধাক্কার সংস্পর্শে তো একটা ওয়ার্ড বের হচ্ছে আমি যা কথা বলছি। এই সংঘর্ষটার ফলে নাকি অলৌকিক কিছু এই জিনিসগুলো হয়। আলটিমেটলি এটা পাওয়ার হচ্ছে এই যে ওয়ার্ড গুলো ঠিক ঠিক ওয়ার্ড পড়ার কয়টা নির্দিষ্ট ওয়ার্ড পড়ার ফলে যে সংঘর্ষটা হয়, এই সংঘর্ষের যে আমাদের আউটপুটটা বের হয় কথাটা, এই কথাটা অলৌকিক ভাবে কাজ করে। ইভেন সেখানে লিখা আছে যে ডু ওয়াট এভার ওয়ান জাস্ট ফর গুড, ভালোর জন্য করতে হবে। চাও আমি এটা কথাটা বললাম, তো এটা আলাদা টপিক। তো লিখা ছিল, তো আমি সবগুলো পরে পরে দেখলাম এবং মানে সবগুলোই ওই উদ্ভট মন্ত্রগুলো এবং ইউ নো কিভাবে কি করতে হবে কোথায় কি যেতে হবে সব ডিটেলস লেখা ছিল। আমি জাস্ট লাইক পড়লাম, কারণ আমার কাছে একটা বড় অপরচুনিটি যে আমি ফাইনালি আর কাছ থেকে ব্যাপারটা দেখতে পারছি। তো যাই হোক, তো ফাইনালি ও একটা ইয়া দিল, হোয়াটএভার কাগজে লিখে দিল, আমার কাছে ছবিটা আছে, সো আমি চাইলে অবশ্যই দিতে পারবো। তো দিয়ে বললো যে আমাকে দিয়ে বলেনি, আমার ফ্রেন্ডটাকে আমি পাশে ছিলাম, তো তাকে দিয়ে বললো যে রাত 12টার পরে এটা অমুক শ্মশানে গিয়ে, এটা লাইক শ্মশানের যে ছাইটা আছে লাইক মরগুলো পুরানোর পরে ছাইগুলো সেখানে গ্যাদার করা হয়, ওখানে লাইক মাটি খুঁড়ে ওখানে পুঁতে ফেলতে হবে। ওকে ফাইন। তো অ্যাজুয়াল শ্মশান আমাদের বাসা থেকে অনেক দূরে, অ্যান্ড অত রাতে অবশ্যই একটা বাইক নিডেড, অ্যান্ড আম দা বাইকার। তো আমার ডাক পড়লো অ্যাজুয়াল, আমি বললাম ওকে ফাইন, দূর থেকে দেখতে আমার সমস্যা কি। তো গেলাম ইয়া করতে গেলাম, তো যখন আমরা শ্মশানে পৌঁছালাম তখন অলমোস্ট রাত 12টা ক্রস হয়ে গিয়েছে। তো আমরা ওখানে তিনজন ছিলাম, আমরা ওই তিনজনই, আমরা আমাদের কনভারসেশনের শুরুতে আমরা তিনজন ছিলাম, আমি বড় ভাইটা আর আমার ক্লোজ ফ্রেন্ডটা। তো আলটিমেটলি এখানে আর শ্মশানটা ছিল রাস্তার সাথে, একদম রাস্তার মেইন রোডের সাথে লাগোয়া। তো আলটিমেটলি তো ব্যাপারটা হচ্ছে একজনকে লাইট ধরতে হবে, আরেকজনকে, আরেকজন বলতে যে কাজটা করবে সে হচ্ছে ভিকটিম, ভিকটিমকে মাটি খুঁড়ে ব্যাপারটা জিনিসটাকে পুঁততে হবে, আরেকজনকে অবশ্যই লাইট ধরতে হবে কারণ অন্ধকার, আরেকজনকে অবশ্যই রাস্তায় বাইকের কাছে থাকতে হবে, তাই না। তো আলটিমেটলি আমার ফ্রেন্ডটা ভয়ে যেতে চাচ্ছিল না, আমার যে অন্য একটা ফ্রেন্ড ছিল সো বাইকের ওখানে সে থাকে। তো আলটিমেটলি অনিচ্ছে শর্ত আমাকে তাকে লাইট ধরে হেল্প করতে হয়। ওকে ফাইন, তো আমি লাইট ধরে যাই তার সাথে। ইভেন ডিস্টেন্স সর্বোচ্চ 4-5 মিটার ছিল, লাইক যেখানে আমরা জিনিসটা দিয়ে রাখি আর রাস্তা এর মাঝখানে গ্যাপটা 4-5 মিটার অনলি। তো মজার ব্যাপারটা এখান থেকেই শুরু হয় যে সে যখন জিনিসটা ঘুরে ঘুরে মাঠের মধ্যে পুঁতছিল, তো আলটিমেটলি আমি ফার্স্ট একটা সাউন্ড শুনতে পারি যে দুইটা মাত্র কনভারসেশন লাইক অনেক স্পষ্ট কথা বলছে এবং অ্যারাউন্ড মনে হচ্ছে যে তারা খুবই কাছে। হ্যাঁ, তো আমি যেহেতু অবশ্যই এটা সমাজে গৃহীত কোনো কাজ নয় যে আমি মন খুলে মন দিয়ে করবো, সো এটা মানে উই অল নোজ দ্যাট, তাই না? তো আমি অনেক ভয় ভয় লাইট ধরেছিলাম যে কে আসে না আসে, আমার দেখে ফেললে কিনা দেখি ভাবে। আর ওটার মেন রোডে সাথে ছিল, তো আমি কনভার্সেশনটা শুনছিলাম যে দুজন কথা বলতেছে খুব স্পষ্ট স্বরে। হ্যাঁ, আমি ওই বড় ভাইটাকে বললাম, ভাই মেবি সামন কামিং, আর হয়তো আমাদের আশেপাশে কেউ আছে আসছে। আর সাউন্ডটা আস্তে আস্তে অনেক লাউড হচ্ছিল, লাইক মনে হচ্ছে কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আর আরেকটা কথা বলো নাকি, রাস্তার পাশে শ্মশান এবং শ্মশানের চারপাশে পুরোটাই জমি ছিল, দেয়ার ওয়াজ নাথিং, অনেক দূরে দূরে অনেক বাড়ি ছিল। সো যাই হোক, তো আমি কথাটা বলার পর ওই ভাইটাও সাউন্ডটা শুনতে পারে, ও চতুর্পাশে লাইট মারে দেখে, বাট দেয়ার ওয়াজ নো ওয়ান। আর ওই ঘটনার প্রেশারের জন্য আমি একটা মানসিক প্রেশারে ছিলাম, ভাই আমি লাইটটা ধরে আসি, কেউ দেখলে তো ইজিলি দেখবে রাস্তার পাশে। তো আলটিমেটলি আমি মনোযোগ কথাটা শুনিনি ওদের, ইভেন আমার ভয় একবার শুনিনি, কারণ আমাদের ফোকাসটা অন্য জায়গায় ছিল, বাট কথাটা নাকি স্পষ্ট ছিল। তো ওই পর্যন্ত সব নর্মাল ছিল, তো উনি প্রত্যেকটা লাইট মেরে দেখলো, আমিও দেখলাম দেয়ার ইজ নো ওয়ান। তো স্ত্রীর কথা শোনা যাচ্ছে যে দুইটা মোটা কণ্ঠ ওদের মানুষ, ওরা একের সাথে কথা বলতেছে, আর এখান থেকে কিন্তু নিকটস্থ বাড়িটা অনেক দূরে, অনেক দূরে দূরে। যাই হোক, মানে ঘটনার আকস্মিকতা, তখন আমাদের কাছে ব্যাপারটা জাস্ট অবাকই লাগে, যাই কথা শুনছে লোক কোথায়। তো আমরা তাড়াতাড়ি ওখানে এক মিনিট ছিলাম থেকে আমরা রাস্তায় উঠে আসি, ইভেন ফর্চুনেটলি আনফর্চুনেটলি সেখানে কেউ আসেনি, সো ওটা কেউ দেখেনি। তো আমি তারপর আমরা যথারীতি বাইক স্টার্ট করলাম যে আমরা এখন ফিরে যাবো, লাইক কাজ শেষ হওয়ার। তো তখন উঠে আমরা আলোচনা করতেছিলাম যে আমি ভাইটাকে বলছিলাম যে আচ্ছা মানুষটাকে দেখা গেল না কেন, তখন আমার যে ফ্রেন্ডটা যে বাইক পাহারা দিচ্ছিল সে বললো কোন সাউন্ড, এমন কেন দুইটা আমার কথা শুনিসনি, ও বললো না আমি তো শুনিনি। তখন ব্যাপারটা আমাদের মাথায় কাজ করলো যে আসলে এখানে হলো কি, সে শুনলো না কেন, অথচ আমাদের খুব পাশেই ছিল, বললাম তো এই 3-4 মিটার দূরে, বেশি না। তো সো এত লাউড ছিল, আমরা শুনলে তারও শোনার কথা। তো সে বলছে না সে কোনো সাউন্ডই শোনেনি, আর আমরা দুজনে অবাক, তো হলোটা কি? তখন আমরা গেস করলাম যে সামথিং হ্যাপেন্ড দেয়ার, যে আসলে কিছু হয়েছে, মানে যেহেতু আমারও ব্যাপারে কোনো ধারণা আছে যে শ্মশানে বা আদিবাসী সব হয়, সো মানে আমিও বুঝতে পেরেছি অ্যাট ফার্স্ট গ্ল্যান্স যে ব্যাপারটা কি হয়েছে, লাইক ওখানে কোনো ইঞ্জুরি ছিল, যারা চাচ্ছিল না যে আমরা কাজটা করি, সে বিভিন্ন কথা বলার মাধ্যমে বা কনভার্সেশন দেখিয়েছে মানুষ আসছে আমরা চলে যাই এমন একটা ব্যাপার দেখাচ্ছিল। তো যাই হোক, ওটা ওখানে কঠিন অনেকক্ষণ কথা হলো, আমিও অবাক, আমার বড় ভাইটা অবাক, এবং সে তো লাইক আমি তো শুনিনি ভাই, তো ওরা কেমনি শুনলি। তো যাই হোক, তো মজার ব্যাপার হচ্ছে, তো আমরা ওখান থেকে বাসার পথে আসছিলাম, তো মোটামুটি অনেক অনেক দূরে রাস্তা, যেহেতু আমি বলেছি আগে যে আমাদের পাশ থেকে সবটা অনেক দূরে। তো দূরে বলতে অন্য একটা এলাকায়, অন্য একটা এলাকায়, সো অবশ্যই একটু ডিস্টেন্স আছে মাঝে। তো আমরা যখন ফিরছিলাম, ও আরেকটা কথা বলিনি, আমার ফ্রেন্ড বাইক চালাচ্ছিল, লাইক আমার ফ্রেন্ডটা মাঝখানে আমি ছিলাম, আর আমার বড় ভাইটা ছিল শেষে। তো একটা জায়গায় গিয়ে আমার বড় ভাইটা আমাকে বলছে যে সাকিব আমার পিছনে কেউ যেন দৌড়াচ্ছে, আমি পায়ের শব্দ শুনছি। আমি বললাম কি বলেন, আমি ওকে ফাইন, আমি বললাম যে ভাই কি বলতেছেন। তো আমি যখন পিছনে ঘুরে তাকালাম, আমি যেই পিছনে ঘুরে তাকালাম, লাইক তখনই গাড়ির গতি কমে আসা শুরু করলো, লাইক ব্যাপারটা এমন যে আমরা যারা বাইক চালিয়েছি তারা বুঝবে আমার কথাটা, লাইক যখন তেল শেষ হয়ে যায় তখন যেমন যদি ফ্ল্যাশ লাইট অন থাকে, যেমন বাতি নিমু নিমু করতে করতে গাড়ি থেমে যায় না, লাইক যখন তেল শেষ, লাইক একবার পিক আপ টানলেও গাড়ির স্পিড পাওয়া যায় না, গাড়ি সামনে আগায় থেমে যায় এমন একটা ব্যাপার হয়। কিন্তু ঠিক সেই ব্যাপারটা হস বললাম, আমি যখন পিছনে তাকালাম তার কথা শুনে যে সামন ইজ রানিং বিহাইন্ড হিম। তো আমি তাকালাম, দেয়ার ওয়াজ নাথিং, বাট গাড়ি স্টার্ট নিতে নিতে থেমে যাচ্ছে। আই ওয়াজ লাইক, তখন আমি আর একটা জিনিস আমরা সবাই জানি যে যখন আমাদের সাথে খারাপ কিছু বা প্যারানো কিছু ঘটে আমরা কিন্তু ইনস্ট্যান্ট ভয় পাই না, ইনস্ট্যান্ট আমরা অবাক হই। তো আমার সাথে ব্যাপারটা তাই ছিল, আমি ওদের বলছিলাম যে আরে মেবি গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, সো উই নিড টু ওয়াক নাও, আর এখনো বাসা অনেক দিন বাকি, হয়তো আমাদের রাতটায় মাঝরাতে হয়তো হেঁটে যেতে হবে, বি রেডি। ওভাবে বলছিলাম, একটু পরে দেখি আবার লাইক গাড়ি তার পুরোদমে চলতে শুরু করলো, এভরিথিং ইজ ফাইন। আমরা তিনজন লাইক হোয়াট কি হলো, তখন আমরা গাড়িটা থামালাম, তারপর আমরা জাস্ট চেক করে দেখলাম যে লাইক গাড়ি লাইক একদম লো তেল গাড়িতে, তো এটা কোনো ইয়া ছিল না। তো ওখানে কি হলো, আবার আমরা লাইক আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে কি হয়েছে, দেয়ার ওয়াজ সামথিং। হ্যাঁ, আমরা এতগুলো শুনে আসি যে যখন আমরা যখন ফিল করি আমাদের গাড়িটা করে ইন্ডাস্ট্রি গাড়িটা একটু ভর বেড়ে যায় বা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তো এটা ব্যাপারটা অমনই ছিল। তো ওই জায়গাটা আমার বড় ভাইটা বললো যে সে কিছু না কিছু শুনতে পাচ্ছে, আর আমরা যখন ঘুরে তাকালাম আলিপেটে গাড়িটা তখন থেমে যাওয়া শুরু করছিল। তো মেবি একটা একটা জোন ছিল, ওটা পার হওয়ার পরে এভরিথিং সবকিছু ভালো হয়ে গেল। তো তারপর আমরা চলে আসি অ্যান্ড দ্যাটস ইট। তো এখানে মূলত ব্যাপারটা ছিল যে লাইক আমরা শ্মশানে গিয়েছিলাম, আর শ্মশানে অনেক ইভিল স্পিরিট থাকে, উই অল নো দ্যাট, এবং সেটা ছিল রাত 12টার পরে ওদের টাইম পুরো। তো আমরা ওখানে যাওয়াতে কোনো এবং লাইক উই ডিড সামথিং রং, তাই না? তো অবশ্যই ব্যাপারটা ওখানে যেসব ইঞ্জিনিয়ার থাকে হোয়াটএভার, তো তাদের ভালো লাগার কথা না। তো তারপর তারপর আমার অনেক গিল্টি ফিল হয় যে আমার মনে হয় থাকা উচিত হয়নি, লাইক মানে আলটিমেটলি আমি তো সেম দোষী। তো তারপর আমি মানে আমি জানি না পরে ওদের কি হয়েছে, কারণ আমি ওই ব্যাপারটা থেকে টোটালি বেরিয়ে এসেছি, কারণ এটা আসলে ঠিক না। ইভেন লাইক আমি মনে ভাবলাম যে না, আমার আগ্রহ আছে ব্যাপারটা ওই পর্যন্ত রাখাই শ্রেয়, লাইক এর বেশি রাখানো ঠিক না, আমি হয়তো এক্সেস করে ফেলেছি। তো আমি গিল্টি থেকে ওদিকে আর যাইনি, কারণ লাইক মানে আমি আর খবর নিয়ে যে ওদের কি হলো হোয়াট এভার, আর ওরা তেমন আমার কোনো ক্লোজ রিলেটিভ বড় ভাই ছিল না উনি, যে লাইক কি হচ্ছে আমি জানতে পারবো, তো আমি আর জানিও না ব্যাপারটা কি হয়েছে। তো দ্যাট ওয়াজ মাই স্টোরি। আরেকটা ব্যাপার আমি ছেড়ে গিয়েছি মাঝখানে, তো আমি আমার ছোট ভাইটাকে বললাম লাইক আমার যে ফ্রেন্ড আছে ব্ল্যাক ম্যাজিক করে, নট ফ্রেন্ড, ছোট ভাই, সরি। তাহলে যখন বললাম ব্যাপারটা তখন সে আমাকে বললো যে আচ্ছা ভাই সমস্যা নেই তুমি, আর অ্যাজ হি রেসপেক্ট মি আ লট। তো তাকে বললাম, সে আমাকে বললো যে আচ্ছা অসুবিধা নেই তুমি নিয়ে যেতে পারো। তখন আমি ভাবলাম যে না, আমি অনেক জায়গায় পড়েছি, অনেক গল্প শুনেছি ভূত এফএম এর, লাইক এগুলো খারাপ বইগুলো ঘরে রাখলেও অনেক খারাপ নজর পড়ে। তো আমি ভাবলাম ওটা চিন্তা করে আমি ব্যাপারটাকে সরে আসলাম যে দরকার নেই, মানে আমার কোনো ইচ্ছা নেই, লাইক আমি আমার এখানে বসে দেখেছি, দ্যাটস ফাইন। আর ব্যাপারটা এমন না যে আমি চর্চা করবো, তো বাসায় রাখারও কোনো দরকার নেই আমার। অ্যান্ড দ্যাটস দ্য স্টোরি। আর হোপ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড দ্যাটস ইট। আর আই হ্যাভ, আমার কাছে আরো অনেক স্টোরি রয়েছে আমার নিজের, আমার ফ্যামিলির। তো যদি ভালো লাগে তো আমি হয়তো আরো ইন্সপায়ার হবো, আমি বাকিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।